exclusively on FusionBD.com.
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি সিক্রেটসে আরো একবার। আপনারা যেটা শুনছিলেন আমাদের অনুষ্ঠানের থিমে যেটা রয়েছে, যে সিক্রেটস আসলে কি। আমরা ভুল বা অপরাধকে একটু অন্যভাবে ডিফাইন করতে চাই, যে ভুল অপরাধ সেটার জন্য যে শাস্তি, সেটার জন্য যে প্রতিকার, তার আগে বরং প্রতিরোধ প্রয়োজন। ভুল বা অপরাধের শাস্তিটা দেয়া হয় এই কারণে, যাতে করে তার মতো করে কেউ ভুল কিংবা অপরাধ না করেন। আমাদের এখানে যিনি আজকে গেস্ট, তার কণ্ঠ শুনেই হয়তো আপনাদের পুরো গল্পটা শোনার ইচ্ছা করবে। কিন্তু একটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবো, তার দিকে আঙুল তোলা আমাদের উদ্দেশ্য নয়। তার মতো করে যাতে সমাজে আর কেউ কখনো ভুল না করেন বা ভুল করার পরিস্থিতি কারো যাতে তৈরি না হয়, সেটাই হচ্ছে আমাদের সিক্রেটসের মূল উদ্দেশ্য। চলুন, শুরুতেই গিয়ে রয়েছে আমার সঙ্গে, একটু পরিচিত হই, কি নাম বলবেন আপনার?
নদী।
নদী হচ্ছে আপনার নাম। বর্তমানে বয়স কত?
22 বছর শেষ, 23 বছর পার আছে।
23 বছর। আপনি কি করেন পেশায়?
আমি পেশায় এখন ফ্রি বাসায়।
আচ্ছা, এই অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনি সিক্রেটস অনুষ্ঠানটা সম্পর্কে জানেন এবং এই অনুষ্ঠানে মানুষ নিজের ভুলগুলো অপরাধগুলো এখানে কনফেস করে, স্বীকার করে এবং আপনি সেটা করতে যাচ্ছেন পুরো অনুষ্ঠান জুড়েই। কিন্তু তার আগে আমাকে একটু বলেন যে কেন আসলেন?
কারণ আমার জন্য কয়েকটা জীবনই নষ্ট হয়েছে, কষ্ট পাইছে। আমার মনে হলো অনুষ্ঠানে শোনার কারণে আমি যদি এই অনুষ্ঠানে যে আমার কথাটি বলি, আমার মতো ভুল জানি আমার মতো কেউ জানি আর কেউ কেউ কষ্ট না দেয়।
ওকে, আমরা শুরু করতে পারি, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব, ঠিক আছে? আপনি এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে এটা আগে বলেন।
আমি 3 বছর যাবত আপনার অনুষ্ঠানটা শুনছি, কিন্তু এখন মনে হলো আমি নিজে তো একটা অপরাধী। আমি কার অপরাধের গল্প শুনি? আমি নিজে যা বলি তাহলে অনেক মানুষ সতর্ক হয়ে যাবে। কেবিজাভাই, একটা প্রশ্ন ছিল, আপনি কেন ওই চ্যানেল থেকে না বলে চলে আসছেন?
আচ্ছা, আপনি প্রশ্নটা অবশ্য শুরু হওয়ার আগে বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি বলেছিলাম যে আপনি আমাকে অনুষ্ঠানে করেন, তাতে করে এটা অনেকেরই বিষয়টা জানা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে এটা না বলা না, এটা আমি যখন একটা রেডিও থেকে অন্য কোনো রেডিওতে যাচ্ছি, তখন আমি যদি বলি যে আজকের পর থেকে আমাকে শুনতে পাবেন ঢাকা FM-এ, ওই রেডিওতে বসে এটা খুবই নন প্রফেশনাল শোনা যায় এবং এটা ওই রেডিও পারমিটও করে না, তাই না? সুতরাং না বলে না আসলে। তবে হ্যাঁ, আমার হয়তো আরও একটু বলা উচিত ছিল যে আমি খুব শীঘ্রই অন্য একটা রেডিওতে জয়েন করতে যাচ্ছি, সেখানে আমাকে আপনারা শুনতে পাবেন। কিন্তু আমি সেটা বললেও যে সেখান থেকে সেটা প্রচার করা হবে এমন তো কোনো গ্যারান্টি ছিল না। হ্যাঁ, এবং আমি জানি যে এরকম অনেক মানুষই আমি এখন পথে ঘাটে, হাটে মাঠে ঘাটে আমার সঙ্গে দেখা হয়ে যায় যে ভাই আপনি রেডিও ছেড়ে দিলেন কেন? ওকে, এই প্রশ্ন করে অনেকেই। আমি তো ভাই রেডিও ছেড়ে দেইনি, আমি যেদিন থেকে আমার পূর্বের স্টেশন ত্যাগ করেছি, এই ঢাকা FM-এ জয়েন করেছি, সেদিন তার পরের সপ্তাহ থেকেই আমি রবিবার এবং বুধবার দুটো অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি এবং এই অনুষ্ঠানের কন্টেন্টগুলো সেম, প্রেজেন্টেশনের ধরনটা একটু আলাদা। এবং তারপরেও আমি দেখেছি যে অনেক মানুষই এখন পর্যন্ত জানে না যে আমি ঢাকা FM-এ কাজ করছি, হয়তো ধীরে ধীরে জেনে যাবে আর কি।
হ্যাঁ গিবরিয়া ভাই, কারণ আপনি যেদিন বলছেন আজকে অনুষ্ঠানের লাস্টে দিয়ে আমার কিছু কথা শুনতে পারবেন, সেদিন মানে কি গিবরিয়া ভাই কি বলতে চাই, সেজন্য অপেক্ষা তো করছি। অপেক্ষা তো করার পরে দেখি সে আর চ্যানেলে থাকবে না, সে কোথায় যাবে, কি কারণে যাবে, কারণটা তো কি একটু তো জানাবে না, ফেসবুকে তো জানাবে। এর জন্য জানেন আমি অনেক কান্না করছি, সেদিন রাত আমার ঘুমই হয়নি, কারণ আপনাকে আমি কখনো দেখিনি, আজকে আমার জীবনে প্রথম দেখা। তারপর আপনার কণ্ঠ শুনে আর আপনার ব্যবহার আচার এতটা ভালো, সেটা
প্রশংসা করছেন, আমার কিছুটা বিব্রত লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের এই ভালোবাসা নিঃসন্দেহে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া, সৃষ্টিকর্তার কৃপা। আমরা মূল জায়গাটা থেকে শুরু করতে চাই। বুঝতে পেরেছি অনেকেই কষ্ট পেয়েছেন, কিন্তু ধীরে ধীরে খুঁজে পাবে আমাকে, আমি এটা বিশ্বাস করি, কারণ বাংলাদেশের লার্জেস্ট নেটওয়ার্ক হচ্ছে ঢাকা FM-এর। সো টুডে অর টুমোরো সবাই এটা জানবে, খুঁজে পাবে। ওকে, নদী একেবারে ব্যাকগ্রাউন্ড যেটা বোঝাচ্ছি যে আপনি যে আজকে যে জায়গাটায় এসে উপনীত হয়েছেন এবং আপনি বুঝতে পারছেন যে আপনার যে ভুলগুলো অপরাধগুলো সেই ভুল আর অপরাধের পেছনে তো একটা শক্তিশালী কারণ আছে। সেই ছোটবেলা থেকেই আমি শুরু করতে চাই যে কিভাবে আপনি ধীরে ধীরে এই জায়গাটায় এসেছেন।
আমার মা হারা তিন ভাই, আমরা তিন বোন দুই ভাই, তখন আমার আমার বড় বোন হলো, তারপরে আমি হলাম, তারপরে আমার আরেকটা বোন হলো। এই কারণে আমার আম্মু আমার ছোট খালাম্মার কাছে আমাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার কারণে তখন আমার খালাম্মার শুধু নতুন বিয়ে হয়েছে, আমি শুনছি বড় হয়ে, তখন তার কোনো ছেলে মেয়ে ছিল না, তার হাজবেন্ড দেশের বাইরে থাকতো, এই জন্য আমার ছোট খালাম্মা আমাকে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে তারপরে আমার মা আমার কোনো খরচপাতি দিত না, আমার বাবাও দিত না, আমার খালাম্মা চাইতো না, বলতো আমার হাজবেন্ড বাইরে থাকে তুই থাক, আমারই তো মেয়ে, বোনের মেয়ে আমার মেয়ে। বয়স যখন পাঁচ বছর তখন আমার আরেকটা আমার খালাম্মার ঘরে আমার একটা বোন হলো। বোন হওয়ার পরে তারপরে আমাকে স্কুলে ভর্তি করে দিল। আমি স্কুলে যাওয়ার সময় আমার বোনকে দিয়ে আসি, আবার নিয়ে আসি। তারপরে আস্তে আস্তে যখন আমি সিক্সে উঠলাম, আমি আবার খুব সাইকেল চালাতে পছন্দ করতাম। আমি সাইকেল নিয়েই, স্কুলটা অনেক দূরে ছিল, সাইকেল চালিয়ে স্কুলে যাইতাম। সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে মানে কয়েকটা ছেলেই মানে প্রশ্ন করতো, এই মেয়েটা কেন সাইকেল চালিয়ে স্কুলে যায়, সবাই তো এইভাবে সাধারণভাবে যায়, প্রায় হেঁটে যায়, এই মেয়েটা কেন এই সাইকেল চালা যায়, আমরাও নিয়ে পাশে পাশে যাবো। ঠিক আছে, যা সেই নিয়ে আমি কখনো প্রশ্ন করি না। তারপরে একদিন একটা ছেলে বলল, নদী তুমি কেন সাইকেল চালায় যাও,
স্কুলে যাও,
স্কুলে যাও।
এটা কোন ক্লাসে?
আমি তখন সিক্সে ভর্তি হয়েছি।
সিক্সে ভর্তি হয়েছে, হ্যাঁ।
বললাম কি, দেখো আমার তো আমাদের বাসা থেকে অনেকটা লেট হয়ে যায়, আমার বোনকে স্কুলে পৌঁছাই দিয়ে আমার স্কুল যাইতে হয়, আমার পায়ে হেঁটে যাওয়ার এত সময় নাই, এই জন্য আমি নিজে সাইকেল চালাইয়া যাই। তারপরে বললো ঠিক আছে যাও, এভাবে তো ছেলেরা খারাপ ভাবে, গ্রামে একটু গ্রাম সেটে এটা শহর হলে চলতো। আমি প্রতিদিন সাইকেল চালাই ওখানটা যাই, ছেলেটা প্রতিদিন দোকানে বসে থাকে, শুধু আমাকে ফলো করে, আমি আবার স্কুল ছুটি হওয়ার টাইমে বসে থাকে, যাওয়ার সময় বসে থাকে। একদিন আমি মেলাতে, বাড়ির পাশে মেলা হয়, বিরাট বড় মেলা, সেই মেলাতে গেলাম। মেলাতে যাওয়ার পরে সে আমার জন্য একটা গোলাপ নিয়ে দাঁড়ায় আছে, বলে নদী এটা তোমার জন্য। আমি কেন, এটা আমার জন্য, আমি এই গোলাপ দিয়ে কী করবো? গোলাপ তোমার তোমার চুলে পরবা, মেয়েদের চুলে তো গোলাপ খুব সুন্দর লাগে। আমার আচ্ছা ঠিক আছে, পরে তারপরে আসলাম। তারপরে এইভাবে সিক্সের জীবনটা পার হয়ে গেল, ছেলেটা এইভাবে শুধু তাকাই থাকলো। তারপরে সেভেনে উঠলাম, উঠার পরে আর তার সাথে দেখা হয় না, সে কোথায় জানি চলে যায়। তারপর আমি এটে উঠলাম, এটে উঠার দুই মাস পরে বিয়ে দিয়ে দিবে, আমাকে আর পড়াশোনা করাবে না, আমি অনেক দুষ্টু সাইকেল চালা স্কুলে যাই, মানে আমাকে আর বিয়ে দিয়ে দিবে। একটা ছেলে আমাদের এলাকায় মেয়ে দেখতে গেল, মেয়ে দেখার পরে সে মেয়ে বাসায় ছিল না, আমি স্কুল থেকে আসছি, সে আমাকে রানিং অবস্থা দেখে আসলো। দেখে আসার পরে বলে কি, এই মেয়েটা কার? আমি এই মেয়েটা, আমি তো মেয়ে দেখতে আসছি, এই মেয়েটাকে আমার ভালো লাগে লাগছে, আমি তো তার ফ্যামিলির সাথে কথা বলতে পারি? তারপরে একজনকে প্রশ্ন করলো, এই মেয়েটা বাড়িতে দেখাই দিল, ও যে মুখবাড়ি যান তৈলে পায়ে দেবেন। তারপর যাওয়ার পর আমার, আমি তো তখন বাসায় ছিলাম না, আমার
ক্লাসে পড়েন তখন,
আমি তখন এইটে
ক্লাসে এইটে পড়ে,
হ্যাঁ। তারপরে আমার আব্বু মার সাথে কথা বলো, বলো আচ্ছা মেয়ে তো বড় হয়েছে, বিয়ে দিবই, তাহলে তোমার বাবা মাকে নিয়ে এসো। তারপরে ছেলের বাবা ছিল না, মা ছিল, তারা খুব ছোট ফ্যামিলি ছিল, এক ভাই এক বোন ছিল, বোনের শুধু একটা মেয়ে ছিল। তারপরে তারা আসলো, আসার পরে এক দেখায় আন্টি পড়ায় রেখা গেল, বিয়ে হোক আর না হোক আন্টিটা পড়ে থাক। তারপরে পরে আমাদের ফ্যামিলিতে গেল, যাওয়ার পরে কিনো রকম, মানে তখন আমার বাবা মার চিন্তা ছিল আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো, সে যেই রকমই হোক। আসলে কিন্তু তখন আমার বয়স রানিং 14 বছর চলতেছিল, তখন আমার হাজবেন্ডের বয়স প্রায় 40-এর কাছাকাছি হয়েছে, কিন্তু তার টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এর জন্য বিয়ে দিবে, ছেলে হোক না বয়স্ক হোক, বয়স তার তো টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্মান মান সম্মান আছে, দিয়ে দিয়ে মেয়ে তো অবশ্যই হ্যাপি থাকবে, সুখে থাকবে। তারপরে আমি তো ছেলেকে যে একদিন দেখছিলাম, তারপরে মানে পরে শান্তি পড়ে গেছিলো, তারপরে একদম সরাসরি বিয়ে। তারপরে বিয়ে ভালোই হয়েছে, মানে দুমদাম করে বিয়ে হয়েছে। বিয়ে হলে হওয়ার পরে আমাকে যখন বাসা নিয়ে আসলো, তখন আমি দেখি, তারপর তখন এখন নিজের চোখে সামনে দাঁড়ায় দেখি কি, যখন বাসার রাত্রে এতে কার সাথে বিয়ে দিছি, সে তো আমার মনে হয় আমার বাবার বয়সের সেম সেম, সে আমাকে এই ছেলের সাথে কেন বিয়ে দিলে? আমি তারপর তাকে বললাম, আপনি আমাকে কেন বিয়ে করলেন? আমি তো তোমাকে বিয়ে করছি, তোমাকে একা বিয়ে করে, তোমার বাবা মাকে সাক্ষী রেখে বিয়ে করছি, তো বিয়ে করছি, তারপর ঠিক আছে সংসার করতেছি। তখন স্বামী কি জিনিস আমি বুঝতাম না, মাঝে মাঝে শাশুড়ির সাথেও ঘুমায় থাকতাম, মানে এই রুমও ঘুমায় থাকতাম, ওই রুমও ঘুমায় থাকতাম, মানে কিনু ই ছিল না। তারপরে বললাম কি, আমাকে এখন একটা ফোন কিনে দেবেন, আমি তো বাবা মার সাথে কথা বলতে হয়, কি বলবেন ওকে, এখন তোমার ফোন কিনে দরকার নেই, এখন তুমি ফোন দিয়ে কি করবে, তুমি এখন তোমার যখন একটা বেবি হবে তখন আমি তোমাকে ফোন কিনে দেবো, এছাড়া দিব না। আর ফোন তোমার চালানোও নিষেধ। আর একটা কথা সে বলে রাখছিল শুরু থেকে, তুমি কখনো পর্দা ছাড়া বাইরে যেতে পারবে না, তুমি সবসময় পর্দা করে বাইরে যাবা, তুমি বিনা কারণে গেটের বাইরে বেরোতে পারবে না। আমার সে এখনো পর্যন্ত গেটের বাইরে বেরোতে দেয় না, গেটে বাইরে বেরোতে পারবো না, ঠিক আছে তখন তো বুঝি না বেরোলে, গেটে বাইরে না বেরোলে কি হবে, পুরা পাশটা তো ঘরের ভিতরে থাকতেই পাইতেছি, তার দরকার কি গেটে বেরিয়ে দেওয়া দরকার, তো যাই না। এমন কথা হচ্ছে একদিন সে আমাকে আমাদের আমার বাবা বাড়ি নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে মানে বাবা বাড়িতে আসতেছি তখন বাসে উঠছে, বাসে ওঠার পরে একটা লোক পাশাপাশি সিটে বসছে, বলছে কি ভাইয়া আপনি মেয়েকে কি শ্বশুর বাড়িতে নিয়ে আইতেছেন। আমি তখন এই কথাটা শুনে কি জানেন না আমি অনেক কান্না করছি। আমি তারপরের থেকে ভাবি তার সাথে আমি আর কখনো বাইরেবো না, তখন আমি বরকা ছাড়াই বাইরে ছিলাম। বল যখন এই কথাটা বললো আপনি কি ভাই আপনার মেয়েকে শ্বশুর বাড়িতে নিয়ে আসতেছেন, আমি কি রে আসলে কি আমি এটা ভাবি, সে বয়স সবাই তো ভাবে, নাহলে সে কেন এই কথাটা বলবে। তখন আমার হাজবেন্ড প্রশ্নের উত্তর দেয়নি, প্রশ্ন উত্তর না দিয়ে আমি কান্না করতেছি, তারপরে সেই লোকটা বুঝতে পারছে আমি তার ওয়াইফই হব, এর জন্য কান্না করতেছি। তারপরে বলল থাক মানুষের কথা কি হয়, তারপরে আমি বাসায় এসে কিছু বলিনি, আমি তারপরে এইভাবে শুয়ে আছি। শুয়ে থাকার পরে তারপরে আমার আস্তে আস্তে মানে একটা বেবি পেটে আসলো, বেবি পেটে আসার পরে সে আমাকে এমনি তো বাসা থেকে বাইরে যেতে দেয় না, একদম নিষেধ। এখন যখন দেড় মাস বেবির বয়স পেটে, তখন বললো তোমার এখন থেকে গেটের বাইরে যাওয়া একদম নিষেধ, শুধু ডাক্তার চেক আপ করবে, বাসায় এসে ম্যাডাম আসবে। 12 তারিখে ডেট ছিল, আমাকে 5 তারিখে সিজার করবে, নর্মালে বাচ্চা নেবে না। তারপর 5 তারিখে নেওয়া যাওয়া হলো, নেওয়া যাওয়ার পরে মানে তখন আমার বয়স 16 বছর, নেওয়া যাওয়ার পরে হাসপাতালে অনেক ডাক্তাররা অনেকটা রাগ হচ্ছে, এত অল্প বয়সের মেয়ে আপনি এখনই মা। তারপর ঠিক আছে অপারেশন হলো, মেয়ে হলো, মেয়ে হওয়ার পরে তখন আমার হাজবেন্ড তো অনেকটাই খুশি, অনেকটা হ্যাপি তার মেয়েকে দেখে, কিন্তু বউ কি হলো সেটা দেখার তার প্রশ্ন ছিল না। আমার বাড়িতে আমার বাবা বলে কি না আমার মেয়ে এখন তোমার বাসায় যে কিচ্ছু করতে পারবে না, খাদের তো নামতে পারবে না, আমার মেয়ে আমার বাসায় থাকবে। তারপরে আমার হাজবেন্ড হাসপাতালের বিল সব পরিশোধ করে দিয়ে আমার বাবা বাড়িতে পাঠাইলো, তারপরে নিয়ে আসলো 12 দিনের দিনে। নিয়ে আসার পরে বেবিটা আস্তে 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 মানে মানে ই করতেছে, মানে এমনভাবে টক করতেছে জানি সে আমাকে বলে থাকতে পারে, আমাকে বলে থাকতে থাকতে সব সময় দাদুর কাছে থাকে, মানে ওর দাদিকে দাদু বলা শিখাইছি, মানে দাদা তো নাই আল্লাহ দাদুর কাছে থাকতো। আর ওর আব্বু তো মিরপুরে একে দোকান আছে জামা কাপড়ের, দোকানের থেকে রাত্রে 11টায় 10টায় যাই সবসময় তাদের কাছে রাখতো, আমাকে দিত না তেমন একটা, খাওয়া পরা গোসল যা আছে সব করতো। করার পরে তারপরে একদিন তার আস্তে আস্তে দেখি কি তার শরীরে পরিবর্তন আসতেছে, মানে সে স্বাভাবিক ভাবে সুস্থ না, আমি দেখতেছি মা শুধু অসুস্থ হয়ে যাচ্ছে,
মানে আপনার মেয়ের কথা বলছি
না আমার হাজবেন্ডের কথা বলছি, মানে সে মানে সেখান থেকে কি অসুস্থ হয়ে যাচ্ছে, মানে যখন আমি স্বামী কি জিনিস বুঝতাম না, মানে সে তখন একটু আগ্রহ ছিল, যখন আমি বুঝতে চেষ্টা করলাম সে আমার স্বামী তাকে দিয়ে আমার সবটাই দরকার, তখন সে আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। দুর্বল হওয়ার পরে পরে তারপরে থেকে আস্তে আস্তে কেবড়ে ভাই মানে সে আলাদা রুমে থাকা শুরু করলো।
এটা বিয়ের কতদিন পরে?
বাচ্চাটা হওয়ার 6-7 মাস পরে থেকে।
আচ্ছা বাচ্চাটা হলো কত বছর পরে?
বাচ্চাটা বিয়ে 3 বছর পরে।
3 বছর পরে হয়েছে, তার মানে 3.5-4 বছর পর্যন্ত আপনাদের রিলেশনশিপ একরকম ছিল, ভালোই বলা যেতে পারে,
মানে একরকম না, মানে তখন আমি স্বামী কি জিনিস
তখন আপনি বুঝতেন না, কিন্তু
মানে যা স্বাভাবিক চলছে।
আচ্ছা কিন্তু তারপরে যখন আপনি বোঝা শুরু করলেন,
যখন আমি
সেই সময়টাতে সে আলাদা রুমে থাকা শুরু করলো, বুঝতে পারছেন? আচ্ছা ওকে, আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আজকে যেই সিক্রেটটা এখানে রিভিল হচ্ছে সেটা একটা মানুষের ব্যক্তি জীবনের গল্প, কিন্তু এটা আমাদের সমাজে কিন্তু এই ঘটনা একক না, খুব বেশি রেয়ার না। এই ভদ্রমহিলা কত বড় ভুল করেছে বা কত সিক্রেটস আজকে এখানে রিভিল করবে সেটার ব্যাকগ্রাউন্ডে রয়েছে। আমরা ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরব, মাত্র 2 মিনিটের বিরতি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
ওকে প্রিয় শ্রোতা, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। এই অনুষ্ঠানটি অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের ইউটিউবে আপলোড হচ্ছে, আপনি চাইলে ইউটিউবে চলে আসতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আপনার সেলফোনে আপনি জানতে পারবেন আমরা কখন কখন নতুন কন্টেন্ট আপলোড করছি। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রিয় শ্রোতা, আপনাদের অসংখ্য অসংখ্য অনুরোধে, চাপাচাপিতে এবং জোর করাতে একটা বিশেষ অনুরোধ আমাকে রাখতে হচ্ছে। সেটা হলো, বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র দুদিনের জন্য অফারটি দেবার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্য এই অফারটি আরও একবার ওপেন করছি। এখন থেকে শুরু করে আগামী দুই দিন আবার ওই অফারটি আমি দিচ্ছি। যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসছে আমার, জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান, তাহলে যেটা করতে হবে, আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য, অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না। শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন, অ্যাডভান্স অর্ডার, ঢাকা সহ সারা বাংলাদেশে। হ্যাঁ নদী, আমরা যেখানটায় ছিলাম তারপর
আমি মানে মাঝে মাঝে বলি কি আপনি কেন এই রুমে থাকেন, বলে আমার তো কাজ থাকে, ব্যবসা বাণিজ্য করি, ব্যস্ত থাকি, তোমার কাছে তো মানে এতটা বেশি বয়সে এত রাত পর্যন্ত রাত্রে যারা কাজ করলে যদি হিসাব টিসাব করলে তুমি তো বিরক্ত হবে। আমি করি সব সময় আপনি তো কাজ করে আমার রুমে যেতে পারেন, আমি মানে আমি ঘুমাইতাম, আমি ভাবতাম সে আসবে, আমি তারপরে মানে অপেক্ষা থাকলে তো ঘুমাই পড়তাম। এখন দেখি রাত পরে সকাল হয়ে গেছে, এখনও সে আসেনি, ওই রুমেই শুয়ে পড়ছে। তারপরে শুয়ে থাকার পরে এমন তারপরে একদিন আমি নিজের থেকে ওই রুমে গেলাম, ওই রুমে যাওয়ার পরে আমি বলছি আমি এখন আপনার কাছে কিছু চাই, এখন তুমি কি চাও, আমি আপনার স্ত্রীর কাছে যা দিতে পারি তাই চাই, কয়ে সরি আমি এখন দিতে পারবো না। দিতে পারবেন না, কারণটা কি আমি এখন একটা সুন্দর রুখি, সে কেন এমনটা করে, কেন একটা স্বাভাবিক ছেলে তো এমনটা করবে না, আমার বিবি হয়েছে দেখে আমার কাছে আসে না, না কি কারণটা কি আমি এখন জানবো। আরো মানুষও তো বিবি হয়, তার হাজবেন্ড কি তাকে রেখে চলে যায়, তারপরে এখন দেখি মানে সে এখন বাসাও আসে লেট করে, মানে ভাবে আমি এখন যে তাড়াতাড়ি বাসায় যাই সে তো অবশ্যই আমাকে এই প্রশ্নটা করবে, আমার কাছে আসতে যাবে,
এই জন্য সে লেট করে বাসায় ফিরছে।
হ্যাঁ মানে আগে আসতো 9:10 অথবা 10:30, এখন দেখি 12:01 এমন আছে, 2 বাজে যায় বাসায় আসার প্রশ্ন করলে বলে এই বন্ধুদের সাথে ই ছিল, এটা ছিল, ওইটা ছিল। তাহলে দেখি এখন সে আমাকে কিন্তু সময় দিচ্ছে না, সময় দিচ্ছে না, এমন সময় একটা বিয়ের প্রোগ্রাম পড়লো, নাচ করতে পারি বিয়ের অনুষ্ঠানে, মানে আর কেউ কে দাওয়াত না করলো, মানে বিশেষ করে আমাকে দাওয়াত করবে, মানে ওদিন বিয়েতে তো গেছি, মানে বাচ্চা তখন 9-10 হবে, মানে আমার শাশুড়ি বাবা ভালো ছিল, বলতে আচ্ছা ঠিক আছে তুমি যাও, বাচ্চাটা ফিটে রাখা, আমি দেখে রাখছি যাও, মানে মানে আমরা মানে একটা বিয়ে হলে সবকিছু আলাদা করে কিনে নিই, যে ধরেন আজকে এই বিয়েতে জামদানি পরবো, মানে সবাই এক কোয়ালিটির জামদানি, মানে ওইরকম সবাই আমার শাশুড়ি আবার টাকা দিল, বলতে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো, নিয়ে আসলাম, তারপরে আমরা পার্লারে সেজে প্রোগ্রামে যাব। যাওয়ার পরে সেরকম পরে আমার হাজবেন্ডকে তো যায়নি, তারপরে তো গায়ে হলুদ গেল, তারপর তো বরযাত্রী, মানে হিন্দুদের বিয়ে তো রাত্রে হয়, তাহলে আমাদের এখানে 11:00 থেকে 12:00 সাবার পোড়াবারে বিয়ে, তারপরে আমাদের মিরপুর থেকে যেতে তো বেশি সময় লাগে না, 12:00 দিকে গেলাম, 3 লোকজনের বিয়ে, করতে একটা বাজায় পৌঁছায় যাবো। তারপরে আমার হাজবেন্ড বরজাতে তো যাবে না, কিন্তু আমাকে যেতে হবে, কিন্তু আমারও এনজয় করতে ভালো লাগে, আমিও যাই, থাকি সবসময় তো মন মোটা হয়ে থাকি, চলে যাই মজা করি। তারপরে যখন আমি সাভারে গেলাম পুরাবে যেতে,
আমি এখানে থামিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, ইন দ্য মিন টাইম আপনি আপনার, যেহেতু এটা একটা বেসিক নিড মানুষের জীবনে, আপনি আপনার হাজবেন্ডকে কোনো ভালো ডাক্তার দেখিয়েছেন বা সে নিজে কোনো ডাক্তার দেখিয়েছে, বা আপনি তাকে বলেছেন যে তোমার যে শারীরিক সমস্যা আছে সেটা নিয়ে তোমার ডাক্তারের কাছে যাও?
হ্যাঁ, কিভাবে আমি ডাক্তার দেখেছি
ওই সময়টাতে, বিয়ে বাড়ির ঘটনার আগে?
হ্যাঁ দেখেছি।
আচ্ছা,
দেখানোর পরে ডাক্তার বলছে সব কিছুতে একটা শেষ আছে, মানে আপনি হাজবেন্ড বিয়ে করছে লেট করে ঠিক আছে, কিন্তু আগে বাইরে সময় কাটাইছে, এই কারণে এই জিনিসটা ই হয়ে গেছে।
বাইরে সময় কাটিয়েছে মানে
হচ্ছে তার বাইরে
অন্য মেয়েদের সঙ্গে তার সম্পর্ক ছিল? ওকে, যেটা বুঝতে পারছি যে ডাক্তার যেটা বললো যে এটা আসলে ট্রিটমেন্টে গেলেও এটা কিওর হওয়ার মতো ব্যাপার নেই,
না ঠিক হবে না।
ওকে ঠিক আছে, বলুন।
তারপরে যে বিয়েতে গেলাম, তারপরে তখন আমার একটা পার্সোনাল সিম ছিল মাত্র 2-3 দিন, কিন্তু হঠাৎ একদিন মানে ওই রাত্রেই চিটাগাং থেকে একটা ফোন আসলো রং নাম্বারে। তারপরে আমি খেয়াল করতে পারলাম না 1 আসলো না 2 আসলো। তারপর বললাম কি আপনি কোন মানে কোনটা ফোন দিয়েছে, বলো কি 22 ফোন দিয়েছি। আমি কি নাম্বারটা আপনি কোথায় পেলেন? বললো কি মন থেকে নিছি। মন থেকে নিছে, মন থেকে নিছেন কেন? নিলাম
মন থেকে, মানে
মানে ওই ছেলেটা মন থেকে নাম্বারটা নিজের থেকে,
মনটাকে
মানে ছেলের মন থেকে।
ও আচ্ছা আচ্ছা, নিজের মন থেকে অজান্তে টিপে টিপে বের করেছে।
হ্যাঁ, ইচ্ছা করে নাম্বারটা বানায় আমার ফোনে কল আসছে। তাই যদি কোনো ছেলে হয় আমি বন্ধু করবো, আর যদি কোনো মেয়ে হয় আমি প্রেম করবো। ওই কি দিয়ে আসবে কথা কেন বলেন? তারপরে বিয়ে হলো, বিয়েতে মানে ছেলেটা তখন অনেক ফোন দিচ্ছিল, মানে আমিও কথা বলছিলাম। তারপরে আমি ভাবি থাকি একটু ফান করি, মজা করি, একটা বিয়েতে আসছি এমনি তো মজা আরাম মজা করি। তারপরে ওই বিয়েতে মানে বিয়ে হতেছে, তারপরে মাঝে যখন ভিডিও আসে তখন ফোনটা আমি রেখে দিই, মানে রাইনা থেকে রেখে দিই। তারপরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে তখন ভিডিও ক্যাসেট বাইরেছে, তখন দেখে আমার অনেক নাচ, সবার নাচের তো আমার নাচের ই বেশি। তখন আমার হাজবেন্ডকে মানে তারা আবার কিছু নাচ ভিডিও করে রাখছিল ফোনে, ওই যে ফেসবুকে ছাড়ছে, আমার হাজবেন্ডের সাথে ফ্রেন্ডশিপ তো চলে আসছে। তারপর বলে দেখো তুমি বিয়েতে যে এমন করে নাচো, তোমার তো পর্দা ছাড়া বাইরে যাও নিষেধ। আপনি নিষেধ করছেন ঠিক আছে, এটা বাড়ি ঘরে বিয়ে দিতেই হবে, আর তো আমার বাবার বাড়ি এলাকা না, আপনি আপনার এলাকায়। তারপরে বললে ঠিক আছে, আর কখনো কিন্তু বিয়ের প্রোগ্রামে যেতে পারবো না। আমি বললাম এখন আমি আপনার কথা আমি আর রাখতে পারবো না, আপনি আমাকে কোন দিক দিয়ে হ্যাপি করতে পারতেছেন না, আপনি কোন কি দিক দিয়ে তোমাকে হ্যাপি করতে পারতেছেন না, টাকা পয়সা যা লাগে সবই তো দিতেছি, আমাকে দিলে কি হবে, আমি তো নিজে অসুস্থভাবে বসবাস করতেছি। মানে তখন মাথায় বুদ্ধি আসলো এইভাবে একটা জীবনের থেকে কারোর সাথে বন্ধুত্ব করে জীবন কাটানো ভালো হবে, আমার সময়টা তো কাটবে, আমার মনটা তো ভালো থাকবে, একা একা জীবন মনে হয় চলবে না। কিন্তু
এই যে কথাটা আপনি বললেন, এখানে আমার কিছু জিনিস জানার আছে। একটা যেটা হচ্ছে যে আপনার হাজবেন্ডের একটা বড় সমস্যা ছিল সেটা ঠিক আছে, কিন্তু এছাড়া বাকি যে দায়িত্বগুলো পালন করা উচিত, আপনাকে একটু সময় দেয়া কিংবা অন্যান্য কাজে সহযোগিতা করা, আপনাকে প্রায়োরিটি দেওয়া বিভিন্ন কাজে, এগুলো সে করতো ঠিক মতো?
জি না,
এগুলো সে করতো
না। না মানে সকালে 8টা থেকে দোকানে যেত, দুপুর সকালেও বাইরে খেতো, দুপুরেও বাইরে খেতো, শুধু রাত্রে মাঝে মাঝে রাত্রে বাসে খেতো, না তো তিনও বেলায় সে বাইরে খেতো।
তার মানে আপনার সঙ্গে দেখা শুধু রাতের সময়টুকু তাও হতো না, কারণ সে অন্য রুমে থাকতো।
হ্যাঁ, স্বপ্নের মতো, কত সময় যদি স্বপ্নের মতো দেখা পেতাম তাহলে দেখতে হতো না, তো হতো না। আমি আবার মানে অপেক্ষা করতে
করতে মেয়েটা কোথায় থাকতো? আপনার কাছে থাকতো
না, মেয়েটা তার দাদুর
কাছে, দাদুর কাছে থাকতো। তার মানে আপনি সারাদিন একা একই ভাবে কাটতো?
শুধু একা একা থাকতাম, কাজের মেয়ে এসে কাজ করে যেত।
ব্যাকগ্রাউন্ডটা ভালো করে শুনবেন, স্টোরিগুলোকে যারা এন্টারটেইনমেন্টের জায়গা থেকে নিচ্ছেন তাদের জন্য আমাদের সরি বলা ছাড়া আসলে কিছু বলার নেই, কারণ এই গল্পটা শুনছেন হয়তো মজার জায়গাটা থেকে অনেকেই, আপনার জীবনেও এমন ঘটনা ঘটতে পারে, সাবধান হন। এবং সবসময় একটা কথা বলি যে ভয়াবহ বিষয়গুলো এই সিক্রেটস অনুষ্ঠানে উঠে আসে সেগুলো শুধু সেই সব মানুষদের জন্য না, যাতে করে আপনার জীবনে না ঘটে সেই জন্যে। সুতরাং আমাদের অনুষ্ঠানের নদীকে আঙ্গুল তুলবেন না, আপনি আঙ্গুলটা আপনি আপনার দিকে ঘোরান, যাতে করে আপনার জীবনটা নদীর মতো না হয়, প্লিজ। সো এই স্টোরিগুলোকে কেউ এন্টারটেইনমেন্টের জায়গা থেকে নেবেন না। এই জন্য আমাদের সিক্রেটসের ট্যাগলাইনটা হচ্ছে সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্টের বাইরের কোনো কিছু, এন্টারটেইনমেন্টের চেয়ে বেশি কোনো কিছু, যেটা আসলে শুধু এন্টারটেইনমেন্ট বললে কম বলা হয়। বলুন তারপরে কি হলো?
মানে বিয়ে থেকে আসার পরে মানে সেদিন তো সারা রাত জাগ্রত ছিল, তারপর বাসায় এসে সকালবেলা ঘুম।
এবং আপনি মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে ফেলেছেন যে আপনি কারোর সাথে ফ্রেন্ডশিপ করবেন?
হ্যাঁ, কারোর সাথে ফ্রেন্ডশিপ করব, একটা বন্ধুত্ব করি, সে তো ঢাকার বাইরে, শুধু মেসেজ শুধু কথা, এছাড়া কিছুই না। তারপরে ভাবলাম ঠিক আছে বন্ধুত্ব করি। তারপর আমি আবার কিবিরে ভাই সব কিছু লিখে রাখি, আমার একটা মানে আমি যখন বুঝি তখন থেকে আমার একটা অভ্যাস, যা হবে সব কিছু লিখে রাখি। তারপর ওই ছেলের সাথে মানে কথা বলতে বলতে মানে ছেলেটা দেখে এখন ভালোই মানে ভালো খোঁজ খবর নিতে আছে, হ্যাঁ নদী কি করতেছ, খাইছ, পড়ছ। কিন্তু মেয়ে ছেলেটা আমাকে প্রশ্ন করছিল, হ্যাঁ তুমি কি ম্যারেজ নন ম্যারেজ? আমি বলছি জি না, আমি ম্যারেজ না, আনম্যারেজ, এটা বলছি, এটা আমার ভুল। তারপর আপনার সামনে বলছি
মানে আনম্যারিড,
হ্যাঁ
বিয়ে হয়নি আপনার?
হ্যাঁ বিয়ে হয়নি। তারপর শেষ মানে এমন কথা, অনেক মজা করে কথা বললো, মজা করে মানে 10 দিন কথা বলার পরে 11 দিনের দিনে রাত্রে
নিশ্চয়ই খুব ভালো লাগছিল,
অনেক ভালো লাগছিল। ওর 10 দিনের পরে 11 দিনের দিনে সে রাত্রে ফোন দেয়, বলতেছে নদী আমি তো এখন চিটাগাং থেকে ঢাকা।
আপনি রাতে কথা বলতে পারতেন কারণ আপনার হাজবেন্ড আপনার
সাথে? হ্যাঁ আমি পাশে থাকতাম না তো।
ওকে,
পরে বলতেছে কি নদী আমি তো এখন ঢাকা আসতেছি। কেন তুমি ঢাকা আসতেছ কেন? কয় তোমার কণ্ঠ আমাকে পাগল করে দিছে, আমার তোমাকে দেখতেই হবে। আমি কই সত্যি না মিথ্যা? আমি ভাবছি তখন কি বলে সত্যি মিথ্যা কথা। তারপরে সে ঠিকই মানে রাতেই 12টার দিকে ট্রেন থেকে নেমে আমাকে ফোন দিয়েছে, দেখো নদী আমি তো এখন ঢাকা আসছি, তুমি মেয়ে মানুষ এত রাত্রে বাসা থেকে বেরোতে পারবো না, তুমি এক কাজ করো কালকে সকালে আমার সাথে কমলাপুর স্টেশনে দেখা করো। আমিও তো আমার লাইফের প্রথম আজকে ঢাকা আসছি, আমি কিছুটাই চিনি না, আর গাবতলি যাবো কি করে? সেদিন কি বলে ভাই জানেন না, এত বৃষ্টি বলার বাইরে, আর আমি কমলাপুর স্টেশনে আমার লাইফেও কখনো আসিনি, তাও একটা ভয়ঙ্কর ব্যাপার। আমার হাজবেন্ড তো বাসায় না, দোকানে। তখন আমার শাশুড়ি মাকে বললাম কি মা,
ছেলেটার নাম কি ছিল?
রাকিব।
রাকিব, ওকে।
কিন্তু আমি সবসময় আমার ছদ্মনামই দিতাম, কখনো আসল নাম দিতাম না,
নদী নামই বলতাম। হ্যাঁ
এখনো পর্যন্ত নদী নামই আছে।
আচ্ছা ঠিক আছে বলেন।
আল্লাহ বলতো কি আচ্ছা নদী তাহলে আমাকে কি দেখো, মানে সকাল হয়ে গেছে, পরে ফোন দিতে আমি তখন বৃষ্টিতে ভিজতেছি, পরে কি দেখো 10টা বেজে গেছে, তুমি আমার ফোন রিসিভ করো না কেন? আমি তো কেন তোমার ফোন আমি কেন রিসিভ করবো? আমি তো আসছি, তোমাকে মনে নেই? আমাকে সরিটাও মনে নেই, তুমি কি করছো? আমি বৃষ্টিতে ভিজতেছি, তোমার তো ঠান্ডা লাগবে। আমাকে ঠান্ডা লাগবে না। তারপর বলি তুমি কতক্ষণ আসছো? আমি বলি কি আমি তো যা তো কখনো যাই নাই, তাও তো 1.5 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারে, জামো তো পড়তে পারে। তা বলি কি আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো, আমার বিকেলে যাইতে হবে, এখন তো অলরেডি 10টা বেজে গেছে, এখন তুমি আস্তে আস্তে 1.5টা 2টা বাজতে পারে, বিকেলে ট্রেনে আমার যাইতে হবে। তারপর আচ্ছা ঠিক আছে ওয়েট করো, আমি তাহলে আসছি। সে আমাকে কিন্তু দেখেনি, দেখার পরে তারপরে গেলাম। যাওয়ার পরে বলতেছে কি তুমি কিসে করে আসতেছো? আমি বলছিলাম তো সিএনজি করে আসতেছি। সে কয় কি আচ্ছা বলো তুমি অ্যাড্রেসটা দাও, তোমার পরনে কি মানে? আমি বলছি আমি তাও কিছু দেবো না, দেখি তুমি আমাকে চিনতে পারো কিনা। তারপর কয় আচ্ছা ঠিক আছে অ্যাড্রেস দিতে হবে না, তুমি আসতেছো না এটা তো শিওর? আমি হ্যাঁ এটা শিওর। তারপরে বলে তারপর আমি যখন সিএনজিতে নাইমে ভাড়া দিচ্ছি তখন আমাকে সে ফোন দেবে, তোমার মাথায় কি লালন না? আমাকে কি হ্যাঁ এটাই নদী? আমাকে হ্যাঁ। পরে গেলাম আর একটা ফ্রেন্ডকে নিয়ে আসছিল, এই কথা বললাম, কথা বলে মানে হোটেলে খাইলাম, বিলটা আমিই দিলাম, ওদেরকে দিতে দিলাম, কারণ এত দূর থেকে আসতে চিটাগাং থেকে।
সম্পর্কটা কি ছিল আপনার এই
মানে সম্পর্কে? মানে তার সাথে যে বললাম না শুধু প্রেমের অভিনয়
মানে অভিনয় তো আমরা বুঝতে পারছি, কিন্তু তখন পর্যন্ত ও কি জানতো যে আপনি ওকে লাভ করেন ভালো?
হ্যাঁ হ্যাঁ, সে তখন ভাবতে বলে কি নদী এখন তো আমি তোমাকে দেখছি, তুমি তো আমাকে দেখছো, তোমাকে এখন আমার অপছন্দ? আমি তো ভাবি না।
আপনি তখনও কথা দেননি?
না
নাকি? আমি ঠিক বুঝতে পারছি না, মানে ছেলেটা কি জানতো যে
আমি তাকে ভালোবেসে তাকে বিয়ে করবো?
এটা ছেলেটা জানতো?
হ্যাঁ এর জন্য সে টাকাটা
আসছে। আর আপনার জায়গা থেকে বিষয়টা ছিল টাইম পাস?
হ্যাঁ আমার জায়গা থেকে বিষয়টা ছিল টাইম পাস, কারণ আমার হাজবেন্ড আমাকে সময় দেয় না।
এক্স্যাক্টলি। আপনি ছেলেটার নাম কি বলছিলেন?
রাকিব।
রাকিব।
তারপরে বলো কি দেখো নদী তুমি তো আমাকে এখন দেখছো, এখন কি আমাকে অপছন্দ হয়? আমি বললাম কি না পছন্দ তো হয়, তোমার কি আমার অপছন্দ হয় কি না? তোমার তো তোমাকে তো মাথায় করে রাখবো, যা তো আমি তোমাকে ভালোবাসি। তারপরে আমি বললাম কাকে চল তোমাকে আমি এখন নিয়ে যাবো। আমি না এটা তো কিভাবেই সম্ভব না, আমি তো এখন বাসা থেকে কিছুটাই বলিনি, তাহলে তোমাকে আমার বাবা মা অনেকটাই ই করবে, থানা পুলিশ করবে, তোমার অনেকটাই গাবড়ে যাবে। তারপর বলে কি আর কাকে তাহলে কি করবো? আমাকে যায় তোমার বাবা মাকে নিয়ে এসো। তারপর বলো কি সত্যি বলতেছো তুমি তো পর হয়ে যাবে না? আমি বললাম কি না আমি পর হবো না, তুমি যাও। তারপর সে আমাকে আরেকটা সিএনজি করে উঠাইয়া দিল, আমি সরাসরি মিরপুরে চলে আসলাম। চলে আসার পরে ওই গেল, যাওয়ার পরে আমি পরের দিনকে ফোন দাও, বলে কি তুমি ঠিক মতো পৌঁছাইছো? বলছে হ্যাঁ আমি ঠিক মতো পৌঁছাইছি, আমি বিকালবেলা আম্মুর সাথে কথা বলবো তোমার ব্যাপারে। আমার আচ্ছা ঠিক আছে বলো। আমার কাছে তাও মজা লাগতেছে, ওর আম্মুর সাথে সিরিয়াসলি আলাপ করে আমার কাছে মজা লাগতেছে। তারপর এখন দেখি ওর আম্মু বলে কি থাক বাবা তুই তো চিটাগাঙ্গের ছেলে, আমি তো ঢাকায়, আমি ঢাকায়, আমি আমাদের এখানে গ্রাম সাইড, ওই মেয়ে কিছুও করতে পারবে না। আমাকে সে আবার এটা বলে দেখো নদী তুমি দেখো আমাদের বাড়িতে গরু আছে, এটা আছে, ওইটা আছে, মাটির ঘর, থাকতে পারবে? আমি তুমি যদি যেখানে রাখো আমি সেখানেই থাকতে পারবো, অনেকটা মজা লাগতেছে। তারপরে তারপরে দেখি সিরিয়াস এখন বলতেছে তার মাকে নিয়ে শুক্রবার দিন ঢাকাতে মানে আমাদের বাড়িতে আসবে, তারপর শুক্রবার আসবে শিওর, বলে তোমার বাবা মাকে বলে রাখো আমি আসবো, তোমার বাবা মা যদি না যায় আমি তোমাকে তুলে নিয়ে আসবো, তুমি তো রাজি? আমি বললাম হ্যাঁ আমি রাজি, তুমি এসো। তারপরে তুলে নিয়ে আসবো, তারপরে দেখি সিরিয়াস আসবে, সবকিছু গুছাই নিচ্ছে, ওর মা বাবা বড় ভাই আসবে, তখন
চলে আসবে।
হ্যাঁ, রাকিব চলে আসবে আমাকে নেওয়ার জন্য অথবা যে কোনো একটা করার জন্য।
আপনার বাড়িতে আসবে মানে কি বলে এটাকে, বিয়ের দাওয়াত কি
মানে সম্বন্ধ নিয়ে আসবে,
প্রস্তাব নিয়ে আসবে।
তারপরে আমি বিশুদ্ধ বার দিন রাত্রে ওর সাথে কিছু কথা বলে একদম মানে একদম সিমটাই বন্ধ করে দিলাম, ওই জন্য আমার কিনা খোঁজ খবরই না পায়।
আপনি দিনরাত 24 ঘন্টা রকিবের সঙ্গে কথা বলতেন?
17 দিন, 24 ঘন্টা না, ধরেন 24 ঘন্টা আমি যে 4 থেকে 5 ঘন্টা সময় দিতাম,
এই প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা।
হ্যাঁ,
এই বুঝে আমরা একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসব সিক্রেটসে। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে কান পেতে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চান নিজের জীবনের সিক্রেটসগুলো নিয়ে মানুষকে সংশোধন করবার জন্য, আপনার মধ্যে ভুল যাতে না করে সেই আহ্বানটি সবাইকে করবার জন্য তারা চলে আসতে পারেন। আমরা প্রিয় শ্রোতা এই অনুষ্ঠানে আসার জন্য যে নাম্বারটি ওপেন রেখেছি 24 ঘন্টা, সে নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ফিরছি 2 মিনিট পর। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওকে, প্রিয় শ্রোতা বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। এই অনুষ্ঠানটি অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের ইউটিউবে আপলোড হচ্ছে, আপনি চাইলে ইউটিউবে চলে আসতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আপনার সেলফোনে আপনি জানতে পারবেন আমরা কখন কখন নতুন কন্টেন্ট আপলোড করছি। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রিয় শ্রোতা, আপনাদের অসংখ্য অসংখ্য অনুরোধে, চাপাচাপিতে এবং জোর করাতে একটা বিশেষ অনুরোধ আমাকে রাখতে হচ্ছে, সেটা হলো বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র 2 দিনের জন্য অফারটি দেবার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্য এই অফারটি আরও একবার ওপেন করছি। এখন থেকে শুরু করে আগামী 2 দিন আবার ওই অফারটি আমি দিচ্ছি। যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসছে আমার জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য, অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না, শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন অ্যাডভান্স অর্ডার ঢাকা সহ সারা বাংলাদেশে। হ্যাঁ নদী, আমরা যেখানটায় ছিলাম তারপর
তারপরে ওই তো মানে আমাকে অনেক বিশ্বাসে, আমি তখন এতটা ফিল করিনি। রাকিব শেষের পরে মানে আমার বাবা ব্যক্তি আমাকে যেতে দিচ্ছে, এখন কিছুদিন আমার ভাই অসুস্থ ছিল তারপরে এই জন্য আমাকে যেতে দিচ্ছে আমার হাজবেন্ড, মানে 2 মাস থাকতে পারবো। তখন আমাদের বাড়িতে আবার কাজ করতেছিল, সাত জায়গায় দিব, তখন আমার আব্বু বলতেছে মানে একটা ড্রাইভারের নাম্বার বলতেছে, এই নাম্বারটা আমি বলি তুমি একটু এই নাম্বারটা লিখে দাও। তা আমি বলছি খাতায় না লিখে আমার ফোনে সেভ করে ফেলাইছিলাম। কতদিন পর আব্বুর নাম্বারটা দিয়েছি, সঙ্গে সঙ্গে দেওয়ার পরে মানে নাম্বারটা তো আমার ফোনে ছিলই। তারপরে আমি ওর একটা মিস দিলাম, মিস দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যাগ দিল, ব্যাগ দেওয়ার পরে অনেকটা দুষ্টুমি করতে করতে আমার বোনও ছিল, তখন আমার বোনটা অনেকটা বড় হয়ে গেছে, তখন দুষ্টুমি করতে করতে অনেকটা কথা বলতে বলতে মানে ওই আমাকে প্রেমের অফার করা শুরু করলো। এখন আমি ভালোই তো কথা তো হচ্ছে, আমি তাকে একদিন বলছি তুমি কি ঢাকার না ঢাকার বাইরে, সে বলছে আমি চাঁদপুরের, কিন্তু মিথ্যা করা সে ছিল ঢাকারই।
ওকে, নাম কি ছিল?
তার নাম ছিল ইসলাম।
ওকে,
কিন্তু তাকে আমি কখন ইসলাম বলে ডাকতাম না, সব গাড়ি চালাইতো তো সবসময় রানিং এ থাকতো, এই জন্য তাকে আমি রানিং বলে ডাকতাম।
ওকে,
এই যে 5-6 মাস মানে সম্পর্ক বয়স হলো, মানে কি দেখা নাই শুধু কথা, কিন্তু হচ্ছে আমাকে অনেকটা লাভ করতো মনে হয়। মানে একদিন যদি তার সাথে আমি কথা না বলতাম, পরের দিন আমার ফোনে 200 টাকা পাঠিয়ে দিত। আমাকে এত টাকা পড়ে কেন, এত টাকা দাম খুবই, এমন সময় আমার ফোনে 5,000 টাকাও জমে গেছে, প্রতিদিন 100 টাকা করে পাঠাইতো, একদিন কথা না বলে 200 টাকা পাঠাইতো। আমি যথেষ্ট বলে কি নদী, আমি তো এখন বর্ষাকাল ফ্রি আছি, তোমার সাথে একটু দেখা করতে চাই, মানে মিরপুর মাজার রোড দেখা করতে আসবে, বলকে আসবে তো? পরে আমি করি আচ্ছা ঠিক আছে আসবো। বলছে আচ্ছা ঠিক আছে, আমি বাসা থেকে বাইরে যেতেছি, তুমিও বাইরে যাও। মানে তখন মাথায় একটা টাস্ক করছে, বাসা থেকে বাইরে যেতেছে আমারও বাইরে, তো তাদের চাঁদপুর থেকে আসতে কি এত সময় লাগে, এত কম সময়? তখন বলছে এখানে একটা ফলের দোকান আছে, তুমি এখানে দাঁড়াও। তারপর দেখি সে রিস্কা করে সাদা লুঙ্গি পরে, কালো শার্ট পরে, মানে মানে আশেপাশে তো আসলে যে ব্যাপার আসে ওই ব্যাপার আসছে। এখন দেখি সে মানে তার সাথে আমার সম্পর্ক হয়েছে, এটা আমি বিশ্বাসও করতে পারি না, সে এত সুন্দর এত স্মার্ট বিশ্বাস করতে পারি না। তারপর সেদিন অনেক সময় চটবারের দিক দিয়ে রিস্কা করে ঘুরছি, 500 টাকা রিস্কা ভাড়া নিচ্ছে। ঘুরার পরে
এই ছেলেটা কত নাম্বার ছিল?
2 নাম্বার।
2 নাম্বার, ওকে।
ঘোরার পরে আল্লাহ বললো কি আচ্ছা ঠিক আছে এখন বাসায় চলে যাও, অন্য এক সময় দেখা হবে না। পরে আমি ওই বাসায় যাওয়ার পরে আমি ওকে প্রশ্ন করলাম, সত্যি করে বলো তুমি কোথার থেকে আসছো, আর তোমার ভাষাটা খুব চিনা চিনা লাগে, আমি আগেও বলছি এখনো বলি। বলে কি আচ্ছা, বললে তো তুমি যাবে না, তুমি তো মানে ঢাকায় আমি ছেলের সাথে কখনো কথা বলতে চাও না, আমাদের বাড়ি তোমাদের এলাকার আশেপাশে বৈলাপুরে, তার থেকে তো আমাকে কাটতে হবে, সে যে এলাকার এমন আছে আজকে দেখা করছে কালকে এমন আছে কথা বলতে হতে বলতে পারে, আমি তোমাকে নিয়ে এমন এক জায়গায় যাবো, আমার তখন এটা পছন্দ হয়নি। তারপর আস্তে আস্তে তাকেও ব্লক করলাম, ব্লক করার পরে ওর বিভিন্ন নাম্বার ফোন দেয়, তারপর যা সিমটাই বন্ধ করে দিলাম। সিমটা বন্ধ করার পরে এমন আমার এমন করে 2টা সিম হয়ে গেল, আমি 6-7 মাস পরে ওইটা বন্ধ করে আমার নতুন করে সিমটা ওই আগে সিমটা ওপেন করছি, খোলার সাথে 3-4 দিন পরে সে আমাকে ফোন দিয়েছে, রাখিবি দেখুন কি নদী তোমার ফোন বন্ধ কেন, তোমার কি হয়েছে? আমাকে দেখছে ভাই আমার অবস্থা না খুবই খারাপ ছিল রে ভাই, ফোনটা আড়ে গেছে, সিমটা আড়ে গেছে, আর উঠাইতে পারিনি, এই জন্য তার সাথে আমার দেখা হয়নি কথা হয়নি। আচ্ছা এখন তুমি কেমন আছো? আমি এখনই ভালো আছি, বাকি এখন আমি আসি তোমাকে বিয়ে করবো, আমি তো এখনো তোমার জন্য পাগল আছি, আমি তুমি বিয়ে করবি, আমার তো বিয়ে হয়ে গেছে।
এটা আপনি বললেন
তারপরে ওর মানে ওই একটা হোটেলে জব করতো, স্টাফ ছিল, আর ওর একটা মামা ছিল, মামা কি মানে সমান বয়সে 2-1 বছর বয়স হতে পারে, মানে হোটেলের ম্যানেজার ছিল, মানে ওই অনেক মেয়েদের সাথে অনেক দুষ্টামি করে দেখে, আর মানে ওর ফোনটা মামার কাছে জমা রাখতো, তা মাঝে মাঝে আমি ফোন দিতলে আল্লাহ মামা রিসিভ করে বলতো কি আচ্ছা আপনি পরে ফোন দেন আমি ওই আসলাম বলবো। তারপরে মামার সাথে 2-1 দিন কথা বললাম, মামা তারপরে আমার নাম্বারটা মামার ফোনে সেভ করে নিল, আমি বুঝতেও পারিনি। এক সময় মামা আমাকে কয়েক মাস পরে ফোন দিল, ফোন দিয়ে বলো কি আমি তুমি কি নদী? আমাকে হ্যাঁ আমি নদী, আমি কণ্ঠশীলে বুঝতে পারছি দেখি মামা। আর তারপরে বুঝতে পারার পরে তাহলে বলে কি আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি কি আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি সেটা তোমার জানাইতে চাই, আমি তো কেন ভালোবাসবো আমি? আচ্ছা আমি ওই মামা ডাকতে থেকে আমিও মামা ডাকতাম। আমি ঠিক আছে এটা পরে আমি আপনাকে উত্তরটা দেবো, সেদিন ছিল 5 তারিখ, বলে আচ্ছা তুমি আমাকে 6 তারিখে উত্তর দেবা। তারপরে আমি 6 তারিখে ভাবলাম আমি এখনও উত্তর দিচ্ছেই পাইনি, 7 তারিখে দেবো। তারপর ভাবলাম তার সাথে মজা করছি, তার মামার সাথে একটু মজা করি, টাইপ আসতে টাইপ আসে, আর সে তো ঢাকা বাইরে। তারপর সেই মামার সাথে কথা বলতে বলতে 7 তারিখে বললাম হ্যাঁ, হ্যাঁ বলার পরে তারপরে কথা চলছি, আবার এই 3-4 ঘন্টা কথা চলছে। কথা চলার পরে মামা একদিন বলতো আমি তো তোমাকে সম্পর্ক আছি, আমি তোমাকে বিয়ে করবো। আমি কিভাবে বিয়ে করবো? তো ফোনে বিয়ে করবো। ফোনে বিয়ে করবে কিভাবে? ফোনে কিরকম সময় বিয়ে হয়? তুমি তো আমাকে দেখলো না, বলছি আমি তোমাকে দেখিনি, তোমার কণ্ঠ শুনে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ফেসবুক আইডিতে ঢুকে আমাকে দেখো, আমি কেমন না তুমি আমাকে ফ্রেন্ডশিপ পাঠাও না, শুধু আইডিতে ঢুকে আমাকে দেখো। তারপরে ঠিকই আমি তাকে দেখলাম, দেখি কি আছে মোটামুটি ভালো, আমাকে থাক দেখছি তো ছেলে হলে হয়েছে,
মানে আপনার ভিতরে একটা পৈতৃক আনন্দ হচ্ছিল
ছেলে হলে হয়েছে, যেমনই ছেলে হলে হয়েছে। তারপর 15 তারিখে বলে আমি আজকে আমি একটা মাজারে যাবো, সেদিন ছিল শুক্রবার, আমি একটা মাজারে যাবো, মাজারে যেয়ে আমি যা যা বলবো তুমি মানে হ্যাঁ বলবে। আমি কাছে ঠিক আছে, মানে মাজারে গেল, যাওয়ার পরে বিয়ে যেভাবে হয় ওইভাবে মানে বলতেছিল। তারপর লাস্টে বলে কি আচ্ছা তুমি কবুল বলো, তার 3-3 বার কবুল, আমি এমনি মজা করে বললাম, এটা মজা ফান, সে কিন্তু আমাকে দেখে নাই, মানে ওইভাবে ওই আমাকে স্ত্রীর ভাবে মেনে নিচ্ছে। পয়লা বৈশাখ আসলো, পয়লা বৈশাখ আসার পরে মানে ওই আমাকে বলতেছে আর তুমি তোমার স্ত্রী, তুমি তো আমার কাছে কখনো কিছু চাও না, শুধু তোমার ফোনে যখন কিছু টাকা না থাকলে আমি শুধু টাকাটা পাঠাই, এছাড়া কিছু চাও না। তাহলে এখন পয়লা বৈশাখে তোমার জানা 5,000 টাকা পাঠাই, একটা বিকাশ নাম্বার দাও। কি না 5,000 টাকা কেন পাঠাবা? আমার তো কিবিরা ভাই মানে টাকা পয়সার কিন্তু কিছু অভাব নেই, আমি টাকা দিয়ে কি করবো? আমার শুধু একটা এনজয় করা মজা করা এটাই। তারপরে তোর তুমি আমাকে স্বামী হিসেবে মানো না, আমি কি মানি মানবো না কেন? তুই টাকা নিবি না কেন? আমি বললাম আচ্ছা এখন লাগবে না, এখন রাখো, আমার যদি কখনো দরকার লাগে আমি তোমার কাছে চেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে আমি রেখে দিলাম, তোমার তুমি কিন্তু চেয়ে নেবে এটা আমাকে সাপ দাও। একসময় বুঝতে পারলো এত ওয়েটিং এ, ওর বাবা মা বুঝতে পারলো এত, আমার ছেলের ফোন দোকান থেকে আসার পরে এত ওয়েটিং এ কেন থাকে? মানে ওর বাবা মা ওর জানার আমতেই একটা মেয়ে ঠিক করে রাখলো, ওর মার অসুস্থর কথা বলে ওকে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যেয়ে আমাকে জোর করে বিয়ে করে দিল। সে বাসর ঘর থেকে বউ রেখে আবার রিটার্ন চিটাগাং চলে আসলো। তারপর বাবা মা তো বিস্তারিত আছে, আমার ছেলে কই গেল? পরে ও যেদিন আসছে আইসে আমাকে ফোন দিচ্ছে, ওকে তুমি কোনো টেনশন করছো? আমি হ্যাঁ আমি তোর টেনশন করছি। আমি তুমি কি ঠিক আছো? আমি তো ঠিক নাই কেন? আমি কেন কি হয়েছে কাউকে জানো? আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটছে। কি হয়েছে? আমার বাবা মা আমাকে বিয়ে করে দিচ্ছে। তুই কবে বিয়ে করলো কাউকে? আমি আজকে বিয়ে করে মানে বউ রেখে আমি কালকে বিয়ে করে আজকে চলে আসছি রাত্রে।
কে বলতেছে?
তারপরে আমাকে কেন চলে আসলে? তাহলে তুমি যাও মানে তারপরে বাবা মাকে ফোন দেয়, তারপরে মেয়ে কি আর এইভাবে থাকবে এই বাড়িতে? তারপর মেয়ে বাবা বাড়িতে চলে আসছে, মানে এমন করে আবার ঈদ চলে আসছে, রোজার ঈদ। ঈদ চলে আসার পরে আবার বলে কি দেখো কি বলো আমি কি বাসায় যাবো? আমাকে বাসায় যাবো না কেন? যাও কি আচ্ছা ঠিক আছে যাই, কিন্তু যাওয়ার পরও মেয়ের সাথে কিন্তু ই নাই। তারপর তখন একটা ই করে এলো, মানে ওর মেয়ের গার্জেন বললো কি বলছে বলে তুমি আমার মেয়েকে বিয়ে করছো, তাহলে এইভাবে রেখে চলে গেলে কেন? এইভাবে কি আমার মেয়ে থাকবে? তবে আপনাদের মেয়েকে বিয়ে করার আগে কি আমাকে প্রশ্ন করছিলেন যদি না থেকে নিয়ে যান? তারপরে তখন মেয়ের কাবিন ছিল 5,00,000 টাকা, তখন বলে কি সারাসারি করতে হলে 3,00,000 টাকা দিতে হবে। তবে সে বললো আমাকে 2-3 মাসের সময় দেন, আমি 3,00,000 টাকা দিয়ে আমি দেবেশ্বর পাঠা দেবো। আমি তখন ভাবি সে মেয়েটার জীবনটা কেন সে নষ্ট করবে? আমার তো টাইম পাস, আমি তো রিয়েল না। তখন আমি মনে মনে এই কথাটা ভাবতেছি আর মানে তার থেকে একটু মানে সরতেও চেষ্টা করতেছি, দেখি তার থেকে একটু সরতে পারি কিনা। বলো তো আমি এখন চিটাগাং থেকে কক্সবাজার ট্রান্সফার হয়ে যাবো, আমি তোমাকে নিয়ে ওখানেই নিয়ে থাকবো। মানে আবার না বললে কষ্ট পাবে, কারণ তাকে তো আমি এখন একটু একটু ভালোবাসতে শুরু করেছি। তারপরে বলি আচ্ছা ঠিক আছে যেটা ভালো পাবে সেটাই করো। তারপর এই সময় আরেকটা ছেলে চিটাগাং থেকে এই একইভাবে শুধু শুধু রং নাম্বার আবারও ফোন আসছে। ফোন আসার পরে মানে আবার সে মেসেজ করছিল প্লিজ কল মি, মানে কলটা ব্যাক করতে বলছিল। তারপরে দিন আমি ব্যাগ দিয়েছি, ব্যাগ দেওয়ার পরে একটা ছেলে মানে চিটাগাং বাসায় কথা বলো তো আমি বুঝতে পারি না কি বলে না বলে কিছুই বুঝি না। তারপরে মানে কথা বললো 1 সপ্তাহ মতো কথা বললো। আমি এখন ভাবি কি তাকে ওকে তো আমার বলতে হবে, যে করেই হোক তাকে বলতে হবে। একদিন ছেলেটা অনেকটাই ভদ্র ভদ্র ছিল, সে মানে সে মুরগির ব্যবসা করে। তারপরে সে 2টার দিকে মানে খাইয়া দিয়ে বাসা থেকে বাইরে আমাকে ফোন দিয়েছে, মানে যাবে 4টার দিকে মানে বাসা থেকে বাইরে আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে কথা মানে বলতেছে, তারপর আমাকে আচ্ছা অনেক কথা তো শুনলাম, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। কী কথা বলো, কী কথা বলো? তারপরে বললাম আমি না আপনাকে ভালোবাসি। আপনি কী বলেন? হ্যাঁ বলেন অথবা না বলেন, যে কোনো একটা এখনই বলেন তাহলে বলো মারবো। তারপরে বলো কি ঠিক আছে তুমি একটা কথা বলছো, আমি এটা এখন অ্যান্সার দিব না, দিব পরে। আমাকে কতক্ষণ পরে? তা দিব পরে এটাই। তারপরে মানে তারপরে তখন 2টা আরেকটা দিকে বলছি, তারপরে এমন করতে করতে মানে কিছুক্ষণ পরে পরে ফোন দেয় কিন্তু আমাকে কী অ্যান্সার কী বলছি না এখন না পরে। তারপরে রাত 3টা বেজে গেল, তখন ছিল বুধবার, আপনি অনুষ্ঠান ছিল 1টা পর্যন্ত আমি অবশ্যই জেগে থাকতে হবে। তারপর অনুষ্ঠান শোনার পরে আবার ফোন দিয়েছি, পরে বলছি আচ্ছা আমি আর 1-1.5 ঘন্টা রাখবো, ফিরে হয়ে তোমাকে জানাবো। তারপরে ফিরে হয়ে জানালো হ্যাঁ আমি তোমার অ্যান্সারে রাজি। রাজি হওয়ার পরে তারপরে মানে এবার কথা চলতে আসে চলতে আসে, ওর মাল শেষ হয়ে যায় 3-3:30, ওর বাসা যায় 6-7, মানে তখন পুরো কয়েক ঘন্টা আমাকে সময় দেয়। সময় দেওয়ার পরে মানে রাকিবের মামা আমাকে লভ দিচ্ছে, তখন আমি
না ঠিক আছে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন রাকিবের মামার বিয়ের সংসারটা ভেঙে না যাক।
হ্যাঁ হ্যাঁ,
এবং এর জন্য আপনি
মানে আস্তে আস্তে জীবন থেকে সরে যেতে চাইছি, মানে
যখন কারোর উপর ইনভলভ হচ্ছে।
হ্যাঁ আমরা বিষয়ে তাকে আমি 3-4 ঘন্টা সময় দিলাম, এখন যদি আমি 2 ঘন্টা সময় দিই আমার আস্তে আস্তে কমে যাবে।
এটা তো আপনার জন্য নেশার মতো হয়ে গেছে, আপনি কারো না কারোর সাথে কথা বলতেই হয়,
হ্যাঁ
না হলে আপনার ভালো লাগে না।
হ্যাঁ আমারও কথা বলতে হয়। তারপরে আমি তার মানে তার লাইফ থেকে সরে যাবো, অন্য কারো লাইফে যাই একটু এনজয় মজা করবো। তারপর আমি এখন ওই ছেলের সাথে কথা বলে মাঝে মাঝে রাকিবের মামা আমাকে ফোন দিয়ে ওয়েটিংয়ে পায়, ও আমার ফোন ওয়েটিং পেলে ওর মাথা অটোমেটিক গরম হয়ে যাবে। আর ওই যে মিঠু এই ছেলেটা অনেকটা ভালো, মানে ওইটিকে পাইলো, মানে একটা ভুলভাল দিয়ে একটা প্রশ্ন দিয়ে কাটা পেতাম, তাহলে ভাবি দুইটা সিম নেই দুইটা ফোন থাক, তাহলে দুজনকে সমাজে দেবো। তারপরে ওই রাকিবের মামা কি করলো, এক পর্যায়ে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিল।
ডিভোর্স দিয়ে দিল?
হ্যাঁ,
ডিভোর্স দেওয়ার আগে আপনার সঙ্গে কথা বলেছিল যে এরকম?
না, আমাকে বলেনি।
ডিভোর্স থেকে আপনার কারণেই হয়েছে?
আমি ভাবে মনে হয় আমার কারণেই হয়েছে, আমি তো যদি তাকে এমন করে ভালোবাসার অফার না করতো, মানে এমন করে না জড়াইতাম, তাহলে মনে হয় ডিভোর্স তো হতো না।
কিন্তু আপনার সঙ্গে জড়ানোর পরে তো সে বিয়ে করেছে।
হ্যাঁ,
তাহলে সে বিয়ে কেন করলো?
বিয়ে বাবা মা জোর করেছে, যদি বসে যদি বিয়ে না করস তাহলে আমি আমি আর তোর বাবা মারা যাবো। তারপরে মানে কথা বলতে আসছি, বলতে বলতে মানে এক সময় দেখি কি মানে ওইটিং এ পাইলো রাত বাজে দুইটা, মানে ওই ছেলে ফোন দিয়েছে, ওই মিঠুও ফোন দিয়েছে, রাসেলও ফোন দিতেছে। মানে ওইটিং পাওয়ার পরে বললাম কি, আমার রাসেল তুমি এই মতো কল দাও, তুমি এই মতো কল দাও, মানে এই মতো আর অর্ডার করতে পারে ই হয় না।
তাহলে
কদম কি মানে দুই হেডফোনটা দুজনই লাইনে রাখতাম, দুজনের সাথে একই কথা দাঁড়িয়ে যেতাম, মাঝে মাঝে কোনটা রাগ করে আমাকে উল্টা পাল্টা কথা কমো, তাহলে একটা না একটা রাগ করে কাইটা দেবো, তাহলে একটার সাথে চালিয়ে দাও।
গন্তব্যহীন একটা রিলেশনশিপ। এবং আপনার জায়গা থেকে যে শুধু টাইম পাস, মানে আপনাকে কোম্পানি দেওয়ার কেউ নাই, এটার উপর বেসিস করে আপনি ছেলেদের সাথে এই ধরনের মিথ্যা নিয়ে চলে যাচ্ছেন। আচ্ছা, তো এই সম্পর্কের মধ্যে কি অনৈতিক, পুরো সম্পর্কটাই অনৈতিক? তারপরে জিজ্ঞেস করছি, আপনাদের মধ্যে ভার্চুয়ালি কোনো মানে ফোনের মাধ্যমে কোনো অনৈতিক সম্পর্ক তৈরি হতো কিনা?
হ্যাঁ।
ওকে, ঠিক আছে, বলেন। তারপর
তারপরে একদিন মিঠু বলতেছে, দেখো নদী, তুমি তো আমাকে কখনো তোমার ইমো নাম্বারটা দিলা না, তোমার হাতে তো অ্যান্ড্রয়েড সেট আছে, তোমার ফেসবুক আইডি পাইছি, আমাকে তুমি দেখো রে ফেসবুক আইডি করতে পারলা, কারণ মনের টানে সব পাইতে পারি। কিন্তু আসলে সেটা ছিল মিথ্যা কথা, মানে আমার থেকে ফেসবুক আইডিটা নেওয়ার জন্য। তারপর আমার ফেসবুক আইডিটা দিলাম, ফেসবুকে ঢুকে যখন বলো কি মাশাআল্লাহ তুমি তো একদম পাগল করার রূপ নিয়ে আমাকে পাগল করে দিয়েছো, তোমাকে ঠিক আছে তুমিও আমার আইডিতে।
ওটা কি রিয়েল রিয়েল ছবি ছিল আইডিতে?
হ্যাঁ, রিয়েল ছবি ছিল।
ওকে, আমরা এই ফাঁকে প্রিয় শ্রোতা নবীর একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দেখাচ্ছি, স্টুডিও পিকচার যেটাকে বলে, আপনারা চাইলে ওনাকে দেখার জন্য আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। মিস্টার আরজে কিবরিয়া নামে আছে, প্লিজ লাইক দিয়ে দেবেন। ফেসবুক আইডি দেখলাম না। হ্যাঁ,
তারপরে মানে এমন কোনো কথা হচ্ছে, তারপর আমিও তার মানে মানে আমি যেরকম ছেলে পছন্দ করতাম, মানে বলতাম তোমার কোন ধরনের ছেলে পছন্দ, বলতাম আমার মানে ছেলেদের মানে ই থাকবে সুন্দর হ্যান্ডসাম হালকা হালকা দাড়ি, মানে এরকম ছেলে। দেখি কি তার আইডিতে ঢুকে ঠিক আমি যেরকম পছন্দ করতাম ঠিক একই রকম কি প্রিয়া ভাই। তারপরে বললাম কি তুমি তো একদম দেখার মতো ছেলে, পছন্দ হয়েছে আমাকে, হয়েছে তো। তারপর রাকিবের মামা মানে এমন করে তারপরে এক সপ্তাহ পরে বললো, দেখো নদী আমি তোকে ডিভোর্স দিয়েছি, তোমার তুমি কি বলো, আমি তুমি আমাকে তো বলো কেন ডিভোর্স দিলে কেন। পরে আমি তারপরে সেদিন 21 তারিখ ছিল, আমি বললাম কালকে 22 তারিখ, তুমি কালকে ফোনে একটু এমপি ঢুকে আমি তোমাকে একটু ভিডিও কলে দেখবো, মানে সেই দেখাই হবে সেই দেখা। তো আচ্ছা দেখালাম, দেখার পরে বললাম কি তুমি আমাকে আর কখনো দেখতে পাবো না, আমি তোমার জীবন থেকে চলে যাবো সারা জীবনের জন্য, সে ওই মনে হচ্ছে আমি কেন দুর্ঘটনা ঘটাবো, কিন্তু আমি কিছুটাই পাবো না। তারপর সেদিন থেকে আর আমি সব জায়গাতে ব্লক করে দিলাম, যোগাযোগ নেই। তারপর সেই নতুন একটা আইডিগুলো আমাকে ফ্রেন্ডশিপ পাঠাইছিল, তারপর সেটা আমি অ্যানসার্ট করছি, আমার ছবিটুকু কিছু ছিল না, কিন্তু ওই মাঝে মাঝে ই করতো, মানে আমাকে নিয়ে অনেক কথা বলতো, নদী তুমি আমাকে কষ্ট দিও না, ফিরে আসো আমার জীবনে যেখানেই থাকো।
আমি ঘটনাকে একদম সংক্ষিপ্ত করে ফেলতে চাই, আপনি এরকম কতগুলো ছেলের সঙ্গে জড়িয়েছেন
এখন
সব মিলিয়ে?
এই 12-13 জন হবে।
12-13 জন? এবং এদের ব্যক্তি জীবনে অনেক ধরনের ক্ষতি হয়েছে আপনার এই সম্পর্কে?
হ্যাঁ।
আপনার কি ক্ষতি হয়েছে?
আমার ক্ষতি হয়েছে কি, মানে আমাদের এলাকার মানে একটা ছেলে আমাকে কাকিমা বলে ডাকতো, আমাদের একটা মানে ছেলে যে বাড়ি যে মানে সিঙ্গারে, মানে আমাদের এখানে বাড়া থাকতো, আমাদের বাড়িতে গেলে ঢুকতো না মানে ফলো করতো, সে এমনি মাঝে মাঝে আসতো কথা বলতে বলতো, শেষ। আমার শাশুড়ি মারা থাকতো, আমার বাগ্নিও থাকতো, মানে সে আসতো আমাদের বাসায়। আসার পরে মানে আমার মেয়েটা তখন আমার কোলে ছিল, কোলে ছিল, মানে 8টা বাজে তো মানে ছোট মানে ঘুমায় যাবে, ঘুমায় ঘুমাচ্ছে, তখন আমি ওরে শোয়া মানে ই করলাম, মানে মুসুরিটা টানাচ্ছি, মুসে টানা সে মানে কয়েকটা সেলফি নিচ্ছে আমার, আমি জানি না সে কেন সেলফিটা নিচ্ছে, এমন এমন নিচ্ছে সেলফিটা। নেওয়ার পরে মানে কিছু লোক মানে হঠাৎ করে মানে মেয়েটা শোয়ার পর মানে ওরা হঠাৎ করে আমার রুমে ঢুকে পড়ছে। আমার শাশুড়ি ছিল, বাগনি ছিল, ওরা ওই রুমে ছিল, আর ছেলেটা আমার রুমে ছিল। মানে হেরা বাসে কি না কি কথা কি বিটা, আজকে আমি সত্য কথা বলতেছি, তার সাথে আমার এমন কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ করে আমার রুমে এসে বলে যায় তুই এই বিদ্যা শেষ কিনা, বলার পরে সেও থুতপুত হয়ে গেছে, কি রে কি হলো, কি কারণে এলাম, কি হলো। পরে তাকে অনেক মারলো আমাদের বাড়ির পাশে একটা কেলাপ আছে, মানে এলাকার নেতা ফেতাদের, ওরে ওই কেলাপে নিয়ে গেলো, নিয়ে গেলে অনেক মারলো, কিন্তু আমাকে কিছু বলেনি। তখন আমি বলছি আমাকে আমাকে তোমরা কিচ্ছু করতে পারবে না, আমার হাজব্যান্ড আছে, তাকে তোমরা ফোন দানো, সে যদি আমাকে ছেড়ে দেয় তাহলে দিবে, তোমাদের বিচারে রায় যদি আমাকে ছেড়ে দেয় তাহলে দিবে, আর আমার হাজব্যান্ড যদি আমাকে নিয়ে খায় তাহলে তোমরা কিছু বলতে পারো, আমার গায়ে একটা হাতও দিবে না। তারপরে বলতেছে ঠিক আছে ওই তো এবারে বউ, ওরা কিছু বলতে হবে না, ওরে ওরে মাইটিকা, ওর ইচ্ছা করছে, কিন্তু ওরা অনেক মারছে। মারার পরে রাত্রি ওরা আমার হাজব্যান্ড দোকান থেকে আসছে, আসার পরে রাত্রি ওই মানে এলাকার অনেকজন কি বলবো কি বলবো ভাই, আমি তখন লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে, আমি কি কি করলাম, কি হলো, কিছু তো হলো না কেন। পরে আল্লাহ বিচারে ডাকালো, ডাকালে পরে বললো তুমি যদি মানে সব বিচার যা সব কিছু হলো, ওই ছেলের সাথে আমার কখন দেখা হবে না, কথা হবে না, আমার নাম্বার চেঞ্জ, ছেলের নাম্বার চেঞ্জ, সব কিছু মেনে নিল। এখন বলতেছে তুমি যদি এই বউ নিয়ে খেতে চাও তাহলে তোমার 100,000 টাকা জরিমানা দিতে হবে, আজ না দিলে কালকে ভিত্তি দিতে হবে। তারপর আমার হাজব্যান্ড অনেক 100,000 টাকা এই সাধারণ কাজের জন্য, আমি একটা এলাকার ছেলে, এই সাধারণ কাজের জন্য 100,000 টাকা জরিমানা, তোমরা এটা কী বলো, ডাকাতে কথা বলো। তারপরে সে বলো ঠিক আছে 50,000 টাকা কালকে নিয়ে নিও। আমার হাজব্যান্ড কাল পরের দিন 50,000 টাকা দিয়ে দিল। 50,000 টাকা দেওয়ার পরে তারপর সে আমাকে প্রশ্ন করলো তুমি কি সত্যিই বলো এমন ধরনের কাজে জড়িত আছো। আমি বললাম না, আমি এমন ধরনের সত্যি এমন ধরনের কাজে জড়িত নেই, তোমার প্রবলেম থাকতে পারে ঠিক আছে, কিন্তু আমি এমন কাজ কখনো করতে পারি না। তারপরে কি বলে ভাই জানেন, সে আমার দুলা ভাই আসছিল, মানে আমার বাবা বাড়িতে কাউকে জানায়নি, শুধু আমার
আপনার এই ঘটনা মোটামুটি সবাই জেনে গেল,
সবাই জেনে গেল, মানে এলাকার সবাই জেনে গেল, মানে অমুকের বউ এই কাজটা করছে, কিন্তু একদম মিথ্যা, আমি আজকে আপনার সামনে মিথ্যা কথা বলবো না, সবাই আজকে সবাই শুনলো এই ঘটনাটা। তারপর বলছে তোকে ঠিক আছে তুমি আর কখনো কারোর সাথে কথা বলতে বলবো না, আমি তখন বলছি এই ফালতু ছেলেদের সাথে কথা বলতে বলবো না, বাড়িতে আসতে দিও না, কেন দিস জাগা, ওই সব আপদবেলায় গেলে কি হইব। আমি বললাম দেখো এমন এমন ঘটনা, এই জন্য আমি ডাকাইছি, এর জন্য কিছুই না, আমি জানি। তারপরে ছেলেটা মানে সেদিন
আমি বুঝতে পেরেছি ঘটনা অনেক জটিল, অনেকগুলো ছেলে যেহেতু আপনার সঙ্গে ভাবে ইনভলভ হয়েছে, সুতরাং তাদের ব্যক্তি জীবনে অনেক ক্ষতির সম্মুখীন তারা হয়েছে। শেষমেশ কি দাঁড়িয়েছে এখনকার কি অবস্থা?
এখনকার অবস্থা মানে সবাই আমার জীবন থেকে আমি ইচ্ছে করি মানে আস্তে আস্তে সারাই দিছি, এখন শুধু আছে মিঠু। মানে আজকে আমি ওকে বলছি এমন এমন ঘটনা আমি এফএম এ যা বলবো, তুমি প্লিজ আমার গল্পটা শুনো, মানে ওই শুনবে বলছে, শোনার পরে মানে
শোনার পরে সম্পর্কটা শেষ হয়ে যাবে।
আমি ভাবছি
আপনি আমাকে একটা কথা বলেন, হাজবেন্ডের সমস্যার সমাধান কি হয়েছে?
না
সমাধান হয়নি। তো হাজবেন্ডের এই সমস্যার সমাধান না হওয়ার প্রেক্ষাপটেই আপনি এমন একটা দিন শুরু করেছিলেন, এমন একটা জায়গাতে শুরু করেছিলেন মানুষের সাথে টাইম পাস করা, কেউ কেউ হয়তো বা সেটাতে হাজবেন্ডেরই দোষ ভাববে, কিন্তু আপনার হাজবেন্ড তো কারেকশন হয়নি, আপনি এতগুলো ছেলের সঙ্গে অনৈতিকভাবে জড়ালেন, সেটা ফোনের মাধ্যমে হোক আর যেভাবেই হোক না কেন, আপনি তো শেষমেশ সুখের দেখা পেলেন না, পেয়েছেন কি?
না মানে যেমনটা আছে মানে পুরা পাশটা সবই আছে, শুধু একটা অভাব তার ভালোবাসা থেকে বঞ্চিত।
তো এই জিনিসটা যেহেতু আপনি অন্যায়ভাবে পেলেন না, তাহলে মানুষদেরকে আপনি কি সাজেশন দিবেন, আজকের অনুষ্ঠান থেকে কি বলার আছে যারা শুনছেন আমাদের এই সিক্রেটস?
প্রথম কথা হলো কেন বাবা মা জানে এমন বয়স্ক লোক দেখে অল্প বয়সের মেয়েদেরকে বিয়ে না দেয়।
ওকে,
দ্বিতীয় প্রশ্ন হলো আমার মতো করে জানি কেন মেয়ে কেন ছেলেদেরকে না ঠকায়।
ওকে,
তৃতীয় প্রশ্ন হলো মিঠু তুমি আমাকে পারলে ক্ষমা করো, আমি জানি তুমি আমার গল্পটা শুনবে, তুমি এখন আমিও এখনো তুমি লাইনে আছো আমাকে ফোন দিচ্ছ, তোমার ফোনটা রিসিভ করতে পারতেছি না, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, তুমি শপথ নিয়েছিলে তুমি মা মারা যাওয়া পর্যন্ত বিয়ে করবে না, তুমি আমাকে দেখে বিয়ে করতে রাজি হয়েছো, এবং কি বলে ভাই সে আমি একশো পরে বলে দিছি দেখো আমার বিয়ে হয়েছে আমার একটা মেয়েও আছে, তারপরে বলে কি আমি আমার তো বয়স হয়েছে মোটামুটি অনেকটা, দুই ভাই বিয়ে করছে আমার বয়স হয়েছে, তাহলে আমি আমার ফ্যামিলি উই আর এক্সপার্টের ফ্যামিলিকে বলে দিল কি আমি ঢাকার মেয়েকে বিয়ে করে ফেলেছি, তোমার একটা বাচ্চাও হয়ে গেছে, তোমরা বকাল সকাল করবা দেখে আমি আমার বউ বাচ্চা বাসায় আনতে পারি না, তোমরা এখন কি বলো। তারপর এই কথা শুনে ওর মা ওকে অনেক অনেক আদর করে বলে আচ্ছা ঠিক আছে বিয়ে যেন করছো তাহলে তো বউ বাচ্চা আনতেই হবে,
মানে এতটা বেশি অ্যাডভান্স হয়ে গেছে শুধু ফোনে কথা শুনে।
হ্যাঁ, তারপরে আমিও ওর ফ্যামিলির সাথে কথা
বলতাম। আমরা এখানে এন্ডিং মার্ক টানছি, আজকের এই স্টোরিটা অনেক বেশি ছোট ছিল আপনারা নিশ্চয়ই জানেন, ছোট হওয়ার পেছনে একটা যুক্তিসঙ্গত কারণও আছে। নদীর সিক্রেটস এখানে শেষ হচ্ছে। ইনফ্যাক্ট এই স্টোরিটা আমরা আরও ইন ডিটেলে যেতে পারতাম, সেটা আমরা যাচ্ছি না, এই কারণে যে বিষয়গুলো অনেক সময় রুচিসম্মত হবে না অনেকের কাছেই। আর আমরা আসলে মূল মেসেজটা আপনাদেরকে দেবার চেষ্টা করেছি। নদী যতটুকু বলেছে আমার মনে হয় মূল মেসেজটা অনেকখানি পরিষ্কার। আমরা ঠিক রাত 12টায় আরও একজনকে এন্ট্রি করব আমাদের আজকের এই সিক্রেটসে, এবং রাত 12টার পরে যে স্টোরিটা আপনারা শুনবেন সেটা আপনাদের অনেকখানি চোখ খুলে দেবে। বিশেষ করে ম্যারেজ মিডিয়া নিয়ে আমাদের মধ্যে যে ধরনের কনফিউশন থাকে, যে আসলেই এই পত্রিকার বিজ্ঞাপন দেখে মানুষ এই যে পাত্র চাই বা পাত্রী চাই, এই যে ব্যাপারগুলো থাকে আমাদের মধ্যে, এবং পত্রিকার বিজ্ঞাপন দেখে অনেক সময় আমরা সেখানে নক করি, শেষ পর্যন্ত আসলেই পাত্র পাত্রী পাওয়া যায় কিনা, বা সব মিডিয়াকে আমরা একই ধাঁচে বিচার করব কিনা, সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং চমৎকার সমাধান বোধ হয় আজকের এই সিক্রেটসে মিলবে। অপেক্ষা করুন, ফিরছি ঠিক রাত 12টায়। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। সপ্তাহান্তে আরো একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটস এ অন 90.4 ঢাকা এফএম, এবং আমি আজ কি দিয়ে আপনার সাথে রয়েছি। যারা আমার সঙ্গে এই মুহূর্তে শুনছেন তাদেরকে বলবো একেবারে শেষ পর্যন্ত স্টে করবার জন্য। আজকের সিক্রেটস একটু অন্যরকম, সবসময় যেটা হয় অন্যরকম ব্যাপারই থাকে, কিন্তু আজকেরটা অন্যরকমের মধ্যে অন্যরকম। কজ আজকে যে ঘটনাটি আমি শুনতে চাচ্ছি সেটা আমার জন্য ফার্স্ট টাইম, কজ আমি আমার লাইফে বহুত অপরাধীর সঙ্গে মিশেছি। মিশেছি বলতে এই অনুষ্ঠানের তাগিদে তাদের সঙ্গে আমার কথা বলতে হয়েছে, তাদেরকে আমার জানতে হয়েছে, কিন্তু আজকের এই অপরাধটা বা আজকের এই সিক্রেটস এটা আমার কখনো আগে জানা ছিল না। যাই হোক, সেই অর্থে আপনাদেরও হয়তো বা অনেকেরই জানা নেই কি সেই অপরাধ কিংবা কি সেই ভুল বা কি সেই ক্রাইম কি সেই সিক্রেটস, সবই আমরা জানবো। তার আগে বলতে চাই, এই অনুষ্ঠানটি অনুষ্ঠান চলাকালীন সময় আপনি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন, শুনতে পারেন, চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। চলুন আমার সঙ্গে যিনি রয়েছে গেস্ট তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নাম এবং কোথা থেকে আসছেন?
আমি আসছি নদা থেকে, বসুন্ধরা নদা থেকে।
আমার নর্দায়।
জি,
ওখানে আপনি কাজ করেন না? থাকেন?
ওখানে আমি থাকি।
আচ্ছা,
আমার নাম মেহেদি।
মেহেদি, আপনার জন্ম জেলা কোথায়?
আমার গ্রামের বাড়ি বরিশাল, গৌরনদী থানা।
ওকে মেহেদি, আজকে যে বিষয়টা আপনি এখানে বলতে যাচ্ছেন সেটা কেন বলছেন, সেই জায়গাটিতে যাওয়ার আগে আমি আপনাকে যেটা জানতে চাইবো যে সিক্রেটস অনুষ্ঠানটি কি আপনি শোনেন?
আমি রেগুলার শুনি।
এটার বয়স তো অনেক অল্প।
যে অল্প, আমি আপনার আগেরটাও শুনতাম আর এখন নতুন এটাও শুনি।
এটাও আপনি রেগুলার শুনেন?
ওটা শোনা বন্ধ করে এখন এটা শুনি আমি।
ওটা শোনা বন্ধ করে দিয়েছেন?
ওটা বন্ধ করে আপনারা এটা শুনি, কারণ আপনারা আমি সবসময় ফলো করি। আপনার দুটো বই আমি কিনছিলাম।
আচ্ছা,
এখন আসছে আমার কাছে বাসায়।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যাই হোক প্রিয় শ্রোতা, আজকের এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশ ব্যাপী শোনা যাচ্ছে, বাংলাদেশের 62টি জেলায় একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4। এবং আজকে মেহেদি কি সিক্রেটস রিভিল করছে সেটা আপনাকে সচেতন করবার জন্য, মেহেদির দিকে আঙ্গুল তুলবার জন্য নয়। মেহেদি, কোনো বিষয় যদি আমাদের কনফিউশন থাকে, কোনো বিষয় যদি আমাদের কাছে মনে হয় কন্ট্রাডিক্টরি বা প্রচার করার সম্ভব না, সেক্ষেত্রে আমরা একটা এসএমএস পোলের আহ্বান করি আমাদের লিসনারদের কাছ থেকে, তাদের মাধ্যমে ভোটাভুটি হয়, সেখানে যদি আপনি কম ভোট পান সেক্ষেত্রে আপনার গল্প বলাটা থামিয়ে দিতে হবে, সেটা তো আপনি নিশ্চয়ই জানেন। ওকে, শুরু করছি আমরা সিক্রেটস, এবং সিক্রেটসের সিক্রেটস যেগুলো, মানে মেহেদির সিক্রেটস যেগুলো, সেটার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুরু করতে চাই। আমরা রিভিল করতে চাই কেন একজন মানুষের জীবনে সিক্রেটসের জন্ম হয়। তার আগে এখন আমি যে প্রশ্নটা করব, যে কেন আজকে আপনি লাখ লাখ মানুষের সামনে এই ব্যাপারটা কনফেস করতে?
আমি আসছি আসলে, সবাই তো বলতে পারে, অনেকেই তো ভুল করে, তো ভুল করে তো সবাই তো সাহস পায় না, তো আমি আমার ভুলের কারণে আমি আমার ছেলের উপর সব প্রভাব পড়ে, তো আমি চাইতেছি যে আমি আমি যে ভুলগুলো করছি এগুলো যেন কেউ কখনো না করে, আর আমি যে সব কাজে জড়াই ছত অনেকে জানে না, তো ওইগুলো সবাইকে সতর্ক করার জন্য
সচেতন করার জন্য। ওকে, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে যেতে চাই, বলুন।
আমাদের আমি আমার জন্ম আমাদের গ্রামের বাড়িতে বরিশালে, তো ওখানে আমি যতটুকু মনে পড়ে, যতটুকু ছোট থেকে মনে করে ওটুকু বলি, যে আমি ফাইভে পড়ি তখন, তো আমার বাবা আবার রাজনীতি করতো, তখন আমার বাবা একটু জাল ভোট দিত, যখন তো আবার ভোটার আইডি কার্ডে ছিল না, জাল ভোট দিত, তো আমার বাবা জাল ভোট দেওয়ার কারণে ধরা খায়, একটু ধরা খাওয়ার পর ঢাকা চলে আসে, তো আমরা তিন মাস তার কোনো খবর যাই না, আমরা ওদের গ্রামে থাকতেছি, লেখাপড়া করতেছি, আমি তখন আমি ফোরে পড়ি সম্ভবত। আমরা চার ভাই, আমার বোন নাই।
আপনি আপনার প্রতিবেশী?
আমি বড়, সবার
সবার বড়,
জি আমি সবার বড়। তো আমার বাবা চলে আসার পরে আমরা কোনো খবর জানি না কি অবস্থা, তো আমরা আমি লেখাপড়া করি, তো স্কুলে পড়ার অবস্থায় একটা মেয়ের সাথে আমার, আমি যে বাসায় থাকি মানে নিম্ন ফ্যামিলি, তো আমরা একটু কমার বাসা ভিত্তি ভাড়া থাকতাম, তো ওখানে একটা মেয়ে ছিল, আমি তখনও লাভ জিনিসটা আমি বুঝতাম না, ও মেয়ের সাথে কথা বললাম, দুষ্টুমি করতাম মানে সবসময় আমরা যেভাবে গ্রামে দুষ্টুমি করে ওভাবেই করতাম, তো মেয়ের সাথে আমি রেগুলার কথা বলতাম, ওদের বাসায় যেতাম, তো আমাদের বাসায় টিভি ছিল না।
মেয়েটার নাম কি ছিল?
মুক্তা, জি।
ওকে,
তো আমি ওই মেয়েটার সাথে তখন প্রথম কথা বলি, কথা বলার পর আমি এক বাসায় থাকি, দুষ্টিম ফ্যামিলি আমার সবসময় ঘুরে আপনাদের দৌড়াদৌড়ি করি, তো ওদের বাসা আমাদের বাসায় যেতে টিভি ছিল না, ওদের বাসায় আমরা টিভি দেখতাম, ছবি দেখতাম, তো তখনও আমি ওই জিনিসটা বুঝতাম না, দেখা রাত্রে তিনটে চারটে পর্যন্ত আমরা টিভি দেখতাম, সবাই ঘুমাই যেত, আমরা ওরা দু তিনটা মেয়ে ছিল, আমরা দু তিনটা পুলা ছিলাম, দেখা যায় এক জায়গায় বসে আমরা ছবি দেখতেছি, তো এক সময় পাশে বসি, পাশে বসে পো আমার হাত ধরে, মানে আমিও তখন বুঝি না যে জিনিসটাকে হয়তো দুষ্টিম ফ্যামিলি করতেই পারে, আমরা যদি হাত ধরে তো বেশি কিছু না, তো আমার হাত ধরতো, আমিও আবার আমারও তো আগ্রহ জাগলো যে হাত ধরতো, আমি আমার হাত ধরি, ঠিক আছে, তো হাত ধরতে ধরতে এক সময় আমি কাঁধে হাত দিই, তো আমি এর বেশি কিছু যাই না, তো কাঁধে হাত দেওয়ার পর পর্যন্ত আমি থাকি, পরের দিন আমরা আবার ওরকম সব প্রতিদিন যেভাবে দুষ্টি হাসলিম ওরকম করি, তো গোসল করতে গেছে গোসলখানায়, তো আমার গোসলখানা ডাকতেছে, তো আমি বুঝতেছি না
কিছু। কোন ক্লাসে পড়েন তখন?
তখন আমি সেভেন উঠছি।
ক্লাস সেভেন, আর মেয়েটার বয়স?
মেয়েটার বয়স হয়তো আমার থেকে তিন বছর ছোট হবে।
আপনার থেকেও তিন বছরের জন্য?
তো ও আমার গোসলখানা ডাকতেছে যে আয় একসাথে আমরা গোসল করি, তো আমি আমি আবার এতটা লজ্জা পেতাম তখন, আমি এটা এমনি এখনো বর্তমানে মেয়েদের সামনে একটু লজ্জা পাই বেশি, তারপরও ভুল বেশি বেশি করছি, তো আমি ওই মেয়েটা তখন ডাকছে, তো আমি যাই না, তারপর এসে আমার যাই, তারপর ওখানে দেখা যায় ওর সাথে আমার এতটা কিছু না হলেও অনেকটা কিছু হয়ে যায়, পরে যে বাড়ির মানে সবাই জানা জানিয়ে গেছে চিলি চিলি করার কারণে, তো মেয়েটা মেয়েটা দেখা যায় মেয়েটার মা পুরা ইয়ে আছে, যেহেতু ওই বাসার ম্যানেজার ছিল, তো আমাদের বাসা থেকে না কয়ে দেয়, না কয়ে দেওয়ার পরে আমি অন্য বাসায় চলে যাই, আমরা ওই বাসা ছাইরা, তো আমার জন্য ওই
বাসার কারণে
বাসা ছাড়তে হইলো, ছাড়ার পর আমি ওটার পাশে অন্য একটা বাসা যাই, যার পর ওখানে আমরা তিন মাস থাকি, ওখানে তো ওখানে একটা প্রতিবন্ধী মেয়ে ছিল, ও সম্ভবত বোবা ছিল, কথা বলতে পারতো না, তো ওদের বাসায় যাইতাম, ওদের সাথে দুষ্টুমি খেলাধুলা করতাম, ঠিক আছে, তখন আস্তে আস্তে আমার ওই খারাপ জিনিসটা ভিতরে ঢুকে আসতো, আস্তে আস্তে যে মেয়েদের ই করতো, বা ওই যে আমি দেখা যায় ওর বাসা থাকতাম, আমরা খারাপ ছবি দেখতাম, ভিডিও দেখতাম, তো এইগুলো আমার
মেয়েটার সঙ্গে একসাথে দেখতাম,
জি একসাথেই দেখতাম, একসাথে ওইগুলো দেখতাম।
রুমে আর কেউ থাকতো না?
না, ও দেখা যাচ্ছে সবাই, আমরা দুইটা তিনটা ছেলে থাকতাম, আবার ওরা কিছুক্ষণ দেখে চলে যেত, আবার আমরা দুজনে দেখতাম দুষ্টুমি ফিল্ম করতে করতে, পরে কইলাম আসে এই ছবিটা দেখে কি আছে এর ভিতরে, তো আমরা তো অত বুঝতাম না যে এর ভিতরে কি থাকতে পারে, তো দেখতাম চালু করতাম, ও দেখতাম আমিও দেখতাম বসে বসে, দেখা যায় ও পরে আবার কিছুক্ষণ দেখা পাবো, কয়েকজন আসে এগুলো দেখা দরকার নেই, এগুলো বন্ধ করে দেয়, তো আমরা যখন ওই বাসায় আসি,
আপনার মনের মধ্যে সব উল্টাপাল্টা
উল্টাপাল্টা চিন্তা ভাবনা ঢুকে গেছে, তো আমি যখন ওই বাসাটা চেঞ্জ করার পর ওই যখন ওই বাসাটা ঢুকি আমরা, তো ওই প্রতিবন্ধী মেয়েটার সাথে আমরা ওই বাসায় যাইতাম, যাওয়ার পরে দেখা যাচ্ছে কি ওর ওর বাসায় আমরা রাতেবেলা খেলাধুলা করতাম, দুষ্টামি করতাম, তো উনি ঈদ ঢুকতো না, তো মেয়েটা শুনলে হাত দিলে মেয়েটা কিছু বলতো না।
এটা আপনি ইন্টেনশনালি ওনার সঙ্গে এই জিনিসটা আপনি করেন?
একদিন হয় না, আমার অনেক দিন হয়েছে।
আপনি এটা মানে মেটার বয়স কত ছিল?
মেটার বয়স ছিল আমার সমান হবে, একটু ছোট হবে তখন।
সমসাময়িক একটা বিষয় আপনি খেয়াল রাখবেন যে আমরা আসলে অনেকে শিশু বয়সটাকে অনেকেই অগ্রাহ্য করি, ও ক্লাস সেভেনে পড়ছে ওই সময়টাতে, তার মানে ওর বয়স হচ্ছে 12 বছর, তার মানে 12 বছর বয়সের একটা শিশুকে যদি প্রপার এডুকেশন দেয়া যায় অ্যাবাউট সেক্স, অ্যাকচুয়ালি ইয়েস আই এম আটারিং দিস ওয়ার্ড, বিকজ এটাকে ট্যাবু মনে করে এটাকে যদি মানে ওই কি বলা যেতে পারে ঘরের কোনায় লুকিয়ে রাখা হয়, না 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 এটা নিয়ে কথা বলা যাবে না, তাহলেই ক্রাইমটা বেশি হবে। বরং এই জিনিসটা নিয়ে সঠিক শিক্ষা দেওয়াটা খুব জরুরি। ক্লাস সেভেনের বাচ্চাটাকে যদি খুব সুন্দর করে বোঝানো যেত যে দেখো এটা হচ্ছে এই জিনিস এবং এটার সময়সীমা হচ্ছে এটা, এছাড়া এটা করাটা হচ্ছে এটা ভয়াবহ রকমের অন্যায় অপরাধ এবং এটা করলে তোমার জন্য এটা ক্ষতির কারণ হতে পারে, এই যে সুন্দর করে বোঝানো, এডুকেশন দিয়ে দেওয়া, এটা আমাদের এখনকার আমি যতদূর জানি যে পাঠ্য বই কিছুটা হলেও এসেছে, আমার মনে হয় ফ্যামিলি এডুকেশন এই জিনিসটার জন্য খুব বেশি জরুরি। কারণ আমরা আসলে এইরকম জেনারেশনে বড় হয়েছি, ইভেন এখনো হচ্ছে, আমরা যদি বাবা মায়ের কাছে ছোটবেলায় জিজ্ঞেস করতাম যে বাবা বা মা আমাকে আমাকে তোমরা কোথায় পেয়েছো, আমি কিভাবে এসেছি দুনিয়াতে, তখন কেউ বলতো যে তোমাকে না আমরা কুড়িয়ে পেয়েছি, তোমাকে না আমরা ওই মেলার হাট থেকে কুড়িয়ে পেয়েছি। মানে বিষয়টা এমন যে তাদের সামনে এই বিষয়গুলো নিয়ে ডিসকাসই করা যায় না। তো এগুলোর জন্য সুন্দর একটা পরিবেশ দরকার হয়, হেলদি এনভায়রনমেন্টের দরকার হয়, নইলে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং এটা খুবই ডাইভার্জেন্ট টাইপের রিলেশনশিপ গ্রো করে, কজ এক ধরনের অ্যাডিকশন তৈরি হয়। শিশুদের সামনে যে জিনিসটা গোপন করা হয় শিশুদের সেই জিনিসটার প্রতি তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় এবং সে আকাঙ্ক্ষা একটা সময় তাকে বিপথে নিয়ে যেতে পারে। ওর ক্ষেত্রে দেখুন ও যেই ধরনের বিষয়ের সঙ্গে জড়িত, ও কিন্তু প্রথম দিকে জিনিসগুলো বুঝে ওঠেনি যে আসলে কি হচ্ছে, তারপরে যখন ও বুঝে গেল যে না এই জিনিসটা হচ্ছে এটা, তখন এটার ও সুযোগ নেবার চেষ্টা করছে এবং ক্লাস সেভেনের এইজেও এটা হতে পারে এবং যে মেয়েটার সঙ্গে ইনভলভ হয়েছে সেটাও কিন্তু ওর সমবয়সী। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাচ্চাদেরকে এই সম্পর্কে ফ্যামিলি থেকে এডুকেশন দেওয়াটা খুবই জরুরি যাতে করে তারা কোনো ধরনের অনৈতিক কাজে জড়িত হতে না পারে এবং সেক্ষেত্রে বয়সটাকে অগ্রাহ্য অবশ্যই করবেন না।
আর এদিকে তো আমি লেখাপড়া করতেছি, দেখা যায় লেখাপড়া করতে করতে প্লাফন সাথে চলতেছে, সিগারেট খাইতেছে, আমি ধূমপান চলতেছে আমার রেগুলার, মানে এটা আমার আরো আগে থেকেই চলতেছে। ঠিক আছে, তো আমার বাবা কি করলো, একটা মুরগির দোকান আছে আমাদের এলাকায়, ওই এলাকায় ওই মুরগির দোকান আমাকে চাকরির জন্য দিল, আমি লেখাপড়া করো তুমি সময় পেলে ওই দোকানে গিয়ে তুমি একটু কাজ করলা, তুমি কিছু টাকাও পাইলা। তো আমি ওই দোকানে কিছুদিন থাকি, থাকার পর দেখা আমার টাকার ভিতরে লোভ এসে পড়ে, তো আমি কি করতাম ওই দোকান থেকে আস্তে আস্তে টাকা চুরি করা শুরু করলাম। যে যেমন তার সবসময় আমার বিশ্বাস করতো অনেক, কারণ আমাদের বাসার কাছে ছিল তো খুব বিশ্বাস করতো, তো আমি ওই বিশ্বাসের সুযোগটা নিলাম,
ওই চলতেছে,
হ্যাঁ চুরি চলতেছে আমার, এটা চলতেই আছে, আমি ওই চুরি টাকা জমাইয়া আমি একটা ব্যাংকিং সি ব্যাংকিং এ ব্যাংকে টাকা ঢুকাইতেছি, হ্যাঁ ঢুকাইতেছি। তো এরকম ওখানে এক বছরের বেশি করছি, লাস্ট যেদিনকে আমি বেশি টাকা ধরতে গেছি 1000 টাকা, তো ওদিনকে আমি ধরা খাইয়ে যাই, ধরা খাইয়ে যাই বলতে আমি টাকাটা সরাইছি, ওনারা যে টাকাটা গুনে আসে আমি জানি না, সকালবেলা
দৌড়ের 10 দিন গৃহস্থের একদিন। কিন্তু এখানে কয়েকটা ফ্যাক্ট আছে, একটা হচ্ছে চুরি করতেছে ওর চুরির নেশাটা বাড়তেছে কারণ ওর খরচের জায়গাটা বাড়তেছে, এক। দুই নম্বর হচ্ছে হলো যাদের সঙ্গে ও মিশতেছে তারা কারা, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সো প্লিজ বি কেয়ারফুল অন দিস ইস্যু। আমরা বারবারই একটা কথা বলি যে একজন অপরাধীর ধাম করে জন্ম হয় না, এটা মাটি ফুড়ে বের হয় না, এটার পেছনে শক্তিশালী কারণ থাকে। একজন অপরাধীর রাতারাতি জন্ম হয় না, এটার পেছনে শক্তিশালী কারণ থাকে। এবং একজন অপরাধী ভয়াবহতম অপরাধী তখনই হয় যখন তার সেই জিনিসটার প্রয়োজন হয় এবং প্রয়োজনটার শক্তিটাও প্রয়োজনটার চাহিদাটাও যে যাই বলি না কেন তীব্রতর হয়, তখন সেই লেভেলে সে অপরাধ করে। এবং আমরা ব্যাকগ্রাউন্ডে আছি, আমরা দেখছি কিভাবে মেহেদি ধীরে ধীরে অপরাধী হয়ে উঠছে। হ্যাঁ বলুন।
তারপরে আমি ওখান থেকে আসার পরে আমি চিন্তা করছি আর কার সাথে চলাফেরা করবো না, লেখাপড়া করবো, কোনো জায়গায় চাকরি করবো না, আমি সুন্দর মতন চলবো। তো আমি কি করলাম, তো আমি আবার গার্মেন্টসে
এই ফিল্ডটা আপনার কেন হলো,
মানে আমি চিন্তা করছি আমি আল্লাহ এই খারাপ কাজটা করার কারণে আমি এরকম হচ্ছে এলাকার ভিতরে সবাই জানলো,
পেলেন সবাই আপনাকে চিনলো ছোট হিসেবে, যে কারণে আপনার মনে হলো যে আপনার
আমি আর এগুলো করবো না।
রাইট, তখন আপনি ক্লাস 7 এই পড়েন?
হ্যাঁ এইটিও এইটিও
তখন ক্লাস 8 পড়েন। ওকে,
তো আমি আবার চিন্তা করলাম যে আমি ওই আমি চিন্তা করলাম যে তাহলে আমি চাকরি আর একটা করবো, গার্মেন্টসে চাকরি করবো, গার্মেন্টসে ঢুকবো। ঠিক আছে, গার্মেন্টসে চাকরি করি, করার পর দিয়ে যে গার্মেন্টসে ঢোকার পর দিয়ে স্কুলে সময় দিতে পারি না, তো আমি দেখা যায় গার্মেন্টসে সকালবেলা যাইতে হয় রাতের বেলা যাইতে হয়, তো আমি স্কুল যাইতে পারতেছি না, 15 দিন করি, করার পর আমি এসে পড়ি, আসার পর আমি এইটে পড়ি এখানে 9 উড়ি, তো 9 উড়ার পর আমি লেখাপড়া একটু কেমন ড্যাম খেয়ে যেতেছে, কেউ রেজাল্ট খারাপ করতে চাচ্ছে করে, তো আমি আবার নতুন একজনের সাথে পরিচয় তোয়ার কারণে আমি আবার দেখা যাইতেছে আরো 20-15 জনের সাথে চলাফেরা করতেছি, সবাই একসাথে বসতেছে, আমি কি রে তোরা তো সবাই আড্ডা মানুষ, তো আমার একজন তোর সাথে আড্ডা নিচ্ছে, আমার পাল্লায় না বসে বই থাকে, কয়ে আই সবার সাথে পরিচয় করে দিই, তো একদিন দুদিন করতে করতে দেখা যাচ্ছে সবার সাথে আমার রেগুলার মানে কথা হইতেছে, কথা হইতেছে আবার নতুন করে আবার শুরু হইলো, যে মানে মেয়েলের বিষয়টা আমার ভিতরে তখন ছিল না, তো বন্ধু আমার একটা আড্ডা দিতে ভালো লাগতো বেশি, যে আমি একটু সময় দিই, আমি সিগারেট খেতাম তখন আমি নেশা করতাম না, তেমনি চলতাম একটু সময় দিতাম আমাকে বেশি, তো ওরা দেখতাম আস্তে আস্তে ওরা দিয়ে বেশি জ্ঞান সঞ্জমে যায় মারামারিতে যায়, আমার ওই বন্ধু বলতেছে আমার এক বন্ধুরে মারছে চল আজকে ওরা গিয়ে মারম, ওকে এলাকায় যেয়ে মাইরাম, তো আমরা এলাকায় যাই, দেখা যায় হকি স্টিক লয়ে যায়, অনেকে তো চাপাটি লয়ে যায়, লয়ে যাওয়ার কারণে মানে আমি তখনও বুঝতাম না জ্বর এগুলো, হয়তো ওরা আগে থেকে এইগুলো করতো, তা আমি কখনো এইগুলো বিক্রি করি না, আমি সাহস পেতাম না যে একটা আমি চাপাটি হাতে দিম বা হকি স্টিক আদর লড়ম একজনের বাড়ি দিম, তো আমার তো সাহস ছিল না, তো আমি ওর সাথে যাই ওখানে, যাওয়ার পর ওরা দেখতে সব এলাকায় খুঁজে পায় না, ওদের এখানে একটা বালুর মাঠ আছে, বালুর মাঠে গিয়ে দেখা যায় ওরা সবাই মিলে গাঁদা খেতেছে 7-8 জন, তো আমরা গিয়েছিলাম মানে 20-25 জন, তারপর ওখানে পাই, পাওয়ার পর ওরা কিছু করার আগে মানে আমরা যে মানে কে কারা হেডার আমরা অত দেখি না, মানে যে যেমন পারতেছে অমনে মারতেছে, মানে হাত দিয়ে প্রথমে কিছু কইতেছে না, হাত দিয়ে মারতেছে, মারার পরে একজন অগে একজনে দেখতেছে যে হকি স্টিক বার করছে, মানে দৌড় দিয়ে গিয়ে অগ আবার ওই জায়গায় সব দিতে অগ ওই জায়গায় বাসা, ওরা সব জানে ওরা ওই জায়গায় কোন জায়গায় রাখে, তো একজনে হকি স্টিক বার করে লইতেছে, চাবাটি বার করে লইতেছে, তো আমার এক বন্ধু ছিল ওর কাছে ছিল হয় চাবাটি, ওই কি করছে ওই গিয়ে দৌড় দিয়ে গিয়ে ওরা একটা কোপ মারে, কোপ মারার পর পায়ের পাশে কোপটা লাগে, লাগানোর পর দেখা যাইতেছে ও কোপটা মারে ও সরিয়ে জায়গা, সরে যাওয়ার পর ছেলেটা সরিয়ে পরে আর কোনো চান্স থাকে না, আমি আমি ওই কোপ দেখে আমারও মানে আমি মাথা ঘুরাইতেছে আমি কি করবো, তো ও আমার কইতেছে দোস্ত তুই এই হকি স্টিক ল এদের যে বাড়ি না, তো আমার সাহস হইতেছে না হইতেছে না, ও কইতেছে কি তো সাহস নেই, আমি কইছি না সাহস থাকবে না গাছ, কিন্তু তো আমার এগুলো ভালো লাগে না, তো ওকে বললাম কি লাস্ট ওরা যখন কইছে যে না তুই সাহস নেই, তখন আমি হকি স্টিক লইলাম, ওই একজনের মাথার সাথে একটা বাড়ি দিই, বাড়ি দেওয়ার পর মাথাটা অনেকখানি ফাইটে যায়, ফাইটে যাওয়ার পর আমরা আমি আমি আশা ধরি, আশা দেওয়ার পর ওই ওই যে আমার যারা আমি হকি স্টিকে বাড়ি দিই ওর হাতে আবার চাবড়ি ছিল, ওই সে আমার একটা কোপ মারে, কোপ মারার মানে আমি একটু শুয়ে যাই, শুয়ে যাওয়ার কারণে ও শুয়ে পড়ার পর আমার পার পাশে একটা কোপটা লাগে, লাগার কারণে আমি বেশি একটা কারে না অল্পই মানে বেশি একটা জোরে লাগে না, তো আমার ওরা ধরে নিয়ে আসে একটা ছাদ দিয়ে পেঁচাইয়া, তো এতটা সমস্যা হয় না, তারপর কদিন পর শুনতেছি আর মামলা করছে যে আমরা নাকি মারা করছি, মারার মামলা করে তো যে যার মতন কি এলাকা ছেড়ে চলে গেছে, আমি এলাকায় থাকতেছি, ওদের সাথে চলাচল করতে করতে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, পরিচয় কেমনে আমার আমার একটা বন্ধু ছিল, তো ও আবার ওই মেয়ের সাথে প্রেম করতো, তো ওর আবার বান্ধবী ছিল, তো ওর সাথে আমার পরিচয় হয়, হওয়ার পরে দেখা যায় ওরা ঘুরতে বেরোয়, আমরা সবাই ঘুরতে যাইতাম, আমার ভালো লাগছে, একদিন আমি প্রপোজ করলাম আরো দুইজনে কইলো দোস্ত তোর করা দরকার না আমি করি, আমি কি আচ্ছা ঠিক আছে তারা কাম করি যে পছন্দ করবে হ্যাঁ সাথে প্রপোজ হ্যাঁ রিলেশন করবে, তো আমি আমি কি করতাম আমি আবার কইতাম, আমি আগে আবার ওরা কথাবার্তা কইতাম, ওর সাথে ফোন নাম্বার নিয়ে কথাবার্তা কইতাম, তো মায়েরা বুঝতো না, তো আমি কইছি আচ্ছা দেখো এরকম সত্যি সত্যি আসলে সামনাসামনি বলি আমি পিছনে কথা বলবো না, আমি তোমার সত্যি সত্যি পছন্দ করি তুমি কি বলো, তো বলতেছে আসলে আমি দেখি চিন্তা ভাবনা করে দেখি, তো আমার আচ্ছা ঠিক আছে ও চিন্তা ভাবনা করলো, করার পরে ও কোনো দিন করা রাজি হয়, রাজি হওয়ার পর আমার রিলেশন চলে, কিন্তু ওরকম খাওয়া ভিতরে যায় না, আমার ঘুরতে যাই হাত ধুয়ে হাঁটি ঠিক আছে এইভাবেই যাই, তো ওর সাথে ওর আমি খুব ভালোবাসতাম, ভালোবাসার কারণ আমার মানে ওর সাথে মানে 8 মাস চলে রিলেশনটা, 8 মাসের সম্পর্ক, তো মেয়েটা শুনতেছি অন্য এক জায়গায় রিলেশন আছে, তো আমি ও আমার সাথে ও আর আগের মতন কথা বলে না, সময় দিতেছে না, তোমার খাওয়া পাওয়া থেকে কী ব্যাপার, ও আমার সাথে এমন করতেছে, তো ওর নাম তানিয়া ছিল, তো এমন করতেছে, তো আমি বুঝতেছি না এমন করে ইয়ার করতেছে, তো আমার এক ফ্রেন্ড কয় কি কয় দেখ দোষ ও একটা ছেলের সাথে রিলেশন আছে তুই ওরে ছাইড়া দে, আমি ছাইড়া আসে আমি তো খুব কষ্ট পাইতেছি, আমি কই এলো ওর জন্য আমি এত কিছু ই করলাম, ওর আমি ছোটো ছোটো লাভ করলাম, ও আমার ছাইড়া চলে গেলো, তো আমি ঠিক থাকবো না ভালো থাকবো না খারাপের দিকে যাবো গা, তো আমার বন্ধুরা কইছে হ্যাঁ সমস্যা কি আয় আমরা তো নেশা করি তুইও নেশা কর, তো আমি আবার দেখা যাচ্ছে ওর সাথে দেখা দেখা নানান ধরনের নেশা করতেছি, করতে করতে একসাথে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়, আমার বাপ বন্ধ করে দেয় ঠিক আছে নেশা করতেছি কোনো সমস্যা না ঠিক আছে, ওখানে একটা মেয়ের সাথে আমার একটা রিলেশন হয় ঠিক আছে,
এইটা কোথায় পেলেন আপনি?
হ্যাঁ ওই গার্মেন্টসে চাই করার অবস্থায়,
মানে আপনি চাকরি আপনি লেখাপড়া ড্রপ করেছেন
তখন এসএসসি পরীক্ষা দিয়ে বেরোনোর পরে আমি লেখাপড়া একদম বাদ দিলাম,
ড্রপ করে আপনি গার্মেন্টসে গার্মেন্টসে ঢুকলে, ওই গার্মেন্টসে গিয়ে মেয়েটার সঙ্গে পরিচয়, ওই পেটে পরিচয়, মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিল রিমা,
মেয়েটার নাম রিমা,
ওকে, তো ওদের জায়গায় একটু খারাপ ছিল, ওই আমি যাইতেছি তো ওনারা দেখলেন যে আমি ওই মেয়েটার সাথে আসছি, ও মেয়েটা ওই মানে ওই মেয়েটা দুলাভাই দেখলো, তো ওই ওনার দুলাভাই যে আবার সন্ত্রাসী টাইপের ছিল তো ওটা আমি জানতাম না, তো আমি ওই মেয়েটার বাসা দিয়ে আসার পরে আমার রাস্তা আসার সময় আটকাইছি, আটকানোর পর ওনারা মনে হয় 7-8 জন পোলাপাইন ছিল আমার সামনে, আমার একটা চিপা ডুবে ডুবে বড় বড় রান ব্যবহার করলো, তোর আজকে কোপ দিয়ে কলা খা ফালাই দিম, তো সাহস কেমন হয় তুই ওই মেয়েটার সাথে এখানে আইসোস, হ্যাঁ আমি কইছি আসলে একসাথে চাই করি তো আমি ওরা দিতে আসছি, এই কারণে ও তো ভয় পায় কয় ও ওরে দেওয়ার জন্য কি তোর ওর বাপা কি তোরে রাখছে নাকি আমরা আসি না ঠিক আছে, তো আমি কইছি আচ্ছা ভাইয়া ভুলে গেছে গা তো আমি আর করবো না, তো মাফ করে দেন আমার জোর করতেছে তুই ওরা মা ডাক ঠিক আছে, আমি
আচ্ছা
ঠিক আছে, তো আমি তো ভয় পাইতেছি আমি তখন তো ওই
মানে আপনার গার্লফ্রেন্ডকে মা ডাকতে বলতেছে,
হ্যাঁ আমার বড় বড় রান্দা দেখাইতেছে, তা আমাকে তুই যদি না বলো তাহলে আমি তোর কোপ দিম মানে লইতে আছে, তা আমি ভয়ে আমি তো শেষ, তো আমার এতগুলো পোলাপান যদি আমার মার আমার কেউ দেখতেও না কেউ খুঁজে বার করতে পারবে না, তো আমি লাস্টে কি করলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা ডাকলাম ঠিক আছে, ডাকলাম তারপর আমার কি করলো চা দোকান নিলো, এরপর চা টা চা খাওয়াইলো মানে রুটি মুটি খাওয়াইলো, খাওয়ানোর পর আমি এলাকা ওখান থেকে পরে আসে পড়ার পর আমি ওখানে চাকরিতে যাই না ঠিক আছে, চাকরিতে না যাওয়ার কারণে আমি আমার বাসায় এসে 1 বছরের মতন বসে থাকি, বসে থাকার পরে আমি দেখা যায় আমি আমার মামা আমার বাসায় আইসে পরে রামপুরা থাকে ওনারা। তো আমার মামা আবার ওখানে ছোটা ফ্যাক্টরিতে সুপারভাইজার ছিল, তো আমি ওই ছোটা ফ্যাক্টরির জব নিই। আমার মামার কাছে তো বসে থেকে তো লাভ নেই, তো একটা কাজ কর, তুই গিয়ে কাজ শেখ। তো আমি 15 দিন শিখি, 15 দিনের মধ্যে আমি সব পুরো কমপ্লিট শিখে যাই। শিখে যাওয়ার 15 দিনে আমি প্রথম মাসে 12,000 টাকা স্যালারি উঠাই, মানে প্রোডাকশনের কাজ
মোটামুটি একটু হালে আসছিলাম, যেটা বুঝতে পারলাম যে ঠিক আছে একটু অন্যায় পথ থেকে একটু কুপথ থেকে সরে নিজে কাজ করতেছেন, পয়সা করে রোজগার করতেছেন, পরিশ্রম করতেছেন। হ্যাঁ,
এদিকে আমি যে ফ্রেন্ডের সাথে আমি নতুন ফ্রেন্ডের সাথে চলাফেরা করতেছি, তো ওরা আমার অগর সাথে আমার একটা বেস ছিল, আমার 10 জনের 11 জনের, তো আর ওই আমার একটা ফ্রেন্ড ছিল যে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল। তো আমার ও আবার একটা মেয়ের সাথে রিলেশন করে, তো রিলেশন করার কারণে আমি আবার ওর সাথে প্রায় সময় ওই ছোটা ফ্যাক্টরি ফাঁকে দিয়ে ও আমার ফোন দিয়ে বলতো কে দোস্ত আয় তুই, বলছি দেখ তুই ভালো না, তুই দেখ তুই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবি আর আমি একা একা থাকুন ভালো লাগবে না, কয় আয় আজ করে একটা বান্ধবী ভেবে তুই ওর দেখতে পারবি, ঠিক আছে। তো আমি কি করলাম, আমি ওর ওইটা ওর সাথে দেখা করার জন্য আমি ওই ছোটা ফ্যাক্টরি ফাঁকে দেওয়া শুরু করলাম। তো আমি ফাঁকে দিতেছি আর আমার মামা খুঁজে বার করলাম, কারণ আমি 14 তলায় কাজ করি, মামা করে 11 তলায় কাজ। মানে আমার যে বন্ধু ছিল ও একটা মেয়ের সাথে রিলেশন করতো, ওই মেয়েটা আবার ওই যে স্কুলে পড়তো ওর আবার একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীর সাথে আমি আবার ওই আবার ওই স্কুলের সামনে ওরা আবার আগাই নিতে আসতো
সব বান্ধবীকে। আপনার পছন্দ হয়েছে?
হ্যাঁ পছন্দ হয়েছে।
ইন দ্য মিটে আপনি তো একটা রিলেশনশিপে ছিলেন বোধ হয়। হ্যাঁ,
এখনো
ব্যাকগ্রাউন্ডে আছি যদিও টুকটাক অপরাধী অপরাধ আমরা দেখছি। একটা বিষয় খেয়াল রাখবেন, আজকে যে সিক্রেটটা এখানে রিভিল হচ্ছে ওর বলার জায়গাটা অত্যন্ত ঘিঞ্জি, অনেক স্পিডি বলে, এটা ঘুম ঘুম চোখে শোনাটা খুব ডিফিকাল্ট। তারপর আমরা বলবো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, কারণ বাংলাদেশে ম্যারেজ মিডিয়ার নামে কত বড় ক্রাইম হতে পারে তার জলজন্ত উদাহরণ আজকের এই সিক্রেটটা রিভিল হবে। সুতরাং যারা বিবাহ করবার জন্য ঘটকের কাছে যান বা বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেখে যান, তাদের জন্য আজকের এই সিক্রেটটা একেবারেই অত্যাবশ্যকীয়। সো প্লিজ স্টে টিউন, মাত্র 2 মিনিটের বিরতি নিয়ে আবারও আমি কিবরিয়া ফিরে আসছি, আশা করছি আমার সাথেই থাকবেন। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইফ, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস উইথ মি আর জি কিবরিয়া, ঢাকা এফএম 90.4 এ। আমার সঙ্গে আজকে রয়েছে মেহেদি, তার সিক্রেটস গুলো নিয়ে আমরা খুব প্রিসাইজলি যাচ্ছি তার ব্যাকগ্রাউন্ডে, কিন্তু যে বিষয়টি একটু আগে বলছিলাম বিরতি নেবার আগে, উইচ ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। ওকে, যাই হোক, যারা সিক্রেটস এবং জীবন গল্প বইটি চান, ঘরে বসেই সংগ্রহ করতে চান, তারা ফোন দেবেন, নাম্বারটি একটু পরে বলবো। তার আগে বলছি এই বইটি শুধুই ঢাকা এফএম এর। সো দুটো অনুষ্ঠান মিলিয়ে আমরা একটা বই করেছি, সিক্রেটস এবং জীবন গল্প, সেরা 5-5 মোট 10টি গল্প নিয়ে। যারা এই বইটি সংগ্রহ করতে চান ঘরে বসে পেতে পারেন, সেজন্য আপনাদেরকে ফোন দিতে হবে 16297 rockmari.com এর এই নাম্বারটি, 16297 এই নাম্বারে। এছাড়া আরেকটি নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনি ফোন দিতে পারেন, 3/24 ঘন্টা এখানে অর্ডার নেওয়া হয়। নাম্বারটি আমি বলছি 09638771771। আমি আবারও বলছি 09638771771, এই নাম্বারে ফোন দেবেন আপনারা। ওকে, যেখানে আমরা ছিলাম তারপর বলুন।
তারপর আমি যখন ওদের সাথে,
মেয়েটাকে ভালো লাগে?
হ্যাঁ ভালো লাগছে। তো আমি ঠিক আছে, তো মেয়েটা কিছু বলে না, একদিন দুদিন যায়, যাওয়ার পরে আমার বলে আচ্ছা ঠিক আছে। তো আমি রাজি করাই, মানে অনেক স্বপ্ন দেখাই, দেখা যায় আমি তোমার বিয়ে করবো, অনেক কেরাকাটি, তোমার বিয়ে করবো, নানান ধরনের স্বপ্ন দেখাই, ঠিক আছে, তোমার অনেক শান্তিতে
রাখবো। এই মেয়েটার আগে আপনার আরেকটা মেয়ের সঙ্গে আপনি চেষ্টা করছিলেন সম্পর্ক?
হ্যাঁ, ওইটা আমি স্কুলে ওইটা অফ রাখছি, যে ওইটা আমি খালি শুধু বলছি যে
মানে পজ দিয়ে রাখ।
হ্যাঁ, যে পছন্দ করছি
ইন দ্য মিন্টাইম এই মেয়েটার সঙ্গে।
হ্যাঁ, এই মেয়েটা
র্যান্ডমলি আপনি একটা মেয়ে ছিল, আরেকটা মেয়ে, একটা মেয়ে ছিল, আরেক মেয়ে। ওকে, মেয়েটার নাম কি ছিল বলতে?
সীমা। আমাদের এখন বর্তমানে 8 বছর চলো আমাদের বিয়ে,
8 বছর চলো। ওরে বাবা, 2010 সালের
কথা, ঠিক আছে। তো আমাদের ওখানে ইয়ে হওয়ার পরে দেখা যায় আমাদের রাত 3টার সময় বিয়ে হয়, 3টার সময় বিয়ের পর ওর বাবা মা রাজি ছিল না, ঠিক আছে। আর বাপই তো রাজি ছিল, কিন্তু ওরকম ছিল না, যেহেতু এলাকার লোকজন কইছে তো মানতে হইব, বাপে একটু নামাজ টামাজ পড়ে। তো আমাদের ওর মা তো অভিশাপ দিতেছে, তোরা জীবনে সুখে থাকবে না, এই করবি না সেই করবি না। আমি বলছি আমি কোনো কথা, আমি সালাম করতে পেয়েছি, উনি সেরে গেছে, সালাম করতে দিবে না। ওনার মায়ের অভিশাপ দিতেছে, তুই ভালো থাকবি না, জীবনে সুখ হবি না। তো দেখতেছি আমি বিয়ে করার পর আমার বাপ মা খুশি, যেহেতু আমার পোলা এরপর আর ভালো খারাপ কাজ করবে না, ভালোই দেবো, তারা তো খুশি হয়েছে যেহেতু আমি বড় পোলা।
মানে এই পর্যন্ত নটোরিয়াস ছিলেন, উল্টা পাল্টা ঘর বাড়ি ভাঙচুর, মদ কাটা খাওয়া, চুরি চামারি থেকে শুরু করে লেখাপড়া বাদ দেওয়া, কোনো কিছুরই কম করেননি। বাবা খুশি হলো, ঠিক আছে, বিয়ে শাদী করে যদি ঘরের মতো থাকে ভালো হবে।
তো পরে আমি যে বিয়ে করবার বাসা নিয়ে আসি, আর বাবা শুধু আমার বাসা দেখে যায়, দেখে যায় ওনাদের। পরের দিন আমাদের গায়ে হলুদ হয়, ঠিক আছে। গায়ে হলুদ ওদিনকে আমার রাতের সময় কিছু লোকজন যারা শর্ট করেছিল ওনাদেরকে ডাক দিয়ে খাওয়াই ঠেয়ে দিল, ঠিক আছে। এইভাবে যাই যাই 15 দিন যায়। যাওয়ার পরে আমি দিন ক্যামেরা দিন একটু মাথা ঘুরে গেছে, আমি আমার শ্বশুরবাড়ি যাম, আর আমার মা ফোন দিয়ে ওর সাথে কথা বলতেছে, ভালো কথা বলতেছে, তুই আয়, তো জামাই নিয়ে বেড়াই যা। তো আমি আমার মার সাথে আবার খারাপ ব্যবহার করিয়া, মানে জগা করিয়া, ইচ্ছে করে আমি আমার শ্বশুরবাড়ি উঠে গেছি, যাইয়া মানে তোমাদের কাছে থাকবো না, আমি আমার শ্বশুরবাড়ি গিয়ে থাকবো না, ওরা ভালো আছে, এই করে সেই করছে। তো আমি ওখানে গিয়ে আবার মানে এক সপ্তাহ থাকতে পারি না, আসলে বাপ মা ছেড়ে গেছে, তো এই কারণে থাকতে পারলাম ওই জায়গায়। তো আমি ওই যাওয়ার পরে এক সপ্তাহ পর শুনতেছি কি আমার বউ কয়ে, তুমি তোমার বাপ মার কাছে যাইতে বইতেছে, আমার সাথে তোমার ছাড়াছাড়ি করবে, ঠিক আছে, ওনারা ঝামেলা করবে, তোমার এনেকে আমার বাবা এলে আজকে মারবে, আমার ভাই মারবে, তুমি বাসা যাবা। আমি কই দেখো তুমি এইগুলো কইতেছো, তোমার বিয়ে করছি না, তোমার থেকে যাইতে পারি আমি, তুমি যাবো না? কয়ে আমিও যাবো, তো চলো। আমি কি এক সপ্তাহ পর আবার আমি রাতে তখন 2:30 বাজে আমার বাসা চলে আসি। চলে আসার পর ওভাবে থাকতেছে, আমার ঝামেলা চলতেছে, এরকম টুকটাক আমি আসা যাওয়া চলতেছে, আমার বউ আটকে রাখি, আমার বউ পলাই আসতেছে, ঠিক আছে। পরে এই মাঝে আমি চিন্তা করলাম যে একটা বাচ্চা নিয়ে নিই, বাচ্চা নিয়ে নেওয়ার পর কোনো সমস্যাই হবে না। তো আমার বিয়ার 1 বছর পরে আমি একটা বাচ্চা নিই, বাচ্চা নেওয়ার পরে আমি যে পরে তো সব ঠান্ডা হয়েছে, মানে সব ঝামেলা কমছে, কম পরে আমি খারাপের দিকে যাইতেছি, আরো যাই যেতেছে, আমার বাসায় সময় দিতে মন চাইতেছে না। আমি একটা মেয়ের সাথে মানে আমি ওই সবটাকে ছাই দিলাম, ওখানে চাই করতেছি না। পরে আমি একটা কি করলাম, সুপার শপে জব নিলাম, ঠিক আছে। এটা সুপার শপ, এটা আপনার বাড্ডা লিঙ্গটা মাথায়, ওই সুপার শপে জব নিই। নেওয়ার পরে ওখানে আমি প্রথম 1.5 মাস ছিলাম সেলসম্যান হিসেবে, তারপর ওখানে একটা ম্যানেজার ছিল, তো ম্যানেজারটার সাথে ভালো একটা সঙ্গে ছিল, উনি আবার একটা প্রমোশন পাই, তো আমি লেখাপড়া দেখে জানি, আমি সব বুঝি, মানে 1000 প্রোডাক্টের সব আইটেম আমি কইতে পারি যে কোনটা কী দাম, কোট কইতে পারতাম। তো ওনারা উনি মনে করে তাহলে আমি আমার জায়গায় তোর ভাই, তো আমি তো প্রমোশন পাইছি, তো তুই এই জায়গায় বল। তো আমি এইখান থেকে আবার একটু বেশি শুরু করে দিলাম, ঠিক আছে, যে আমি এইগুলো
শুরু করলাম।
হ্যাঁ, বেশি বলতে কি দেখা যাচ্ছে আমি এলাকায় চলতেছি, এলাকার দোকানে ঢুকলাম একটা, তো সুপার শপ যেহেতু এলাকা মহল্লার ভিতরে, ওখানে 1 মাস ছিলাম, ভালো মতন 1 মাস ছিলাম, কোনো সমস্যা নাই। 1 মাস পর দেখেছি পোলাপানের সাথে, মানে পোলাপানি এলাকায় ঘুরতেছে, ওর সাথে সিগারেট খেতে আমি দোকানে যেতেছি, ওরা একে ভাই কেমন আছেন, ভাই কেমন আছেন, সিন দেখতেছি এলাকার দোকানে। তো ওনারা একটা ভালো ঠিক করতো আমার সাথে, ওরা যে ভাই কেমন আছেন, ভাই 10টা টাকা দেন, মানে আমার দোকানে প্রথম প্রথম আগে কথা বলতো, আই সিগারেট খাইতাম, ওরা আই সিগারেট দাঁড়াইতো, তো আমি তো একটা সিগারেট দিতাম আমাদের খাওয়াতোরা। এরকম 1-2 দিন যাই যেতে 1 সপ্তাহ 15 দিন 1 মাস জায়গা, তারপরে ওদের সাথে একটু ভালো মেশামেশি শুরু করি। মেশামেশি শুরু করার কারণে আমার আবার এদিকে টাকা পয়সা, ওরা দেখতেছি মানে ওরা ভালো লেভেলের, ওরা টাকা পয়সা ভাঙতেছে, আমি টাকা পয়সা ভাঙবো। তো আমি কি করলাম, দোকান থেকে আবার ওই আমার দোকানে যে আমি একা ছিলাম, একটা সেলসম্যান ছিল, সেলসম্যান মেয়ে ছিল, মেয়ে থাকার কারণে আমি আবার ওই মেয়েটা সবসময় আমার ইয়ে করতো, মানে কে কী করে না করে সবার ওই অফিসে জানাইতো। তো আমি আবার ওই চান্সটা দিতাম না, কোনো সময় চান্সটা দিতাম না, তো না দেওয়ার কারণে। তো একদিন আমি কি করলাম, চিন্তা করলাম এখন তো আমার টাকা পয়সা দরকার, অবল আগে তো একটু ই করা দরকার। আর আমি আমাদের ওই মালিকের আবার পিছনে বাড়ি আছে, বাড়ি বলতে 25টা রুম আছে, 26টা রুম আছে, তো ওই ভাড়াটা আমি উড়াইতাম, দোকানে পুরো চালাইতাম আর ভাড়া উড়াইতাম আমি। তো 1-2 মাস ভাড়া উড়াইলাম, পরে দেখতেছি আমি তো ভাড়া দিয়ে আমি কিছু টাকা মাইরা দিই, তো দেখতাম কি আমি 26টা রুমে ভাড়া উড়াইলাম, 7টা রুমে 8টা রুমে ভাড়া আমি দিলাম না অফিসে। ওনারা কিছু বলতো না, ওনারা বলতো না কে আসলে আমি এদিকে পোলাপানের চলাফেরা শুরু করে দিয়েছি বেশি, একটু যখন একটু বেশি বাইরে গেছে যে আমি পোলাপানের চলতেছি। আর ওনারা অফিসে খবর নিত না যে আমার ভাড়া ঠিক মতন উঠছে কিনা, কারণ উনি ওনার এই ঢাকার ভিতরে মনে হয় 56টা বাড়ি আছে, আর বাইরে যা তো আছে তো অনেকে, এটা বলার মতন না। তো ওনার মানে ওনার অনেক টাকার মালিক, তো উনি মানে অফিস থেকে লোক করাইতো যে মেয়েদের ওই জায়গায় যাও, এটা কয়টা ভাড়া উঠছে। তা আমি যেটা কইতাম ওইটাই বিশেষ করে হারা লয়ে যেত, ওদিকে আমি যে টাকা পয়সা মাইরা মানে যে পোলাপান নিয়ে ঘুরতেছি, বাইরে আইতেছি, নেশা করতেছি, মানে চলতে আছে, মানে আমি একটা এই জায়গাটা টিম বানিয়েছি পোলাপান দিয়ে। তো আমি কইছি তোরা একটা কাম কর, তোরা 10-11 জন তো আসো, তোরা শুধু সবসময় আমার সাথেই থাকবি, আমি যেরকম তাই শুনবো, মানে আমি একটা টিম বানিয়েলাম আগরে দিয়ে যে ও যা কম তাই করবে, ঠিক আছে। এই দোকানে থাকা অবস্থায় আমি একটা মেয়ের সাথে মানে পরিচয় হয়, তখন পয়সার বলতে কি মানে আমার ওই ওই মেয়েটা সেলসম্যান থাকা অবস্থায় আমি ওরে আবার যখন আমার চাকরি ছেড়ে দিয়ে যায় তখন একটা ছেলে ঢুকে, ওর নাম ইমরান ছিল। তো ওই ছেলেটা আবার ওই মেয়েটা খুব পছন্দ করতো আগে থেকেই। তো পছন্দ করতো আমার কাছে, ভাই আপনি, আমি তো বলতে পারি না, আপনি একটু বলে দেন মেয়েটা যে আমি ওর পছন্দ করি। তো বলতে পারি না, তো আমি এবার কি করলাম যে আচ্ছা ঠিক আছে আমি বলে দিন, আমি আচ্ছা ঠিক আছে বলবো মানে। তো আমি এমন করতে করতে হঠাৎ করি না আমি কি মনে করি জানি চাকরিটা ছেড়ে দিই, মানে ভালো লাগতেছে না আমার, আমি চাকরি ছেড়ে দিই, পুরো মানে চলতেছি জায়গা যার পর কারণে। পরে আমি কি করলাম, আমি এই চাকরিটা ছেড়ে দিয়ে আমি মানে ইচ্ছে করে থাকি, ভাই আমি একটু সমস্যা, আমি বাড়ি যাবো, আমি যদি কিছুদিন পর আসি তাহলে আমি ঢুকবো, ঠিক আছে তার আগে ঢুকতে পারবো না, এখন আমার দরকার যাওয়া। তো হেরা আবার আমার খুশি মনে দিয়ে দিল, ঠিক আছে যাও তুমি পরে এলে আবার আসো। তো আমি চাকরি ছেড়ে গিয়ে আমি আবার কি করলাম, তখন আর ভালো লাগতেছে না, দুই মাস তিন মাস ঘুরতেছি। তখন আমার একটা ওই এলাকায় এক ভাই ছিল, হের লাগে আমার পরিচয় ছিল, মোট অল্প পরিচয়, আর আমাকে তুই তো সারাদিন ঘুরোস, তা তুই তো কাজ করিস না, চল আমার লাগে এক জায়গায় চাকরিতে যাবি। ও আমার যখন বলে যে চল আমি আমি এক জায়গায় জব করি মিডিয়া, তো তুই আমার সাথে করবি, আমি তখন বুঝতাম না
মিডিয়া,
হ্যাঁ
এটাই মূলত আপনার আসল ক্রাইমের জায়গাটা। দিনও যে ক্রাইম করেছে, চুরি চুরি চামারি যেটাই বলি না কেন, সেটা একটা মার্জিনাল লেভেলে, কিন্তু সবচেয়ে বড় ক্রাইমের জায়গাটা, কারণ এটা অনেকের চোখ খুলে দিবে আজকের এই সিক্রেটসে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ
পরে মিডিয়া দান ঢুকি, তখন আমি প্রথম
ভালো ছিলাম, আপনি তো ওখানে ভালো ইনকাম করছিলেন, চুরি টুরি করতে পারছেন, আপনি কেন
না আমি ওখানে চাকরিটা ছাড়ি দিচ্ছি, ভালো লাগতেছে না, মানে এই জায়গায় এলাকায় দেখতেছি মানে প্রফেশনাল চলতেছি, তো কেমন জানি একটু মানে আনিয়ে দিয়ে লাগলো যে আমি এখানে চাইকো না, ভালো লাগতেছে না আমার, মানে বাসায় যাবো মানে এমনিতেই মানে মন থেকে কেমন জানি ভালো লাগতেছে না, যে প্রফেশনাল জায়গায় চলতেছি আমি একটা দল বানামো, পরে ভবিষ্যতে কি হইব আমি ওটা চিন্তা করতেছি, ঠিক আছে যে আমি এখানে না থাকা যাবো না জায়গা, আমি চাকরিটা ছাড়ে দিই। তো ওনাদের অফিসে বলার পর ওনারা কিছু বলে নাই যে তুমি চাকরি ছাড়বা কি না, ঠিক আছে। তো ওই দিকে আমার কোনো এমনি হিসাব টিসাব নেয় নাই, তো আমি ওই যখন আমার ওই বাসাতে পয়সা হয়, হওয়ার পরে যখন আমি ম্যাজ মিডিয়া ঢুকি, তখন আমি জানতাম না ম্যাজ মিডিয়া সম্বন্ধে কিছু। তো ওনারা আমার প্রথম কোনো দিন ভালো ছিলাম, দেখা যায় আমি অফিসে অনেক ক্লায়েন্ট আসতো, আমি তখন বুঝতাম না অনেক ক্লায়েন্ট ছিলেন আসতো, আসার পরে দেখা যায় ওনারা মানে চাঠা বানাই দিতাম, ওনারা একটা জিনিস আনতে পেলে আনতে দিতে আনতে যাইতাম, এইগুলো করতাম। কোনো দিন পর আমার এই আমার মালিকই বলে যে মেয়েদের তুমি এদিকে আসো, তোমার সাথে আমি কথা বলি, শোনো এইগুলো হচ্ছে এভাবে যে আমরা একটা বিজ্ঞাপন দিই, বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে আমরা যে কোনো
পত্রিকা বোঝাচ্ছি আপনাকে,
মানে আমার ওই মালিকে মানে কোম্পানির মালিকে,
মালিকই আপনার ওখানে নিয়ে গেছে না কোনো কারো মাধ্যমে গেলে,
না আমি তো কারো মাধ্যমে গেছি, পরে কোনো দিন পরে আমার ওই
মাধ্যমটা কে ছিল,
আমার যে ভাই ছিল এলাকার,
ভাই ছিল ওই ভাই আলটিমেটলি আপনাকে নিয়ে মালিকের কাছে নিয়ে গেছে, মালিক আপনাকে এটা বোঝাচ্ছে কোথায় এটা,
এটা আপনার অফিস ছিল অনেক জায়গায় আব্দুল্লাহপুর,
এখন কি আছে না নাই,
এখন এখন নির্দিষ্ট টাইম নেই আমাদের কোন জায়গা আছে, এখন বলতে পারি না কোন জায়গা আছে।
ওকে
তো এমনি আমি জানি বসে আছে, যেমন অফিসের সামনে একটা অফিস আছে ওনাদের, এখন আছে ওটা, ওটা আমি জানি, ঠিক আছে ওখানে কিন্তু এটা করে কিনা এটা আমি জানি না, কিন্তু অফিস আছে একটা।
প্রিয় শ্রোতা, আমরা যে শব্দটা এখানে আপনাদেরকে মানে না শোনার জন্য আমরা একটা বিশেষ শব্দ ব্যবহার করছি, এটা একটা পুরো ওই মিডিয়াটার নাম, এটা এরা বিবাহ শাদী নিয়ে কাজ করে, বিবাহ শাদীর এক ধরনের অ্যাডভোকেসি করে, এটা এই প্রতিষ্ঠানের নাম যেটা আমরা সেটা এখানে হাইড করছি, কারণ এটা ইনভেস্টিগেটিভ শো না, কিন্তু আপনাদেরকে আমরা একটা বিশেষ সচেতনতার জায়গাতে নিয়ে যেতে চাই আজকের এই সিক্রেটস এর মাধ্যমে। প্লিজ সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় শ্রোতা, আপনাদের অসংখ্য অসংখ্য অনুরোধে, চাপাচাপিতে এবং জোর করাতে একটা বিশেষ অনুরোধ আমাকে রাখতে হচ্ছে, সেটা হলো বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র দুদিনের জন্য অফারটি দেবার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্য এই অফারটি আরও একবার ওপেন করছি, এখন থেকে শুরু করে আগামী দুই দিন আবার ওই অফারটি আমি দিচ্ছি। যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসছে আমার জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে, নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য, অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না, শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন অ্যাডভান্স অর্ডার ঢাকা সহ সারা বাংলাদেশে। ওকে, ফিরে আসছি ঠিক রাত 12টায়। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible.
ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
Welcome back once again. Apnara shunchen Secrets, Dhaka FM 90.4. Ami RJ Kibria, apnader shonge royechi. Mehdi ajke confess korche. Kotha ta bariye Mehdir kache abaro firchi.
দেখো কিভাবে কথা বলতে হয়, তো ওনাদের ফোন দিল, সালাম দিয়ে সুন্দর মতো কথা বলতো, ঠিক আছে, আমাদের অফিসে আসেন, অফিসে আসে আমাদের একটা রেজিস্ট্রেশন ফি আছে, ওটা আপনি একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করেন, ওখানে আপনি 2,000 টাকা দিতে হবে, ঠিক আছে, আচ্ছা আপনি ওইটা করেন, করার পর আমরা দেখতেছি, ঠিক আছে, আপনি
হচ্ছে বাট সেটা কি আপনি আগে থেকে ইনফর্ম ছিলেন নাকি আপনাকে প্রথম দিকে মোটামুটি ভালো ধারণা দেওয়া হচ্ছিল?
না, আমাকে ধারণা দিতেছে, মানে এগুলো আমাকে বলতেছে সবাই, মানে আশেপাশে
যারা, আপনি জেনে শুনে গিয়েছেন ওই মিডিয়াতে?
না, আমি প্রথম জেনে শুনে যাই না, যখন দেখতেছি
যে আপনি কিভাবে গিয়েছেন, আমি গিয়েছি ওখানে ভালো কাজ করব,
হ্যাঁ ভালো কাজ করব, পরে যখন দেখতেছি ওনাদের একটা কাজ আছে, আমি 1,00,000 টাকা একটা কাজ চাই, তাহলে আমি 25,000 টাকা পাইতেছি, তো আমি এই চিন্তা করে তাহলে আমি করি, তো আমার 1,00,000 ভালোই হইতেছে, তো আমি প্রথম প্রথম তো পারতাম না, 20,000, 30,000, 40,000 এমন পাইতাম, আপনাদের এখানে 25 বয়সে 28 থেকে 30 বছর আপনি
আপনারা বেসিক্যালি এক ধরনের ঘটকালি করতেন, পাত্র চেয়ে বিজ্ঞাপন দিতেন,
যে
পাত্র চাই,
যে পাত্র চাই,
এবং সেখানে পাত্রের ক্রাইটেরিয়া বলে দিতেন যে এই লেভেলের, সো এটা করে করে আপনাকে এখানে এজেন্ট হিসেবে রাখা হয়েছে, আপনার কাজ হচ্ছে আপনি যদি একজন পাত্রকে নিয়ে আসতে পারেন সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ
পাবেন,
ওকে,
আমরা তো চিন্তা করছি মেয়ে এসে দেখলে উনি সবকিছুতে রাজি হইবে, আপনি আসেন, আপনার তো 1,00,000 লাগতেছে না, আপনি এসে শুধু আমাদের একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করবেন, 2,000 টাকা লাগবে, বা শেষ, তারপর তো আপনার কোনো কাজ নেই, আপনি আজকে বললে কালকে বিয়ে হয়ে যাবে আপনার, ঠিক আছে, তারপর আপনি 3 মাসের মধ্যে যেতে পারবেন, 3 মাস সময় লাগবে, 3 মাসের ভিতরে আপনি যেতে পারবেন, বাস উনি ওনারা উনি লোকে আইয়া পড়তো যে আমি যাবো, ভাই আসলে আমার একটা বাচ্চা আছে, আমার ওয়াইফ নেই, তো বাচ্চাও যেতে পারবো, আমি কিছু আপনি আগে যান, যাওয়ার পর আপনি 1 বছর থাকেন, তারপর বাচ্চা নেওয়া চিন্তা করবেন, ঠিক আছে, অনেকে তো আছে গ্রামের, অনেকে বুঝে না এগুলো, ঠিক আছে, তো এইগুলো করার পর উনি পরের দিন আসে, আসার পরে ওই মেয়েটাকে দেখে, দেখার পর মেয়েটা বলতেছে আপনি কানাডা যাবেন, 5,00,000 টাকা লাগবে, তো আসলে আমি একটা আপনি আমি একটা ইয়ে করি, আপনি আমাকে 3,00,000 দিয়েন আর আমি 2,00,000 দিতেছি, উনি দেখা যাচ্ছে একটু কমাই কমাইয়া 2,00,000 আহে, 1,50,000 আহে।
কানাডা কেন যাবে উনি?
আমার যাইব উনি, ওনার ওই মহিলার ওই যে ম্যাডাম পাচ্ছি ওনার, উনি বলতো যে আমার ব্যবসা আছে, আপনি ব্যবসা দেখে
শুনে কানাডায় থাকে,
হ্যাঁ উনি কানাডা থাকে, উনি ওনার ব্যবসা আছে,
উনি ওনাকে বিয়ে করে কানাডাতে নিয়ে গেছেন, সেজন্য ওনাকে 5,00,000 টাকা থেকে 3,00,000 টাকা দিতে হবে,
হ্যাঁ অর্ধেক 50% হ্যাঁ দিল, 50% হ্যাঁ দিল, যে আপনি আমার ব্যবসা সামলাইবেন, আমার বাপ মা নাই, আসলে আমার ডিভোর্স, আমার কেউ নাই, আমি তো একা থাকি, আপনি এখন আমার বিয়ে করেন, আমার ব্যবসা 1,00,000,000 টাকার ব্যবসা সামলাইতে পারবেন, আপনি এটা তো সমস্যা সময় না ব্যাপার না আপনার কাছে, তাই না, তো ওই মেয়ে মেয়ে সুন্দর ছিল, ঠিক আছে, মেয়ে দেখে ওনাদের দেখা যাচ্ছে তো ভালো লাগে গেল, যে আচ্ছা ঠিক আছে আমি রাজি, যা 1,00,000 রাজি হয়ে যাই, ঠিক আছে, বা 2,00,000 রাজি হয়ে গেলো, তো আমার প্রথম 10,000 টাকার পরে আমারটা আসলো, পরে 1,00,000 টাকা আসলো, ঠিক আছে, ওভাবে এই প্ল্যান এইভাবে আসে, আসার পরে আমি সুন্দর মতো নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা যেমন ভালো আপ্যান্ট আপ্যান করে সুন্দর মতো অফিসে গুছানো, মানে এত সুন্দর করে অফিসে সাজানো যেন কেউ না বুঝতে মিডিয়া, মানে আপনার এক সাইডে বাইন অফিসে তাপস উপর রাখলো, ঠিক আছে, মানে ওনারা রাকিব গার্মেন্টস সেন্টার এরকম দিয়ে রাখছে, ঠিক আছে, দিয়ে রাখার পর অনেকে বুঝে যে বাইরে কেউ আছে হয়তো আমরা গার্মেন্টসে বিজনেস করি আবার এইগুলো করি, ওনারা বিশ্বাস করতো, মালিক ছিল আবার ভালো, ল্যাপটপ চালাইতো পুরো, সেই পাং পুং করতো উনি, ওনার গাড়ি আছে একটা মার্সিডিস, ওই করতো উনি আবার কি করতো, ওই মালিক আবার যে ক্লাইন যাইতো যদি বড় ক্লাইন পাই 2 লাখ টাকা আমি খামার কাছ থেকে, তো ওনার কি করতো চলে না আমরা একটু রেস্টুরেন্টে যাই, উনি আবার কি করতো গাড়ি থেকে বের করে উনি রেস্টুরেন্টে এনে খাওয়াইতো আমার মালিক,
হ্যাঁ
নিয়ে যেতে খাওয়াইতো, উনি তো লোক করে যেতে
পারে না, পাং ভুং ভাং যেটাকে বলে,
হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে এভাবে করার পরে উনি রাজি হয়, প্রথমে আমার 1 লাখ টাকা রাজি হয়, আর রাজি হওয়ার পরে উনি ভালোই আসে, আসার পরে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ওখানে বিয়ে হয় বলতে কি আমরা উনি তো বিয়ে করার জন্য আসে, এখানে বিয়ে করার পর উনি বাইরে যেতে পারবো, তার কথা যেতে পারবো না, আর বিয়ে করার 3 মাস পর আপনি ওনার সাথে থাকতে পারবেন, 3 মাস আগে আপনি আপনার মতন থাকবেন, উনি ওনার মতন থাকবে, উনি একটা ব্যবসার কাজে বাংলাদেশে আসছে, উনি ব্যবসাটা শেষ করবে, কাজটা
প্ল্যানটা কি থাকে, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না, আমি আমার লিসনাররা অনেক বেশি বিরক্ত হচ্ছে, আমি যেটা জানতে চাচ্ছি যে পুরো জিনিসটা আপনি এমন করে বলেন যাতে আমরা খুব সহজে বুঝি, আপনার যেটা মনে হচ্ছে যে আপনি খুব এমন ভাবে বলতেছেন যে আমরা সবাই এটা জিনিসটা জানি, জানি না কিন্তু
আপনি জমি বন্ধক রাখেন, আমি দরকার আপনি বাইরে যাওয়ার পরে আপনি জমি ছাড়াই নিয়েন, ঠিক আছে, তো উনি 1 সপ্তাহ সময় দেয়, 1 সপ্তাহ সময় পর
পরিচয় করেন কিভাবে, মেয়েটার বাবা মা কেউ নাই,
না কেউ নাই, উনি ডিভোর্সি, ঠিক আছে, উনি মানে উনি গাড়িতে আসে, ওই গাড়িতে আসে, উনি গাড়িতে আসার পর উনি সাইজে ঠেকে আসে, আসে ও মানে আমাদের অফিসেই থাকে, কিন্তু ওই মেয়ে কিন্তু অফিসেই থাকে, আমাদের 5টা রুম থাকে, 5টা রুম যে রুমে আমি আমাদের বসে ওই রুমে তো উনি দরজা লাগানো, তো উনি তার দেখতে পাচ্ছেন কোন রুম থেকে আসতে আসছে, উনি ওই উনি উনি ওখানে থাকে, ওই যে মালিক ছিল ওনার ওয়াইফ ছিল উনি, তো উনি ওই ওনার ওয়াইফ ছিল, ওয়াইফ দিয়ে এইগুলো করাই,
মালিকের ওয়াইফকে উনি আরেকজনের সাথে বিয়ে দিচ্ছে,
জি দুইটা ওয়াইফ ছিল না, দুটো ওয়াইফকে দিয়ে উনি এইগুলো করাইতো, মানে হ্যাঁ দুটো ওয়াইফ ছিল, তো মানে দেখা যায় যদি একটু বয়স্ক লোক হইতো তাহলে ওনারা প্রথম যে ওয়াইফ ছিল বয়স্ক ওনাদের দিয়ে ই করতো, আর যে একটু কম কম ইয়াং বয়সী তারা ওই কম বয়সে ওটা দিয়ে ই করতো,
বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ওকে, তো একটা লোককে আপনি জায়গায় নিয়ে আসছেন, তো 1 লাখ টাকা রাজি হলো,
হ্যাঁ রাজি হলো, রাজি হওয়ার পরে ওনার আন করে ঠিক আছে আজকে বিয়ে, ঠিক আছে বিয়ে হবে, তো আমি কাজে আছে, কাজে আমাদের অফিসেরই ওই আমরাই মানে একজন আছে একটু মুরব্বি করে দাঁড়িয়ে রাখে উনি কাজে সাজলো, সেই যে উনি একটা খাতায় গিয়ে সিগনেচার করলো বিয়েটি হইলো, ঠিক আছে, তারপরে এখন ওনার একটা রেস্টুরেন্টে খাইতে দেবো, তো উনি আবার বলছে আপনি আগেই তো বলে দিছে যে আপনি 3 মাস আগে কিন্তু আমার সাথে মানে আপনি আসেন দেখা করেন ঘুরতে যান ফোনে কথা বলেন সমস্যা নেই, আপনি যে বলবেন আপনার সাথে আমার সাথে আপনি থাকবেন এটা পারবেন না, আপনি 3 মাস পরে আপনি বাইরে গিয়ে আপনার যা মতো তাই করে দিন, ঠিক আছে, তো উনি তো মনে করতে আসাচ্ছে 3 মাস তো সময় লাগবে না, 3 মাস কাছাকাছি আই করবো, তো উনি প্রতিদিন যা আসতো ফোন দিতো কথা বলতো ভালোই, এভাবে করতে করতে তা আমার আর পরে আর কোনো
1 লক্ষ টাকা কাকে দিল আপনাদেরকে,
হ্যাঁ আমাদেরকে দিল, আমি ওখান থেকে 25% পাই, তারপরে ওখান থেকে ওই টাকাটা আমি
আবার জানতেন আলটিমেটলি যে কাজটা এনাকে ধোকা দেওয়া হচ্ছে,
ধোকা দেওয়া হচ্ছে আমি জানতাম, আমরা দূর থেকে দেখি আমরা কিন্তু সরাসরি থামে যাই না, আমাদের অফিস এক জায়গায় আমরা বলি আপনি ওখানে দাঁড়ান, দাঁড়ানোর পর আমরা কি করি আমিও যাই না, অন্য একজন পাড়াই যে কই যে বুঝে যে ছেলেটা কেমন হইব, উনি যাই যে ওনার সামনে ঘুরে ঘুরে দেখছে হে কিরকম লোক পুলিশ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা দেখছে আসতো, তো আইসাদের দেখতে দেখতে না একটা গ্রামের মক্কেল টাইপের, তাহলে উনি কি করতো আইসা আমি ফোন দিতাম কই ঠিক আছে আমারটা লোক যাইতেছে আপনি ওনার সাথে আইসা করেন, তো আমি কি করতাম আমি যাইতাম আমি গিয়ে নিয়ে আসতাম, নিয়ে আসার পরে পরে এইভাবে আমি অফিসে ঢুকাইতাম, অফিস দোকান সারের সাথে কথা বলাইতাম, সারের বেশি রুম সময় মতন চা টা খাওয়াইতাম, আপ্যায়ন করতাম, বাইরে থেকে খাবার আনতাম, পুরো ভালোই চলতো, তো উনি পরে ওনার সাথে বিয়ে হওয়ার পরে উনি প্রতিদিন ফোন দেয় আসা যাওয়া করে, ঠিক আছে, করার পর আমরা 3 মাস কাছাকাছি এসে যায়, তো আমরা কী করলাম 3 মাস পরে আমরা অফিসে ছেড়ে দিলাম, অফিসে ছেড়ে অন্য জায়গায় যাম, কারণ আমরা যে কোনো যে জায়গায় যাই আমাদের সিম 3 মাস থাকবে, তখন তো আপনি ওই রেজিস্ট্রেশন করা ছিল না যে আপনি রেজিস্ট্রেশন থাকবে তখন এগুলো ছিল না, তো আমরা 3 মাস একটা ডেট থাকে, তো আমরা এখানে 3 মাস থাকবো অন্য জায়গায় যাবো, তো আমরা কী করি ওই অফিসটা ছেড়ে দিই, 3 মাস পরে সিম চেঞ্জ, অফিস
এত সুন্দর অফিস, সিম সাম অফিস, গোছানো অফিস,
সব চেঞ্জ তারপরে আমি যাবো
সেটা ঠিক আছে সমস্যা নাই, কিন্তু আমার যেটা জানার সেটা হচ্ছে যে আপনি 3 মাসে কতগুলো ক্লায়েন্ট এরকম পেতো, আনুমানিক
না 3 মাসে আপনার অনেক ক্লায়েন্ট পেতো, মানে দেখা যায় প্ল্যান করতে বলতে আপনি একটা অ্যাড দিলে অনেকেই ফোন দেয়, রাতে ঘুমান যায় না ফোনের কারণে, কারণ সবাই তো আসে না, অনেকে আসে ফর্ম পূরণ করে জায়গা, টাকা বেশি অঙ্ক দেখে অনেকে রাজি হয় না, আবার অনেকে বুঝে কেন আপনারা এইগুলো খিচুড়ি বাতপাড়ি করতেছেন, আমি বাইরে যাবো আমি টাকা দেবো কেন, উনি টাকা দেবে সমস্যা কি, আমি পরে ওনারা দিয়ে দেবো আমি যাইয়া, যার সমস্যা আছে অনেকেই বলতো, আবার অনেকে আছে যে না বোকা টাইপের টাকা কমাইতে কমাইতে 20,000-50,000 টাকা মানত, তো আমার ওই দেশ ছিল, ওই দিয়ে প্রথম ছিল মানে সেকেন্ড ছিল। তো আমি যখন 3 মাস পর আমি অফিস চেঞ্জ সিম চেঞ্জ চেঞ্জ হওয়ার পর আমরা নতুন অফিসে গেলাম, যাওয়ার পরে ওখানে একটা মেয়ে আমাদের আমাদের সাথে জব করে, ওই মেয়েটা একটা ক্লায়েন্ট আনে, তো আমি ওখানে আমাদের এরকমভাবেই আমার অনেকদিন চলে যায়, ঠিক আছে, আমি কোনো ক্লায়েন্ট আনতে পারি না, মানে ই করি না, আমি অতটা মানে আমার নামে বিজ্ঞাপন দেওয়া হয় না, ঠিক আছে, যে আমি এতটা ই করতে পারতেছি না, যে আমার দরকার নেই, হ্যাঁ হ্যাঁ করতেছে, তো আমি অফিসে এমনি একের সাথে হেল্প করতেছি, একটা বিয়ে হয়ে চলে বিয়ে করাইতে পারলে আমরা 10,000 টাকা মানে খুশি হিসেবে নিতেছি, যে আপনি 10,000 টাকা দেন আমরা মিষ্টি আনবো মিষ্টি খাবো সবাই, ঠিক আছে, এইভাবে করতাম, তো ওনার সহজ মনে দিয়ে দিত যে আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। পরে আমরা অফিস চেঞ্জ করার পর উনি তার ফাইনাল সিম চেঞ্জ, আবার নতুন সিম নিতেছে, নতুন অফিস, নতুন আবার অফিসে আবার গুছাইয়া সব সাজাইলাম, আমাদের একটা মেয়ে ছিল, একটা ক্লায়েন্ট আনলো, ক্লায়েন্টটা ডিবি লোক ছিল, ঠিক আছে, ডিবি লোক ছিল, আমরা জানতাম না, ও মেয়েটা বোকার ছিল, একটু বুঝতে পারে না যে ও মেয়েটা ওই ছেলেটা কিরকম হবে, ইয়াং বয়সী ছিল, তো মানে ওভাবে আসছে, তা আসার পরে আমার তো চাকরি তখন মনে হয় 1 বছর বেশি হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, তো আসার পরে ওই মেয়েটা ওনাদের নিয়ে আসলো, অফিসে প্রথম দিন উনি সুন্দর মতো ভালো ব্যবহার করছে আমাদের সাথে, মানে এত সুন্দর ব্যবহার, মানে উনি সত্যি সত্যি মানে রাজি আছে, মানে উনি 5 লাখ টাকা খুঁজছে, 5 লাখ টাকা রাজি হয়ে গেছে, ওই মেয়েটাকে আসতে আপনি 5 লাখ টাকা লাগবে, উনি রাজি হয়ে গেছে সহজে, তা আমরাও সন্দেহটা মনে করি নাই, তো উনি আসাটি আমি 1 সপ্তাহ পর আসবো, 1 সপ্তাহ পর এসে আমি মেয়ে দেখবো, মেয়ে দেখে ওদিন কি বিয়ে করবো, ঠিক আছে, উনি পরের দিন আসলে একটা বিয়ে পিস নিয়ে আসলো, আমি টাকা নিয়ে এসেছি, আজকে মেয়ে আনে, মেয়ে খবর দেন, আপনি যারা বসকে খবর দেন, আপনারা সবাই আসেন, সবারই খবর দেন, আমরা আসতে পাইতেছি, আজকে মনে সবচেয়ে বড় ঈদ হইব, তো আমরা বুঝতেছি না, তো মালিক আবার জন্য ওদিনকে কি মনে করে আসলো না অফিসে, ঠিক আছে, ওই মেয়ের তিনটা কি করলো বাসায় গিয়ে ওদিনকে, ওরা কি মনে করে ওরা গিয়ে গেল আমাদের ওই অফিসের পাশে ছিল একটা পার্ক, পার্কে গিয়ে আড্ডা মারতেছে, আমরা অফিসে 5টা পোলা বসা, মজা করতেছে, আমরা সিগারেট মেয়ে খাইতেছি, ঠিক আছে, তো এর মধ্যে ওই লোকটা আসলো, আসার পর আমরা ওই মেয়েরে ফোন দিলাম, কই তোমার প্ল্যান আছে তুমি আসো, ঠিক আছে, ও আসে না, আমি একটু পরে আসি, তোমার চা টা খাওয়া কথা বলো পরে আসি, ঠিক আছে, তো আসে না কারণে আমরা মানে আধা ঘন্টা লোকটা ছিল, দেখার পর লোকটা বাইরে এলো, বাইরে না করে কয় কই আপনাদের লোকজন কোথায়, কেউ তো দেখতেছি না, আমি কোনো আসতেছি, তো উনি রুমে ঢুকলো, ওনার রুম তো আমরা লক করে দিয়েছি, দেওয়ার পরে 10 মিনিট পর দিই পনেরো থেকে 2 জন পুলিশ বিটার সান্তরার সামনে কলিং বেল টিপতেছে, তো টিপতেছে, আমি আমার তো পুরো কে কী করবে চিন্তা করতে পারতেছি না, সিম সে মানে সিম মোবাইল সব লুকাইতেছি, আমি আমি কই আল্লাহ আজকে মনে হয় শেষ, আজকে আর বাঁচতে পারবো না, ঠিক আছে, দরজা খুলছি, দরজা খুলে দিই যে 15-20 জন পুলিশ আইসা দেখে আমার পড়ছে, আমি গেট খুলছি, আমার ঠাস করে একটা থাপ্পড় দিল, একটা লাথি দিল, আমি পড়ে গেলাম, পড়ে যাওয়ার পরে অফিসে যারে যারে পাইলো সবাই মারলো, মারার পর তো আর লোকজন কই, ঠিক আছে, আমি দেখলাম ওই যে লোকটা প্ল্যান ছিল ওনারা সালাম দিল ওই পুলিশের, সালাম দেওয়া আমার তো আমি তো পুরা ইয়ে হয়ে গেলাম যে এই লোকটা তো আমার ওনাদের হয়তো বড় লেভেলের কেউ হইতে পারে, ঠিক আছে, তো আসার পরে আমার ওই আমাদের যে 3-5 জন ধরে নিয়ে আসে, মেয়েদের পায় না, পরে পায় না পায় না আমাকে নিচে নিয়ে আসে, নিচে নিয়ে 2টা পুলিশের গাড়ি,
5 জনকে ধরে নিয়ে আসে,
5 জন ধরে
ছেলে,
হ্যাঁ 5টা ছেলে নিচে আমরা নিচে নিয়ে আসে, আমরা আইসা দেখি যে মানে 15-20 জন পুলিশ নিচে, ঠিক আছে, মানে গাড়ি আছে 2টা গাড়ি
ধরে নিয়ে আসে, কিভাবে
হাতে হ্যান্ডকাপ পরে আনতো লোকজন, না না হাতে হ্যান্ডকাপ পরে নিয়ে আসে, তো ওই আপনার ওই এলাকায় সবাই একদম বাইরে যায়, সবাই তাকাইছে, লজ্জা লাগে আমাদের,
পুরো এলাকার লোকজন দাঁড়ায় গেছে,
হ্যাঁ যে কি অবস্থা, এতগুলো পুলিশ আসলো, অগো পাশে রেড অগো অফিসে রেড করলো কি হয়েছে, পরে কিছুক্ষণ পরে দেখতেছে কি ওই মেয়ে 3টা তো ধরে নিয়ে আসলো কোন রাজ্যে, ঠিক আছে, আমরা তো যাইনি কোন রাজ্যে নিয়ে আসলো, আমরা ফোন দিতেছি আবার ফোন বন্ধ, ওরা বুঝতেছে হয়তো কোনো কিছু, পরে কিছুক্ষণ পরে এই একটা পুলিশ গেলো, গিয়ে দেখলাম পার্কের মধ্যে অগো 3 জনে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসার পর আমাকে থানায় নিয়ে গেলো, বাড্ডা থানায়,
কত সালের দিকে থানায় গেলেন,
এটা আপনার অনেক আগে হবে,
ওকে,
তারপরে থানায় যাওয়ার পরে আমরা আমাকে বিকালে নেয়, মানে আমাদের এলাকায় ঘুরায় ওই পুলিশ, আমাদের এলাকায় ঘুরায় সবাই দেখায়, ঠিক আছে, হাই হ্যান্ডকাপ পরানো অবস্থায় সব জায়গায় দেখায়, আমি চিন্তা করি আমার বাসার কাজ চিন্তা যাইতেছে এদিকে, আমি যদি আমার বাস এলাকায় ঢুকে তাতে আমি শেষ, একদম পুরো ইয়ে অবস্থা খারাপ হয়ে যাবো, আমি আল্লাহ আল্লাহ করে দেখবে না ওনারা কি করছে, ওনারা খুব বেশি ঘুরে দেওয়া, পরে আমাদের বাড্ডা থানায় নিয়ে আসলো, আমার দেখবি সব বিকাল হয়েছে, পরে 3 ঘন্টা পরে আমাদের ছাড়াই নিয়ে আসলে গিয়ে আমাদের মালিক গিয়ে মনে হয় আমাদের 8 জন ছিলাম, তো তখন মনে হয় 11 লাখ টাকা লাগছিল পুলিশের দেওয়া, ঠিক আছে, দেওয়ার পর আমাদের আমাদের কিছু করে নাই, আমাদের মানে চালান চালান মানে ওই যে লেখা লেখালেখি করা আছে ওই কিছু করে নাই, ওনারা আমাকে মালিকের খবর দিতে বসে, মানে একটা আগে ছিল আমাদের মালিককে ধরবে মেন, যে মালিককে ধরা দরকার, কারণ মালিকের এগুলো অনেক আগে থেকে করতো, আছে, ঠিক আছে। তো আমি চিনে গেলাম, ঠিক আছে, তো পুলিশে ধরা খেয়ে গেলাম। তো হ্যাঁ, তো ছাড়াইও নিয়েছে, আবার ছাড়াই নিয়ে পরের দিন আবার ওই অফিসে গেছি, যাব এলাকার লোকজন সবাই তাকাই রয়েছে, লজ্জা লাগে। এমন হ্যাঁ, আমাদের মালিক কইতেছে কি যে দেখো তোমরা এখন নতুন অফিসে জব শিফট করে দেয়, এখানে দরকার নেই। তো আমরা বলি কি নতুন অফিসে গেলাম, দেখো চিনে বললি আমি তো এই জায়গায় দেখি আমি এত বড় একটা কালারিং হইলাম, আমি এই অফিসে থাকবো না। আর আমার আমার যে ঢুকাই দিয়েছিল হ্যাঁ তো ওই জায়গায় জব করতেছে, সেও করতেছে, সে আবার চাকরি ছেড়ে দিয়েছে, মানে আমার আগে আমার কোনোদিন আগে চাকরি ছেড়েছে। এমন আমি কিন্তু আমিও ছেড়ে দিলাম, আমার ভালো লাগতেছে না। আমি জানি এই যে লোকজনের সাথে আস্তে আস্তে পরিচয় হইতেছি, পরে যদি এই যে রাস্তাঘাটে চলতে পারবো না আমি, দাদা আমি চললাম।
আপনাকে থানা থেকে বের করেছিস?
হ্যাঁ করেছে,
বের করেছে
মালিকই, মানে আমাকে আটজনকেই বের করা হয়েছে 11 লাখ টাকা দিয়ে, ঠিক আছে।
11 লক্ষ টাকা?
হ্যাঁ 11 লক্ষ টাকা লাগছিল আমাদের বার করতে, যেহেতু বড় একটা ঝামেলা পড়ছিলাম তো এই কারণে। তো আমরা পরে ওই অফিসে নতুন অফিসে শিফট করার পরে আমি কিন্তু কাছে আমিও জব করবো না, তাই আমি ছেড়ে দিলাম এই যে বসুন্ধরা যেটা ওখানে ওখানে আমরা শিফট করি সবাই মিলে। তো ওখানে অফিসে সব ছিল, মানে এটুদের সব ছিল, তা মালিকের কিছু দোকান লাগে নাই, মালিক সব কিনে নিয়েছে। তো আমি চিন্তা করছি আমি যেহেতু জব ছাড়বো, ওই জায়গায় মানে 1 সপ্তাহ ছিলাম আমি, 1 সপ্তাহ থাকার পর 7 দিনের দিন আমি রাত্রেবেলা ওই আমার যে জবে ওইখানে দিয়ে দিয়েছে ওই ছিল আর আরেকটা ছেলে ছিল। তো আর আমি বলি কি আমি যেহেতু বেরোম অফিসে সব নিয়ে বেরোম, ঠিক আছে। তো আমরা অফিসে কি গেলাম, আমি এবার সন্ধ্যা পর্যন্ত আমার মালিকে অফিসে সবাই চলে গেছে, এরা আবার 4টা 5টা দিকে চলে যায়। আমি বলি তো আমি একটু পরে যাই, অফিসটা গুছাই। তো আমি কি করলাম, অফিসে গুছানোর জন্য থাকলাম, আমি এবার কি করলাম এদিক দিয়ে বড় একটা পিক আপ ভাড়া করলাম, তো অফিসের যা আছে মানে কম্পিউটার মমিটার যা থাকবে সব বই আছে বাইরে, যেহেতু আমি এমনি যাবো। হ্যাঁ এমনি যাবো কেন, আমি গেলে সব নিয়ে যাই, ঠিক আছে, আমি থাকার জন্য কম করি না। তো আমি সব নিয়ে যাই, হ্যাঁ কিছু করতে পারবে না, কারণ হ্যাঁ পুলিশের কাছে এমনি ধরা। তো আমি কি করলাম অফিসের দুইজনে খবর দিলাম, একজন উপরে উঠলো, আমি উপরে দাঁড়ানো ছিলাম, লেবার নিয়ে এলাম 4-5 জন, আমি নিয়ে 10 মিনিটের মধ্যে পুরো অফিস খালি, মানে একটা ফ্যানও নাই অফিসের ভিতরে, ঠিক আছে। টেবিল টুবল যা ছিল সব নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পরে আমি আমি আসি তালাদা খোলা, তালাদা মাইরে চাবি গেল, এই পরের দিন আমার ফোন দেয় মেয়েদের তুমি কোথায়। আমি কইছি আমি কই আমি আমো না, আমি আপনার জায়গায় চাই করবো না, আমার এইগুলো ভালো লাগে না। উনি অফিসে ঢোকে পরে, তালা ভাঙে ঢোকে, ঢোকার পরে দেখে যে অফিসে কিচ্ছু নাই। আমি কয় তুমি এইগুলো করছো, আমি এখন সাহায্য মামলা করবো। আমি কই আপনি জান আপনি আমার বয়স দেখেন না, আমার কাছে আপনি যতগুলো ক্লাইন্টের টাকা খাইছেন সবার নাম্বার আমার কাছে আছে, আমার কাছে এখন আছে, আমি এখন ফোন দিলে সবাই আপনার দিকে ধরবে, আপনি জান আমার কোনো সমস্যা হইব না। পরে কয় আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো ঠিক করলো না, আসতে অফিসে আসো, দেখা করো, তোমার টাকা লাগলে বলতো আমারে, আমি টাকা দিতাম, তুমি এগুলো কেন করলো। আমি কইছি আপনি জায়গায় ভালো কোনো দাম নেই তো, খারাপ করা লাগে, দরকার কি খারাপই করে বেরোলাম, আপনি তো এর আগে অনেকে খাই খেয়ে গেছে, ঠিক আছে। তো দেওয়ার পরে আমি ওখান থেকে আসার পরে তা উনি লোকজন পাঠায়, আমার এলাকায় লোকজন পাঠায়, মানে ওনাদের অফিসে লোকজন পাঠায়, আমার খোঁজার লেগে পায় না, এরকম পানি ওখানে এক মাস পর পুরো এইটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হতে পর ওই জিনিসগুলো যে আমরা 3 জন বের করি, আমরা 3 জন আমার ভাগ করে নিয়ে যাই, যে যেমন পারছে ভাগ করে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমি এখন কি করবো, মাসখানেক বসে আছি, বসে থাকার পর আমি আবার ওই গেলাম ওই যে সুপার শপের চাকরিটা ছিলাম না, ওখানে আবার আসলাম, এসে আবার ওখানে ঢুকলাম, যে আমি এখানে আবার ঢুকবো, যে আমি এসে মালিকের সাথে কথা বলছি, আর আমি তো এতদিন আসি নাই, সমস্যা ছিল গ্রামে ছিলাম, এখন আসছি আবার নতুন করে ঢুকবো। উনি আবার নিল, নেওয়ার পরে আমি এখানেও অনেকদিন ভালো ছিলাম থাকাতে, ওই যে ছেলেটা আমার সাথে ছিল তো ওই ছেলেটা কিন্তু আবার ওই ওখানে মানে তখনও জব করতে ছিল, তো যে লোকটা নিয়েছিল নতুন ওরে বাইর করে দেয় আমার ওখানে ঢুকায়, দোকানে পরে
আমি তখনও মিডিয়াতে জব করে যাচ্ছি
না, মিডিয়াটা ছেড়ে দিছি, ওই যে চুরিটা করছি না করে পর ছেড়ে দিছি।
আপনাকে পুলিশের ধরে নিয়ে যাওয়ার পরে তারপরে ছেড়ে দিলাম?
হ্যাঁ, ওই যে অফিসে সব চুরি করে বেরোলে আমি আসে পড়ি, ঠিক আছে। আসার পর তখন আমি ওদের সুপার শপে ঢুকি, তো সুপার শপে ওই ছেলেটা এখনো আছে, যে ছেলেটা আমার সাথে প্রথম ছিল, তো ওই যে নতুন লোকটা নিয়ে সবাই বের হয়ে যায় আরে বের করে দেয়। আমি এবার ওখানে ঢুকি, ওই ছেলেটা যে মেয়েটার সাথে রিলেশন করার কথা বলছিল, আমি এবার ওই আমি এরকম ঢোকার পর 1 মাস পর আমার বলে ভাই আপনি পারবেন, আপনি আপনি আসলে আগ্রহ ভালো মতন পড়াইতে পারেন, আপনি কথা বলেন, ঠিক আছে। তা আমি এবার আমি মেয়ের সব কথা বলি, মেয়ের কথা বলার পর মেয়ের কথা শুনি না, দেখি আমি ওর জন্য কি বলবো, আমি নিজের জন্য বইলে লাগছি যে আমি আপনার পছন্দ করি, ঠিক আছে। মেয়ে কয় না আমি এটা একটা রিলেশন করি, আমি রিলেশন করেন সমস্যা কি, আমার দেখার পরে রাজি হয়, দেখছে আমি ভালোভাবে চলাফেরা করি, টাকা পয়সা ভাঙি, একটু পুসপাস করে চলি, তো চলাফের ওর সাথে আমার সাথে ভালো একটা রিলেশন হয়। হওয়ার পরে এরকম 15 দিন এরকম যাই যাই, 15 দিন 1 মাস যায়, যাওয়ার পরে ও গ্রামে করে যায়, ভাই এর মধ্যে যে আমি যতগুলো ভুল করছি না, আমি যে ওই যে লোকজনের কাছে মেয়েদের মিলিয়ে থেকে টাকা খাইছি, আমি যতগুলো ভুল করছি সব করা প্রভাব আমার ছেলে উঠে পড়ছে। যেমন আমি মাঝখানে করে ভুলে গেছি যে আমি যখন ওই মেয়েদের মিলিয়ে ওই বেড়ার কাছ থেকে 1 লাখ টাকা খাই, ঠিক আছে। তা 1 লাখ টাকার পর আমি যখন ওই 1 লাখ টাকা খাওয়ার পরে আমার আমি খাওয়ার পরে মানে কোনোদিন যাইতে না যেতে আমার বড় যে ছেলে ওর অনেক অসুস্থ হয়, টাইফয়েড জ্বর হয়ে যায়, ঠিক আছে। আমি ওর হসপিটালে ভর্তি করে 15 দিন একদম মরা অবস্থায় যা যা অবস্থা মানে খুব খারাপ ছিল। তো তোমার এইগুলো বলার জন্য বিশেষটা আসা, তো আমি ওই অসুস্থ হওয়ার কারণে আমার অনেক টাকা ওখানে নষ্ট হয়, ঠিক আছে। নষ্ট হওয়ার কারণে আমি ওখানে ওখান থেকে যাই, যাওয়ার পর আমার ছেলেটা মানে এমন একটা অবস্থায় কয়েকদিন পর পর দিয়ে অসুস্থ হয়ে যেতেছে, আমার ছেলের মাথায় টিউমার হয়, অপারেশন করা লাগতেছে, মানে মানে সমস্যা শেষ হইতেছে না, মানে আমি যেটা একটা সমস্যা থেকে বাঁচুন তা হইতেছে না, ঠিক আছে? এইটা আমি হাইট করে গেছিলাম। তারপর আমি ওই মেয়েটার সাথে যখন আমার রিলেশনটা হয়, হওয়ার পরে দেখা যাইতেছে আমি আমি অনেকদিন এরকম ভালো কথা বলি, তোমার বিয়ে কোনো, ঠিক আছে, তোমার বাপার সাথে কথা বলি, তোমার বাপার নাম দাও কথা বলতাম, ভালো লাগতো আমার, ঠিক আছে? তো একদিন থেকে আমি বাড়ি যাবো, তুমি যাও, আমি বলছি না আসলে আমি এখন বাড়ি যাবো না, তুমি যাও। তা আমি কি মনে করে জানি সাহস করলাম যাওয়ার জন্য, ঠিক আছে, যার জন্য সাহস করলাম যে না আমি আসলে ওর সাথে আমি ওর বাড়ি যাবো। যাইলাম, যাওয়ার পরে আমি ওর বাড়ি যাই, ওর বাড়ি যাওয়ার পরে আমার এখানে আমার তো ওয়াইফ এদিকে তখন কিছু জানতো না আমার ওয়াইফ, তখন আমি যখন ওর বাড়ি যাই তখন একটু সন্দেহ করে আমার ওয়াইফ, আমার তখন কিন্তু ভালো চলতো, আমার এদিকে আমার সংসারে কিন্তু টুকটাক জ্ঞানজাম লাগিয়ে আছে। যেমন আমি আমার ওয়াইফ আমার প্রথমবার সাথে সিজারে হয়, তো সিজারে হওয়ার পর কারণে দেখা যাচ্ছে আমি আমার ওয়াইফের তো অনেক অত্যাচার করি, ঠিক আছে, মানে এখন পর্যন্ত আজকে পর্যন্ত অনেক অত্যাচার করি। দেখা যায় আমি সিজারের বাচ্চা, ও হয়তো সিজারে হয়েছে বাচ্চা নিয়েছে, ওর পেটে আমি লাথি মারি, ঠিক আছে, মানে ওরে অনেক মারি, ওরে ঘুমাইতে দেয় না ঠিক মতো, নানানভাবে অত্যাচার না খাওয়াই রাখি। এই শীতের সময় এত শীত যেতেছে ও পাশে ঘুমাইতেছে, ওরা আমি নিচে নামাই বহাই রাখি, ঠিক আছে, তুই কম্বল খেয়ে থাক, কিন্তু গায়ে যেতে পারবি না, এগুলো আমি ওর সাথে করি, ঠিক আছে। পরে আমি ওই মেয়ের সাথে যখন রিলেশন হয় তা আমি ওর বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর আমার ওয়াইফ একটু সন্দেহ করে, সন্দেহ করার কারণে তাও কিছু বলে না। আমার ওই ওখানে একটা মেয়ে ছিল আমাদের ওই কোম্পানিতে, ওই মেয়েটা আবার কিছু জানতো এগুলো আমি যে ওই মেয়ের সাথে রিলেশন করি, তো জানার কারণে ওই মেয়েটা আবার আমার ওয়াইফের সাথে আগে পরিচয় ছিল একটু, ঠিক আছে, আমার ওয়াইফ আবার ওই মাঝে মাঝে আমার দোকানে আসতো, আসার কারণে মাঝে একটু পরিচয় ছিল, এই কারণে ওর নাম্বারও রাখতো। তো ওই মেয়েটা আবার ফোন দেওয়া মাঝে মাঝে আমার ওয়াইফকে বলতো যে ভাবি এমন এমন ভাইয়ার তো এমন এইগুলো করতে সেটা মেয়ের সাথে কথা বলে একটু আরে থামা, নাহলে তো আস্তে আস্তে বেশি ভিতরে যাইব। আমার বউ আমার ওয়াইফকে এত করে বেশি মনে করতো না, চিন্তা করতো আমার কই দোকান তুমি নাকি কার সাথে কথা বলো, এগুলো কইরো না, ভালো না এগুলো, ঠিক আছে, তো সিরিয়াস হয় না। তখন যখন আমি ওর বাড়ি যাই মেয়ের বাড়ি, তখন ওটি সিরিয়াস হয় যে আমি একটা মেয়ের বাড়ি গেছি, আমার সিম বন্ধ থাকে, আমার গ্রামে আসলে নেটওয়ার্ক পাওয়া যায় না, সিম বন্ধ থাকে, থাকার কারণে আমি তিন দিন ছিলাম, তিন দিন থাকার পরে ও পুরা বুঝা যায়। আমি ও তিন দিন পরে আমি যখন ঢাকা ব্যাক করবো তখন মানে ওর বাপ মানে ওই মেয়েটার বাপ মারে আমি বলি যে আন্টি আমি তো ঢাকা চলে যাবো, তো আপনি কি বলেন? আচ্ছা তুমি যাও, যদি যাবো তাহলে তুমি ওরে নিয়ে যাও, মানে ওনাদের মেয়েরে বলতেছে যে নিয়ে যাইতে, যে তুমি যাবো আর পরে একা যাইবো তাহলে তুমি ওরে নিয়ে যাও। তো আমি ওদিনকে আসার সময় ওনারা মনে করছে আমি হয়তো কেবিন নিব না, আমি তো লঞ্চে আসা যাওয়া করি, আমি কেবিন নিব না, হয়তো আমি নিচে বিছানা আসি আর ওখানে আসবো। তো আমি কেবিন নিই, কেবিন নিয়ে আসার পরে দেখা যাইতেছে আমি ওরে ওই রুমে একসাথে এক কেবিন আসি, আসার পর ওখানে আমাদের অনেক কিছু হয়, ও হয় বলতে ওর সম্মুখ ওর ইচ্ছা ছিল না, ওর সাথে আমি জোরাজুরি করি, অনেক জোরাজুরি করি, অনেক মানে সেটা বলার মতো না, অনেক মারি, মারার পর অনেক অত্যাচার করার পরে ওর সাথে আমার একটা রিলেশন হয়। আসার পরে বাইরে এগুলো করতে মন চাইতো,
বাট আপনার এরকম সম্পর্ক থাকা অবস্থায় আপনি কেন ওই ধরনের একটা সম্পর্কে জড়াবেন?
মানে আমার বাসা কেমন জানি সময় দিতে মন চাইতো না,
ভালো লাগতো না,
না আমার ওই আমার
ভালো লাগতো না,
না ভালো লাগতো না। আমি চিন্তা করতাম কি যে আমি ওই একটা মেয়ে নতুন একটা মেয়ে দেখলাম ওর সাথে কথা বলতে মজা লাগতেছে আমার, ওর সাথে আমি কথা বলি, তো এই কারণে আমি ওর সাথে রিলেশন জড়াই। তো ওর সাথে জড়ানোর
জানতো আপনি বিবাহিত?
না জানতো না।
আমি
বলছি আমি বিয়ে করি নাই, ভালো অবস্থা আছি, ঠিক আছে, এবার এগুলো বলতাম, মানে একটু বেশি ভাবধায় চলতাম ওই মেয়েটার সাথে। যখন আমি যখন পরে আমি যখন আরে আমি বাইকে করে নিয়ে আসি, আর বাপমাও মানে কি মনে করে আমার সাথে দিলে আমি বুঝতেছি না, আমি ওরে একসাথে লঞ্চে নিয়ে আসি, ও আসলো, আসার পরে ওই যে লঞ্চে আমি যখন কেবিন নিয়ে কেবিন নিয়ে পাওয়ার সাথে আমার সাথে
টার্গেট কি ছিল?
টার্গেট ওরা আমি আর আমি নষ্ট করবো, এই কারণে
এই নষ্ট নষ্ট শব্দটা নিয়ে আমার আপত্তি আছে। টার্গেট মানুষের সঙ্গে শারীরিক একটা সম্পর্কে যাওয়া, এটা হওয়ার পরে আপনি কেটে পড়বেন, তাই কি?
জি।
ওকে প্রিয় শ্রোতা, আপনাদের অসংখ্য অসংখ্য অনুরোধে, চাপাচাপিতে এবং জোর করাতে একটা বিশেষ অনুরোধ আমাকে রাখতে হচ্ছে, সেটা হলো বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র দুই দিনের জন্য অফারটি দেবার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্য এই অফারটি আরও একবার ওপেন করছি। এখন থেকে শুরু করে আগামী দুই দিন আবার ওই অফারটি আমি দিচ্ছি। যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসেছে আমার জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য, অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না, শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন অ্যাডভান্স অর্ডার ঢাকা সহ সারা বাংলাদেশে। ওকে, আমরা বিরতি নেব এখানে একটা প্রিয় শ্রোতার ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি মাত্র 2 মিনিট পর।
সিক্রেট, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
প্রিয় শ্রোতা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আর জে কিপি আপনার সাথে রয়েছি। হ্যাঁ, যেখানটা আমরা ছিলাম মেহেদি, তারপর কি হলো?
তারপর ওই মেয়েটার সাথে আমি ওখানে আসি, লঞ্চ আসার পর সকালবেলা আসি, বাসায় আসি, আসার পর আমার ওয়াইফ আমার দেখি আর দেখতেছে চেয়ার শুয়ে গেছে, একটাতে ঘুমাই না, হয়তো অনেক কিছু হয়েছে, ওয়াইফ বুঝতে পারছে কিন্তু প্রকাশ করতে পারে না, ঠিক আছে। ও কিন্তু এটা ভিতরে ভিতরে রাখছে, রাখার পর ও মানে লোক লাগাই রাখছে আমার পিছনে যে আমি কি করি না করি, এটা তো সবই দরকার খবর দেওয়ার জন্য, তো আমি জানতাম না। তো এরকম ওই মেয়েটার সাথে এরকম সম্পর্ক চলতেছে, হইতেছে আমি এদিকে আমি এখানে আমাদের ওই যে দোকানে যা জব করতেছে দোকানে একটা মাল বেচতাম, আমি মাল বেচতে আমি মালিকের টাকা দিতাম, আমি নিজে খরচ করতাম, ওই পোলাপানের সাথে চলাফেরা করতাম, ওই নেশা করতাম, ঠিক আছে। তো এইখানে দেখতেছি আমি ওই এলাকায় ওই আমি যে গড়বড়া উড়ে খাইতেছি, আমার অফিসে কখনো কেউ এসে খবর নিত না, কারণ আমি ওদেরকে কি বলতাম যে এখানে যে এসে জিজ্ঞাসা করতো আমি হ্যারি পোলাপান দিয়ে মারতাম, মানে আর এতভাবে মারা মারতাম যে ওই ছেলে আর এখানে আর আসতো না, তাকে ছেলে চলে যেত, মানে আমাদের মালিক আবার একটু হয়তো আবার রাজনীতি করে, তো উনি আবার আমলি করে, তো উনি আবার এগুলো ই করে না, ঠিক আছে, মানে উনি একটু অন্য নামে একটু মামলা আছে এখন বর্তমানে, উনি বিএনপি করে আওয়ামী লীগের সময়, তো উনি আবার একটু এগুলোতে কম জড়ায়, কারণ উনি রাজনীতিবিদ ছিল, উনি কমিশনার ছিল, তো এই কারণে উনি আবার এইসবে মাথা ঘামাইত না। আমি যখন একটা পোলা ছেলের অফিসে অফিস থেকে পাঠালো যে মেয়েদের দোকানে গিয়ে দেখে আসো যে কী অবস্থা, তো আমি কী করতাম আমি আবার ওই ছেলেদেরকে মানে আসলে ওই পোলা পানি দিয়ে মারতাম, যে একটা দোকানে দোকানে আসলো দোকানে দেখে বাইরে এলো আমি পোলা পানি খবর দিতাম এই পোলাটা বাইরে চলে ধরে মায়ের একটা যাবো সব রেখেছে, ঠিক আছে, মারতো পোলা চলে যেত, তো বুঝতো না অফিসে কখনো কেউ বুঝতো না যে আমি এগুলো করছি, ঠিক আছে। আমি একটা ভুল করি, আমি যে দেখি যে পরে আমার ছেলের তো পরে আমি যখন একটা ভুল করছি, ভুল করানোর কারণে যে পরের দিন শুনি যে আমার ছেলে অসুস্থ, মানে এখন পরে আমি যখনই ভুল করছি আমার যে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে।
আপনি মেয়েটাকে কি করলেন?
কোনটা ওই মেয়েটা আমার ওই সাথে আসার পরে ও অভাবে চলতেছে, ওর সাথে রিলেশন চলতেই আছে, মানে হয়তো আমি ওই রাতে লঞ্চে নিয়ে আসি, আসার পর ওর সাথে আমার একটা হয়, হওয়ার পরে আমি ওরা আসি, আসার পরে তারপর দেখা যাচ্ছে যে আমার এটা এই পর্যন্ত থাকে, ওর সাথে রিলেশন চলতে আছে, মানে এটা অফ করি না, মানে সব করে ছবি সবার ছবি আমার কাছে এখনো আছে বর্তমানে।
এগুলো এই ছবিগুলো কেন তুলতেন?
এগুলো মানে ওদের সাথে ঘুরতে যেতাম, সেলফি তুলতাম, এগুলো রেখে যেতাম,
এগুলো রাখতেন, এগুলো আপনি বাসায় আপনার ওয়াইফ যদি পেত
সেইগুলোতেই আমার সমস্যাটা বেশি ছিল,
মানে এগুলো হয়েছে আপনার লাইফে। লেটস গো, সামনে যান। তারপর
তারপরে যখন আমি পোলাপান আসতো অফিস থেকে, আমি ওকে মাইরা পাড়াই দিতাম, তো আমার মালিক অতটা গুরুত্ব দিত না, যেহেতু আমি মনে করতাম আমি ভালো ছেলে আমি এগুলো করি না। তো লাস্ট যেদিনকে আমি পোলাপানের সাথে চলতেছি, আমি এবার ওই মেয়েটার সাথে রিলেশন কন্টিনিউ চলতেছি, তো এলাকায় আমার একটা কাস্টমার ছিল মানে ভালো ছিল, উনি ফ্ল্যাটে থাকে, উনি আমার আমার দোকানে আসতো, মানে ইয়াং বয়সে আমাদের মতনই, আমাদের কোম্পানি আমাদের দোকানে আছে অনেক জিনিস, কিন্তু কেনার পর দেখা যাচ্ছে আমি ওর কাছে অনেক জিনিস দেখার পর ওর সাথে একটা ভালো সম্পর্ক হয়। পরে আমি একদিন করে কি কই ভাই আপনার আরাফাত ভাই আপনার বাসায় একটু সময় আইব কেন ভাইয়া, আমি কইছি ভাই একটু দরকার বুঝে নিতে হবে আমি নিয়ে যাম, কয় কখন যাবেন, আমি কইছি কি যাম দুপুরে পরে, কয় হ্যাঁ যাইতে পারেন সমস্যা নাই। ওরা কি করতাম ও আবার করতে ভাই আমার কিন্তু হলে জিনিস খাওয়াইতে পারবেন, কিন্তু কী খাওয়াম আপনি আমার ইয়াবা খাওয়াইবেন, ঠিক আছে, ইয়াবা খাওয়াই দিব, তো আমি আবার কী করতাম তখন ইয়াবা কিনে আর আমি খাওয়াইতাম 500 টাকা করে, তো আর আমি কিনে খাওয়াইতাম আর 2-3 টা করে খাওয়াইতাম, আর বাসায় আমি যাইতাম, যাওয়ার পর আমার দোকানে একটা ছেলে ছিল ও আবার চাকরিটা ছাইড়া যায়, যাওয়ার পর আমি একটা মুরব্বীর লোক নেই, মানে আমি মালিকের কই যে নামাজ টামাজ পরে ভালো হইবে, তো ওই মুরব্বী ঢুকানোর পর মুরব্বী আর বেশি ক্ষতি করত, বেশি ক্ষতি হওয়ার চেষ্টা করে, আমি পরে ওই যারা আর ইয়াবা খাওয়ানোর পর যখন বাসায় নেই ওই মুরব্বী আস্তে আস্তে সব জানে, তো মুরব্বীর সাথে একটা ফিরি হই যেহেতু আমার এলাকার আমাদের মানে বরিশালের, তো ওর সাথে একটা ফিরি হই, তো মুরব্বী সব জানতেছে আমার ওয়াইফ ওয়াইফও মাঝে মাঝে আসতো, মানে আমার সাথে ভালো ইতি ছিল যে আমার ওয়াইফ আসতেছে, আমার সাথে কথা বলতেছে, আমার দোকানের সবার সাথে কথা বলতেছে, ঘুরে যাইতেছে, ঠিক আছে। তো ওই মুরব্বির যে তলে তলে যে আমার এই কথা ছিল আমি আর জানতাম না, ওই মুরব্বি আমার ওয়াইফের নাম্বারটা রাখলো, ওই মায়ের আমি কি করতাম ওই প্রতিদিন রেগুলার এক মানে চার মাস পাঁচ মাস হবে ওই মেয়েটারে রেগুলার প্রতিদিন আমি ওই বাসে নিয়ে যেতাম, ঠিক আছে, ওই ছেলেটার ইয়াবা খাওয়াই নিয়ে যেতাম। আর এর মাঝে আমি ওই যখন দোকানে থাকতাম দেখা যায় ওই দোকানে আপনার আমার এলাকায় কিছু ব্যবসায়ী আছে, ইয়াবা ব্যবসায়ী আবার ফেন্সিলের ব্যবসায়ী আমার দোকানে সব ডিল হইতো, দেখা যেমন ওই এলাকায় আমি চলতে চলতে আমার একটা অবস্থা হয়ে গেছে গা, মানে সবার সাথে
ভালো,
হ্যাঁ সবাই চিনে, মানে এখন দেখতে পোলাপাইনারে চলে আনে ওই বড় ভাইরাও চিনে, আইয়া আমার মেয়েদি কেমন আছো এই সেই, আমার দোকানে ভাই বড় বড় ডিল হয়, দেখা যায় আপনি পাঁচ লাখ টাকার ইয়াবা আনলো, পাঁচ লাখ টাকা ইয়াবা ডিল আমার দোকানে বই হইলো, কারণ আমার দোকানে একটা
কুকার দোকান ছিল আপনার, এটা
কুকারি স্যার, কুকারি আইটেম যেমন অনেক,
আপনি কি করতেন সেলস বয়?
না আমি ম্যানেজার ছিলাম ওখানে,
ম্যানেজার ছিলেন,
একটা ছিল
এই ক্রোকারিজের দোকানটা কার?
আমার মালিকের,
যে মালিকের আপনি বাড়ি ঘর সব
বাড়ি বাড়ি ঘরে ওই যে আমি ভাড়া উড়ে খেয়ালাইতেছি ওই মালিকের,
ওই মালিকের, ওকে ঠিক আছে।
তারপর ওই ও আমার ওখানে ডিল হইতো, ওনারা ডিল করতো না, ডিল করতো আমার কাছে টাকাটা দিয়ে দিত, আমার কইতো শোন এই লোক পাইবে তো টাকাটা দিবি প্যাকেটটা রেখে দিবি, তো আমি প্রথম প্রথম জানতাম না, ঠিক আছে, পরে আস্তে আস্তে একদিন ঠিক করলাম
টাকা আপনাকে দিয়ে যেত,
আমি মালটা
প্রোডাক্ট আপনি নিয়ে
আমি রেখে দিতাম দোকানে, যেহেতু আমার দোকানে কোকারিজ আইটেম পুলিশ রেড করলে আমার দোকান চেক করবে না, কারণ আমার দোকানে 1000 আইটেম আছে, এতগুলো আমার চেক করা সম্ভব না, আর কেউ বিশ্বাসও করবে না যেখানে এইগুলো হইতে পারে, ঠিক আছে। তো আমার দোকানে যখন এইগুলো হইতো আমি আবার কি করতাম বড় বড় পোর্ট লাইনে রাইস কুকার থাকতো, রাইস কুকারের ভিতরে ঢুকে রাখতাম, যে কেউ চেক করতো না তো সমস্যা নেই, আমার তো সমস্যা হতেছে না, আমি আগে করে ভালো সম্পর্ক হইতেছে আমার লগের লগে, ঠিক আছে। আমি আরও দেখা যাইতেছে আমি একদিন কি এলাম মানে এই কারণে আমি খুলে দেখলাম প্যাকেটগুলো, যে প্যাকেটগুলো কি প্যাকেটগুলো দেওয়ার পরে যে ইয়াবার প্যাকেট অনেকগুলো, মানে পাঁচ লাখ টাকার ইয়াবা তো অনেক টাকার ইয়াবা, তো আমি দেখি আমি ওদিনকে কই ভাই এগুলো কি, আমি জিগে আমি বলি না জিগে এগুলো আর কি, তোর আমি পরে বলব মানে পরে হ্যাঁ সন্ধ্যা সময় আসে আসার পরে আমার 5000 টাকা দেয় আমার কাছে, যে এটা তুই ভাঙিস আর শোন এগুলো মাঝে মাঝে এরকম হইবে তুই খেলে এগুলো শুধু রাখবি আর কিছু না, তো কোনো সমস্যাই হবে না।
এই এই কথাটা আপনাকে কে বলছে?
মানে ওই এলাকার বড় ভাই,
এলাকার বড় ভাই, ওকে,
হ্যাঁ বলতেছে। তো আমি উনি আবার আমার দোকান কাস্টমার ছিল, আমার দোকান আসতে যাইতো মাল জিনিস কিন্তু, ঠিক আছে। তো এদিকে হ্যাঁ প্রতিদিন রেগুলার হ্যাঁ মাল আসতো যাইতো, আমি এগুলো করতাম, দেখা যায় একদিন পরপর ওই এলাকায় রেড পড়ে বেশি, রেড পড়ার কারণে আমার পুলিশ আমার দোকানে থামিয়ে ঘুরে যেত, মানে একসাথে 100 পুলিশ ঢুকলো আমার দোকানে থামিয়ে গেলে, অন্য সব দোকান চেক করতো আমার দোকান চেক করতো না, মানে ও দেখতেছে কুকারি সাইটে মেয়ে জায়গায় কি আর রইব, ঠিক আছে, কখনো চেক করে না। পরে এইভাবে আমি এদিকে তো এই মেয়েটার সাথে আমি রেগুলার ওই রিলেশনটা যাইতেই আছি, প্রতিদিন যাইতে আসি, একদিন এরকম যাই যাইতে একদিন আমার ওয়াইফ বলতেছে কি যে আমি আমার বাপের বাড়ি যাম দুদিন বেড়াইছি, ঠিক আছে। তো আমি আমিও জানি না ওর ভিতরে কী আছে, তো দুদিনের কথা কই আহে। আর পরে আমি একদিন তো ওদিনকে সন্ধ্যার সময় সন্ধ্যা টাইম ছিল, আমি মেয়েটারে নিয়ে যাবো ওর বাসায় যাবো, মানে ওই ছেলেটা বাসায় যাবো, তো আমি বাসায় গিয়ে বসে রয়েছি, ছেলেটা ইয়াবা দিচ্ছি ওই কিন খাইয়া ওই বেরোয় গেছে তালা মাইরা ও বেরোয় গেছে, তো ওই ছেলেটা বাসা ছিল আবার ফ্ল্যাটে, যে কেউ দেখেও না ফ্ল্যাটে, তো ঢুকলে কেউ কেউ দেখে না, ঠিক আছে। তো আমি যখন ওইটা দেয়া বসে ফোন দিতেছি ওইটা কি আমি আসতেছি তুমি দাঁড়াও, ঠিক আছে, ও কিছুদিন পর কয় কি কয় একটু পরে আসি আমি সমস্যা আছে, কয় কি ওই যে তোমাদের ওই দোকানে যে জব করতো একটা মেয়ে আছে তো ও আমার দেখছে বেরোলে সমস্যা হতে পারে, আমি বলি ঠিক আছে একটু পরেই বেরো, যেহেতু আর এলাকার তো আর আবার চিন অলাগে আবার একটু এলাকা চিনতেই পারে, তো আমি পরে কি আচ্ছা ঠিক আছে পরে বেরো, আধা ঘন্টা পর বেরোইলো, যেন আমার ওদিকে যে আমার ওয়াইফ আর ওই মাইয়াটা আর ওই হুজুর আমার দোকান যে হুজুরটা নিছি হ্যারা যে আমার এইগুলো ধরার জন্য হাতে না তো ধরার জন্য যে এসে বসে রয়েছে আমি জানতাম না,
ঠিক আছে।
আমি আমি তো আরে ভালো মনে নিলাম আমার সাথে আমার সাথে ওখানে হয় হওয়ার পরে আমি বেরোই বেরোই আমি দোকানে আসি, আসার পরে আমার ওয়াইফ আসে, আইসে আমার আইসে কলার ধরে, কলার ধরে এসে আমার থাপ্পড় দেয় কতগুলো অনেকগুলো থাপ্পড় দেয়, থাপ্পড় দেওয়ার পর আমি আমি মানে পুরো বোকা হয়ে গেছি, কিভাবে তুমি আমার তো দোকানে কাস্টমার ভরা, ঠিক আছে, আমি বসে রয়েছি সেলসম্যান দেখাইতেছে দোকান কাস্টমার ভরা, মা দেখি হেরা বাইরে গেছে, মেয়েরা আছে কয়েকটা মেয়ে কাস্টমার আছে আর দেখে থাকাই গেছে, কারণ ওরা বেরোয় গেছে সবাই বেরোয় গেছে, এখন আমার আইসে বলে মানে বোকা দিতেছে মানে ভাব মতো বোকা দিতেছে তুই কই গেছিলি দেখো, আমি কিছু কই গেছি আমি একটু কাঁদিয়ে দিয়েছিলাম, কয় তুই কোন মানে মানে ওরা নিয়ে অনেক উল্টো বলা কথা তুই কোন কাল লাগে থাকি সুস, ঠিক আছে, আমি সব জানি না তুই কি মনে করছিলি, সব এই খবর লো লেগে আমি তোর এই হাতে না ধরলে গেছি, খালি তোর কপাল বলে দিয়ে তোর বাসার আমি মানে তুই আজকে যাস না এটা আমি জানি, কিন্তু আমার হয়েছে এটা জানে না, ঠিক আছে। তো ওদিনকে ওই বা মায়ের বাসায় গেছে, বাসায় যেয়ে তো মায়ের ইচ্ছা মতন মারছে, মায়ের ওরে আত্মা ফাটাই গেলেছে, মানে কি অবস্থা মানে ওর ফ্যামিলি অবস্থা ভালো আর সাহস আছে বেশি, আমার একটু সাহস বেশি, ঠিক আছে। তো ওর কি করতো মায়ের আর মারছে জন্মে মারা মারছে মানে এতটা মারছে, ওর মারার পর এলাকার লোকজন তাকাই রয়েছে আমার ইয়ে মারতেছে অফিসে দোকানে এসে দোকানে মারতেছে লোকজন তাকাই রয়েছে কি ব্যাপার মেয়ে দেবে হাত দিতেছে ঘটনাটা কি মেয়েরা কিটা। পরে আমার দোকানের পাশে একটা রেস্টুরেন্ট ছিল আর একটা কাপড়ের দোকান ছিল, একটা মহিলা বসতো, হ্যাঁ বলতেছে ওর ওয়াইফ ওটা সমস্যা, উনি আবার কি করছে আমার ওয়াইফ একটু বুঝাইতেছে, বোঝানোর জন্য দিল পায়ে নিয়ে আসলো। আমি ও তো মানতেছি না, মানে এতদিনের রেজুলেশন ছিল আমি কত ছোটকালে বিয়ে করছি, আমার বিয়ে করার যদি 8 বছর তাহলে অনেক ছোটকালের বিয়ে করেছে, আর বয়স তখন 13 বছর থাকবে বিয়ে করছে আমারে, ঠিক আছে। তো আমি কেমনি এগুলো করলো কেমনি, ঠিক আছে, হয়তো মায়ের মারতেছে, ও তো পুরো শেষ। আমি কি করলাম, আমি আইয়া পড়লাম, তারপর আবার আমার ডাইকে নিল, নেওয়ার পর আমার ওই জিলপার বইয়া আমার কলার ধরলো, আমার ওয়াইফ কলার ধরে আমার সেই মায়ের মায়ের এত মার দিছে, মানে ওরও মারতেছে আমার মারতেছে, ওর ফোন ফালাই দেয়, আমার ফোন ভাঙিয়ে ফেলাইতেছে, মানে ও আমার সাথে থাকবে না। মানে কি করবো,
ওই মেয়েটাকেও মারতেছে,
হ্যাঁ মেয়েটারও মারতেছে,
মেয়েটার সঙ্গে আপনার সম্পর্ক,
এই মেয়েটাও তো জানতো না যে আপনার স্ত্রী, না জানতো,
ওই মেয়েটা কি করতেছিল তখন,
তারপর মেয়েটা যখন ই করে মেয়েটা তারপর বলতেছে আমি ওরে বিয়ে করবো,
আপনি আছেন তখন আপনি ড্রাগও নেন, ইয়াবা নেন,
ইয়াবা ছাড়া আমি মানে গাঁজা আর রেগুলার
গাঁজা আর কি
গাঁজা আর আপনি বারে যেতাম বিয়ার মদ চপ খেতাম।
আচ্ছা, এগুলো আপনি রেগুলার নিতেছেন?
হ্যাঁ নিতেছি।
আর আপনি মেয়েদের সঙ্গে এসব সম্পর্কে আছেন? ওকে, তারপর?
হ্যাঁ, তারপর আমি যখন ওই মারতাছি তো আমি দোকানে এসে পড়ি, আবার আবার দোকান আর বাসা ওই মেয়েটারা আবার বাসা পাড়াই দেয়, ঠিক আছে। আমার ওই আবার দোকান আসলো, মানে ওর মাথা ঠিক নেই কি করবে, আসে আবার আমার দোকানে ওই মারতাছে, মানে ওর শান্তি দিতেছে নয়, ও আমার মায়েরা, আর আমি কি করলাম ওই দোকানে গেছি আর একটা লাঠি মারলাম, আর সিজারে বাস হয়েছে, আর পেট পাশে লাঠি দেওয়ার পর এর আগে অনেক মারছিলাম, অনেক মারছি, মানে আমার লাইফে মনে হয় আমি বেশি মারলে আমি ওরাই মারছি, কত কত গা তুলি, মানে ওই একটু কত করে আমার মাথা গরম হয়ে যায়, আমি কি করতাম মোবাইল ভেঙে ফেলাই, এই গতকালকে লগে একটু ঝগড়া হয়েছে আমি মোবাইল ভেঙে ফেলেছি আমার, ঠিক আছে, মানে এমন হইতেছে, মানে কত কত আমার রাগ উঠে যাচ্ছে আমার, আমি পরে আমি কি করলাম ওই মায়ের
পাশে
পড়ে গেছে বাইরে, মানে দরজার সামনে দাঁড়ানো ছিল আমার ক্ষতি বাইরে, মানে আমার বকা দিতেছে ক্ষতি বাইরে, তোর মায়ের পাশে দাম তোর আজকে বিয়ে দিন, আমি বলছি তুই যা আমি বকা দিতেছি, আর বাপ ছিল আমি বকা দিতেছি, দেখার পর ওরা লাঠি দেন মারি নিচে পড়ে যায়, পড়ে যাবে আন্টি উড়ায় উড়ানোর পর দাঁড়িয়ে পারে না, খুব ব্যথা পায় পেটে, সিজারে বাস হয়েছে তো তো ব্যথা পাওয়ার পর ও ওখান দিয়ে মানে আসতে গেলে রিক্সা উড়াই দেয়, ও যাইবে না, ও তারপর ওই জায়গায় বসলো, আন্টির ওই জায়গায় বসলো ওই মানে পাশে দোকানে, তারা ওই যে একটু বসলো, বসে পরে একটু জমিয়ে হয়েছে আবার মায়ের বাসায় গেছে, মায়ের বাসায় গিয়ে পরে টাইনে নিয়েছে, তোর আজকে ওর লাগে বিয়ে দিন, ঠিক আছে, মায়ের আবার মারতেছে, ও ঠিক হইতেছে না, পরে এলাকার কয়েকজন লোকজন আছে বুঝাইতে সরে যে তুই একটা কাম কর দেখ, এত পাগলামি করিস না তুই বাসায় জায়গা, তারপরে পরে মানে আমি কি করলাম, আমি আমার ওয়াইফে আর হাত ধরে লইয়া আর বাসায় গেলাম, আমার বাপমার বাসায় যাইতেছে, ও আমার রাস্তার লাগে গালাগালি করতেছে আমার, আমার আগে উঠে গেছে যাইতেছে, আমার বাপমা তুলে বকা দিতেছে, তুই তো কত বড় সাহস, আমি রাস্তা দিয়ে মারতাছি না, রাস্তা যদি দ্বারা মারি তাহলে পাবলিক আমার মারবে, এই যেটা মারগে আমি হাত দিতেছি, যখন আর বাসার শিকায় ঢুকলো আমি কি করলাম ওরে আবার এমন মার দিতে শুরু করলাম, আবার ওর প্যাডে লাথি লাগছে একটা, যখন আমার শুরু করা ছিল ওর সিজার বাসে এমন জায়গায় লাথি পরে মানে ডাক্তার দেখানো ছিল, পরে সমস্যা হয়েছিল আর, ঠিক আছে, ওই এখন কাশি নিতে পারছে, এখন পর্যন্ত ওই কাশি নিতে কাশি দিতে পারে না, জোরে যেটা কাশি দিব ওই ওই কারণে, ঠিক আছে, পরে ও ওখানে ও চুপ হয়ে থাকে, মানে যখন লাঠিতে মারছে 5 মিনিট চুপ হয়ে থাকে, আমি মনে করছি হয়তো মরে গেছে, এমন দিয়ে না নিঃশ্বাস নিতে কিন্তু চুপ হয়ে গেছে, পরে যখন উস ফেরে তখন চিল্লানি মারে, চিল্লানি মারার কারণে আর বাপ মা আর ভাই সবাই বাইরে আসে বাসার থেকে, বেরোনোর পর আমার বাসায় নিয়ে যায়, যার পর ওই বাসায় আবার গালাগালি করে আবার আমার কলার ধরে মারতেছে, তখন আমার আমার মাথা কাছে গরমে আমার মায়ের গালাগালি করতেছে, তখন কি করলাম আর বাপমার সামনে আবার ওরা আবার মারা শুরু করলাম, মানে মায়ের থামাইতেছি না, কারণ ওর মা আর মায়ের মায়ের না দেখে আমারও একই করছে, ওই যে আমরা রুটি বেলি বেলই না না, হ্যাঁ ওটিতে আমার বাইরে যেতে সমানে, ঠিক আছে, পিছনতে সমানে বাইরে যেতেছে, হ্যাঁ মায়ের হাত দিতেছে আমি হ্যাঁ সানবি হ্যাঁ তো কষ্ট লাগবে অবশ্যই, ঠিক আছে, আমরা ই করতেছি এরা হ্যাঁ আবার মারতেছে,
আপনি আপনার বউকে মারতেছেন সবাই মিলে আপনাকে মারতেছে,
আমার মারতেছে হ্যাঁ হ্যাঁ কষ্ট আমার হ্যাঁ সানবি আর মায়ের মারতেছি না, তারা তো অবশ্যই মারবে, মারার কারণে পরে আমি কি করলাম ওখান থেকে আমার আত্মীয় স্বজন সবার খবর দিল, আমার আটকাই রেখে আমার বাইরে যেতে দেবে না, খবর দিল আমার বাপ মা এলো আমার মামা এলো, তারপর আমার মামাই আমার মারলো, মারার পরে ঠিক আছে ওই এখানে থাকো কয়েকদিন পরে আমরা ওরে নিয়ে যাবো, ঠিক আছে, পরে আমার বউ যায় না ওই পরের দিন থেকে ওই নেশার ট্যাবলেট খায়, এত ঘুমের ট্যাবলেট খায়, খাওয়ার পর ওই পুরো উচ্ছৃঙ্খল হয়ে যায়গা, মানে ও কাপড় চাপড় ঠিক থাকে না, ওই পাগল হয়ে যায়গা, পুরো ঘুমের ট্যাবলেট এতগুলো খায়, মানে ডাক্তারও যে কীভাবে দিত আমি জানি না, যে ডাক্তার তখন গিয়ে ঘুমের ট্যাবলেট লইতো, মানে একসাথে 4 পাতা 5 পাতা নিত, ঠিক আছে, ওই মেয়েরও নিয়ে সাথে একসাথে মিলে খাইতো, খাইয়ে আমার বাসায় যেত, আমার বাসায় গিয়ে আমার জিনিস ভাঙতো, আমার দোকানে যা ঝামেলা করতো, আমি কী করতাম ওই ঝামেলা দিকে আমি কি করলাম, আমি ওই দোকানে ওদের ওই মাসে আবার ভাড়া উড়েছি, ভাড়া উড়াইয়া আমি আবার ওদিন মানে 10টা রুমে ভাড়া দিই না, না দিয়ে আমি কি করছি ওই ভাড়ার টাকা লইয়া আমি গেছি আবার জালুঘাটি, ঠিক আছে, জালুঘাটি যাওয়ার পরে তো আমি আবার ওখানে আমার মানে আমারও তো খবর নেই, এখন শুনতে চৌ বলে আরো বেশি উশৃঙ্খল হয়ে গেছে গা, ঠিক আছে, এতটা হয়ে গেছে গা যে বলার মতন না, মানে এলাকায় দৌড় দৌড় করতেছে ঠিক নাই গাওয়ায় মানে পাগল হয়ে গেছে গা, পরে ওরা করলো কি ঢাকা মেডিকেলে ভর্তি করলো, দেবী মেডিকেলে ভর্তি করবো, হ্যাঁ মেডিকেলে ভর্তি করবো, পাগলামি করে ডাক্তারকে গায়ে হাত দেয় মানে চিলে চিলে করে, মানে ঘুম থেকে বেশি খেয়াল আছে, তো মানে গমের টোলা খাওয়ার কারণে ওই দেখা পাশে তো পেশেন্ট আছে, তাই তো সমস্যা হইতে পারে, চিলেচিলি করে ও গালাগালি করে, দেখা ডাক্তার এলে ডাক্তারকে গালাগালি করে, গায়ে তুলতেছে, মানে ওর পাগল হয়ে গেছে। তো পরে রাত্রেবেলা আমার ঠান্ডা মাথায় ফোন দিয়েছে, ফোন দিয়ে তুমি আমি হসপিটালে ভর্তি, কান্তা স্যার কইতেছে তুমি আমার একটু দেখতে আইলে না, আমি মরে যাবা, তারপর তুমি ভালো থাকবা, ভালো থাকো, ঠিক আছে, আমার পুরো দুটোটা দেখো তুমি, এমন করতেছে। তো আমার না খুব খারাপ লাগলো যে ও এখন ঠান্ডা হয়ে কথা বলছে, তার মনে মনে ঠিক হয়ে গেছে। আমি আবার আইলাম, আয় ঢাকা মেয়ে গেলে দেখতে গেছি, যাওয়ার পর আবার এই কলার ধরে আবার বকাবকি শুরু, চিল্লা চিল্লি শুরু। আমি গেলাম সবার সামনে চিলিচিলি করতেছে, কলার ধরছে, মারতেছে, আমি গেলাম রাগ করে আবার আয় পড়লাম। তারপরে ওরে বড় ডাক্তার আসে দেখার জন্য, আর ডাক্তারকে হাত দিয়েছে, হাত দেওয়ার পর ডাক্তারের হারে আর রাখতে না, হসপিটাল দিয়ে বিষ করে দিয়েছে। তারপরে সিঙ্গি নিয়েছে, সিঙ্গিতে নেওয়ার পরে ও সিঙ্গিতে ডুবে কেউ দৌড় দিয়ে নেমে গেছে, দৌড়াইতেছে রাস্তার ভিতরে, ঠিক আছে। দৌড়ানোর পর ও এরকম আর বাসায় আসে, আসার পর বাপ মারে বাঁধছে, বাইন ধরে মারতেছে, হচ্ছে এগুলো কলে তোর পাবনায় দিমো, পাবনায় দিমো, তারপর তোর ভালো লাগবে, ঠিক আছে। ওরে এমন করে আরে খাওয়াইতেছে, মানে ওর ওই ট্যাবলেটের ইটা কাটে নাই, ঠিক আছে, মানে ডাক্তার যেটু করে ওয়াশ করছে, তারপরে ও খারে না, ও ভাত খায় না কিছু, ও খালি ট্যাবলেট খাওয়ার উপরে আছে। পরে খাওয়াই, হ্যাঁ, খাওয়ার পরে ওরে আমি খাওয়াইতেছে, বাপে জোর করে তুই যদি না খাস আমরা কেউ খাবো না, তো ওর বাপে আরে খাওয়াইতেছে, খাওয়ানোর পরে একটু যখন ঠান্ডা হয়, তো কিছুদিন পর আমি দেখতেছি যে ওরে না হলে হইতেছে না, আমিও থাকতে পারতেছি না, মানে আরে খুব ভালোবাসতাম, কম বয়সে দুধ বিয়ে করছি। তো আমি আবার কি করলাম, ওরে মানে ওই আসতে চাইবে না যেহেতু, আমি আরো তাবিজ করলাম, তাবিজ করে আসলে এগুলো বিশেষ করে আমিও করতাম না, আমার মা বলছিল, তো আমি মার কথা শুনে আমি এইগুলো করি। করার পরে দেখি এক সপ্তাহ পরেই ওই আসছে, আসার পরে আমরা ভালোই চলতেছি, এরকম করতে করতে ভালোই চলতেছি, ঠিক আছে। চলার পরে আমি মানে আমার মাথায়
মেয়েটা সম্পর্কে, সম্পর্কে কি হলো,
কোনটা
যে মেয়েটা আপনার সঙ্গে সংসার করতে চাচ্ছিল, যে যাকে নিয়ে এত ঝামেলা সে মেয়েটা,
ওইটা, হ্যাঁ, ওর তো আর মার দিছি, মার দেওয়ার পর আমি এই এলাকার ভিতরে ঝামেলা করে ফলাই, ওর নিয়ে ওর এলাকায় রাখবো না, যেহেতু আমি এলাকায় সবার সাথে আমি চিনা। তো ওর বাপ মারে খবর দিচ্ছে, ওই আবার নেশা করে কি করে, ওর পাগলামি করতেছে, আমার উপরে সামনে যায় অজ্ঞান হয়ে পড়ে। তারপরে কি করলো, আমার এলাকায় বড় বেগে বলি, আর আবার ক্লাবে বলে, ক্লাবে ওই এলাকা থেকে বাড়ি করে দেয়, ওর বাড়ি নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর এখন বর্তমানে বাইরে আছে, ও সুইডেনে থাকে এখন,
ওকে,
ঠিক আছে। পরে আমার ওয়াইফের এটা, পরে আমি যখন ওই আসে, আমি ওইখানে মনে হয় অনেক ছয় মাস ভালো ছিলাম, থাকার পর আমি যখন এই দোকানে জব করতেছি, দোকানে জব করা অবস্থায় ওই দেওয়ার বাসায় আমি পরে এগুলো নিয়ে যেতাম। পরে আমি একদিন মানে ও আমার কাছে একদিন কি করতো, ওইটা ওই যে ওর সাথে ওই যে মেয়ের ওর বাসায় নিয়ে যেতাম, ওইগুলোর জন্য আমার ব্ল্যাকমেল করতেছে, টাকা চাই আমার কাছে, হ্যাঁ, শুধু ওই দেয়ারে যে আমার দেয়ারের সাথে আমার ওয়াইফের সাথে জানা জানা হয়েছে, শুধু আমি ওরে নিছি, আর যাগো নিছি সবার, আমি আবাসী হোটেল নিয়ে গেছি। পরে আমি যখন নিয়ে আসি, মানে আমি ওই ছেলেটা আমার বলে ভাই এমন এমন, আপনি তো প্রতিদিন নিয়ে আসছেন, তো ওই এলাকার লোকজন দেখছে, তো আপনি ওরা কইছে কিছু টাকা ওরা চাইতেছে, আর ও তো জানেন যে আমার এলাকার সবাই আমাদের চিনে, ঠিক আছে। তো আমি কই আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না, আমি আসতে আসি, তুমি উপসে বসো, এই দোকানে বসে আমার, ওই আসা আসার পরে ওই আবার নেশা করতো। তো আমি আমার ওই প্লক খবর দিলাম, কই আয় আজকে গাঁদা খাম সব মিললা, তো ওরে কি করলাম ভালো হাসি হোক কিছু, ওরে নিয়ে গেলাম ছাদে, নিয়ে গিয়ে ওরে গাঁদা খাওয়াইলাম, ইচ্ছা মতন গাঁদা খাওয়াইলাম, খাওয়ার পর ওরা তো সমানে মারতেছে, আমি দোকানে আমি খাইয়ে নিয়েছিলাম ফি, আর আমি কই ওরে এমন মারা মারবে জীবনে জানি নাম এইটা বুঝতে না পারে যে মাইটটা। পরে ও এই এত মারছে, ওরে মারতে মারতে ওরে মানে ছাইট নিয়ে গেছে, পরে আমার খবর দিচ্ছে ভাই আন মারছি আন আপনি এই যা করে করে। তারপরে আমি মানে ছাদে নিয়ে ওরা তো মারা শেষ, আমি আমি গেছি, আমি পুরো নেশা অবস্থায়, ওরে গেটা লাতি মারার সময় ও মানে এমন অবস্থা বসেছিল, পুড়ে যাওয়া অবস্থা ওই ছেলেটাকে, মানে যে যার বাসায় গেছি ও আমার কাছে টাকা চাইছে, ওরে আমার প্ল্যান ছিল ওরে আমি মারবো, আমার কাছে টাকা চাইলো। তারপরে এটা ওরে মারার পর আমি আশা করি, আশা করে এটা এখন কিছুদিন চলে, চলার পরে আমার ওই যে আমার ছোট ভাই যে স্কুলে পড়তো, ওই যে যেটা প্রথম বলছিলাম, ওই ওখানে ওই মেয়ের সাথে আবার আমি যোগাযোগ করার চেষ্টা করি, করার পরে ওই মেয়ের সাথে আবার নতুন যে
এত কিছু হওয়ার পরও আপনি আবার মেয়েদের সঙ্গে,
ওই মেয়েটার সাথে আমি আবার যোগাযোগ করতেছি, করতেছি পর এখন ওই মেয়ের সাথে যোগাযোগ করার পরে মানে এক মাস যায়, আর আমার দরের সাথে আমি দেখা করি, মিট করি, কথা বলি, ঠিক আছে, মানে আমার নতুন করে ভালো সম্পর্ক। এখন আমি ওর সাথে যেদিনকে আমি ভালো করে একটু কথা বলছি, মিট করছি, ওদিনকে আমি বাসায় এসে শুনি আমার ছোটো ছেলে অসুস্থ, আমার ওদিন একদিন ওর সাথে আমি দেখা যেতেছে, আমি ওর কাছে আমি প্রথম টাকা দিতে চাইতো না, আমি কইতাম কি দেখো আমি আজকে বেতন পেয়েছি, আসলে আমার মানি ব্যাগ হারাই গেছে গা, হয়তো ছিনতে পেরে নিয়ে গেছে, আমি এখন বাসা যাবো কি কম বাপ মানে কি বলবো, ছোটো করে সাইকেল কিনে দেওয়ার কথা ছিল, ঠিক আছে। তো ওই ওই কইয়া আর আমি কইতাম কি আমার কিছু টাকা দেবা, পরে আমি তোমার দিয়ে দেবো, ও করতে কি আমার সত্যি সত্যি দিয়ে দিত, ও আবার এক জায়গায় চাই করতো, তো আবার আমার ডলার দিত, $100 বা $200 দিত, আমি ও আবার ভাঙাইতে পারতো না, ও যেখানে চাই করতো ওই মালিকটা ছিল আবার বাহিরের, তো ওরা ও আবার ডলার লইতো, আমি আবার ওই ও আমার টাকাটা দিত, তো আমি ডলার তখন ভাঙাইতে পারতাম না যে করোনা কর টাকা, তো আমি আমি ওদিনকার আমার 100 ডলার দেওয়ার পর আমি ওনার 7000 টাকা পাই প্রথম। পাওয়ার পর আমার তুমি কয় টাকা পাইছো, আমি কইছি দিয়েছি অল্প টাকাই, কত 2-3 হাজারটা দিয়েছে। তো আমি কই আমি বুঝছি তো আমার চেক করতেছে, আমি কইছি না আসলে 7000 টাকা দিয়েছি। আচ্ছা ঠিক আছে তুমি এটা খরচ করো আর যা থাকে তো থাকো, না থাকলে তুমি আবার লাগলে বইলো ঠিক আছে। ও আর তুমি
সঙ্গে আপনার অ্যাফেয়ার ছিল?
হ্যাঁ অ্যাফেয়ার ছিল, আগে ছিল, পরে আমি ওই বন্ধ করার পর আবার নতুন করে শুরু করলাম। পরে একদিন ও আর কাছ থেকে রেগুলার এমন চলতেই আসছে আমার, আর আমি ওর মিথ্যা কথা বলতে আসি, আর আমি বিয়ে করবো, আমি কই কাজে বসে নিয়ে যাবো, চলো কাজে বসে যাবো আজকে বিয়ে করবো। ও মনে করছে সত্যি সত্যি মানে বিয়ে করবো। ও আবার কইতেছে কি আমার বাপ মার পারমিশন নেওয়া লাগবে, নাহলে আমি বিয়ে করতে পারবো না।
কত টাকা নিয়েছেন মিটার কাছে?
3 লাখ টাকা।
3 লাখ টাকা,
3 লাখ টাকা নিছি, আর ওর সাথে সবকিছু হয়েছে, আর ফোনের টাকা যে দিয়েছে তো বাপি 3 লাখ টাকার উপরে। ও আমার
আমরা আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা। কোনো কিছুই না মানে যাই করি না কেন সবকিছুরই প্রতিক্রিয়া থাকে। ও এখন কোন জীবন যাপন করছে সেটাতে আমরা আসতে চাই। ও আদৌ এগুলো ছেড়েছে কিনা, ড্রাগের নেশা, মেয়েদের প্রতি অনৈতিকভাবে নেশা, একই সাথে চুরির নেশা, একটা মিডিয়াতে গিয়ে ভাওতাবাজি, আপনারা ওই মিডিয়া সম্পর্কে জানলেন, সেখানে জড়িয়ে যাওয়া, মানে কোনো কিছু বাদ নাই ওর জীবনে। কিন্তু একটা বড় ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে যে বিয়ে করার জন্য, এই যে কন্যা প্রবাসী বিদেশে থাকেন এবং এখানে গিয়ে আপনার আর্থিক লেনদেন করে বিয়ে করতে হয়, এটা যে মানে কত রকমের ভাওতাবাজি হতে পারে, সেই জায়গাটা থেকে আপনাদের সচেতন হবার জায়গা আজকের এই সিক্রেট ছিল, সেটাকে আপনাদের লেসন হিসেবে নিতে হবে।
তারপরে একদিন ও আমার বলতেছে যে আমি বাড়ি যাবো, ও এখানে বসুন্ধরা চাই করতো, ও একটা হাউস জায়গা করতো বসুন্ধরা না আপনাদের এটা গুলশানে পড়ছে, ও চাই করতো হাউসে চাই করতো, ও কয়েক বাড়ি যাবো। তাই আমি ওর সাথে গেলাম, ওরে আমি দিয়ে আসার জন্য নেত্রকানে গেলাম। যার পরে ওদিনকে আমি একদিন আগে যাই, ওরা একদিন আগে ছুটি নিয়ে একদিন আগে যাই, এখানে যাই আমার ওই গাজীপুর যাই, গাজীপুর ওদিক দিয়ে যেহেতু নেত্রকোনা যেতে হয়, তো গাজীপুর আমাদের কিছু ফ্রেন্ড ছিল, ওগরে বললে আমি একটা হোটেল ভাড়া নেই, একটা আবেশ থাকার জন্য হোটেল ভাড়া নেই, দিনের বেলা সকালবেলা যাই, তো আমরা সারাদিন থাকি, রাত্রেবেলা থাকি, পরের দিন সারাদিন থাকি, সন্ধ্যার সময় বেরোই ঠিক আছে। ওদিনকে আমি ওয়ার কাছ থেকে ওদিনকে আমি 20,000 টাকা রাখি, ওর বলি যে আমার কিছু টাকা দরকার, তুমি তো আনলে চলো, তোমার যদি বিশেষ না তাহলে আমি কাদের বিশেষ আজকে বিয়ে করুন। ওকে কি না তুমি আমার বাপার সাথে কথা বলবো, তুমি আমার বাসায় যাবো, তারপর আমি তোমার বিয়ে করুন ঠিক আছে। তো আমি আর টাইমে আদ্রে লয়ে যেতাম যে চলো কাজে অফিসে নিয়ে যাবো, আমি আজকে বিয়ে করুন, আমি তো তোমার দূরে রেখে বিশ্বাস করতে পারে। তো আমি আবার এইগুলো আর করতে পারে, তো ও কয় না আমার বাপমার সাথে আগে কথা বলবো আমি, তারপরে তোমার কথা বললাম। তো আমার ওই মনে টাকাটা দিত যে হয়তো সত্যি সত্যি হইতেও পারে, করতেও পারে ঠিক আছে, আমার টাকা দিত এমন করতে। তো আমার আমি যখন টাকা চাইতাম তখন আমার টাকা দিত ফোনে, আমি আর আমি যদি ফোন দিতাম ও আমার ফোন ব্যাক করে আমার ফোন কল করতো, আবার যদি কইতো আমার মোবাইলে ব্যালেন্স নেই, আমার মোবাইলে 50 টাকা দিত, ও 50 টাকা বলতো আমার 500 টাকা পাড়াই দিত, আমি কই আমার আজকে 5,000 টাকা লাগবে করতো আমার 10,000 টাকা পাড়াই দিত ঠিক আছে, এমন করে টাকা পাড়াইতেই থাকে। মানে ওর টাকা যে কোন জায়গা থেকে আনতেছে এটা আমি কোনো সময় জানা চিন্তা করি নাই, যে না আমার জানা দরকার, আমি তো টাকা পাই দিয়েছি, ও কীভাবে আনে সেটা আমার জানা দরকার নেই, আমি এখন পর্যন্ত জানি যে ও কীভাবে টাকা পায় ঠিক আছে। তো করতে করতে এক সময় দেখতেছি অতিরিক্ত হয়ে যেতেছে, পরে ওর সাথে ফিজিক্যালিটা বেশি হয়ে গেছে, পরে ওর প্রেগনেন্ট হয়ে যায়। ঝামেলা করবো যেহেতু আমার এলাকা চিনে, তো আমি ওরা অনেক টিকিস করে আর হাত পা ধরি, ওই দেখো এগুলো করার দরকার নেই, তুমি একটা কাজ করো, অ্যাবর্শন করো, আমি টাকা দিতেছি, তুমি আমার কি টাকা দেবো, আমি আমার টাকা দিয়ে তুমি চলো, তা তোমার কাছে আমি টাকা নিয়ে অ্যাবর্শন করাম, আমি বললাম আমি কম, কিন্তু আমি অ্যাবর্শন করাম না, তুমি আমার বিয়ে করবা কিনে দেখো, আমাকে দেখে এগুলো করো না ঠিক আছে। পরে ওই করতে চায় না, তারপরে ওদের সামনে আমি আমি অনেক বুঝাই, আমার বন্ধুরা বুঝায় বুঝে নেন, পরে আমি ওরে অ্যাবর্শন করাই ঠিক আছে, করতে চায় না, তাও অনেক জোর করে কান্নাকাটি করে ঠিক আছে, তারপর ওই অ্যাবর্শন করে, অ্যাবর্শন করানোর পর আমি যে ওরে ওই গেছে ওর বাড়ি পড়াই দিছি, বাড়ি পড়ানোর পর ওর বাপ মা একটু বুঝতে পারছে যে একটু সমস্যা হয়েছে, আর যে তো অসুস্থ হয়েছে, একটু সমস্যা হয়েছে, হসপিটালে ছিল একটু বুঝতে, তারপরেও বুঝাইতে দেয় না, যে সমস্যাটা বুঝে নেয়। তো আমি আসবো আমি সিম চেঞ্জ করে ফলাই, আমার কাছে এখন বর্তমানে আমার কাছে সিম আছে মনে হয় 15টা সিম আছে এখনো, এখন পর্যন্ত তারপর অনেক খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি করে আমার পায় না, পায় না, পরে এদিকে আমি আবার ফিউনের দিকে একটু মন দিই, মন দেওয়ার পর দেখা যায় আমি আমার বউর সাথে একটু তো সবসময় ঝগড়া লাগিয়ে আছে, আমার বউ সবসময় কথা কথা ওই কথাটা উড়ায় যে তুমি মেয়ের সাথে, যেহেতু আমার বউ আমি এতগুলো মেয়ের সাথেই করছি কিচ্ছু জানে না, শুধু ওই একটাই কথা জানে যে ওই মেয়েটার সাথে একটাই সবসময় দেয় তুমি এগুলো করছো, এখন জানি না কি করতেছো ঠিক আছে। তো আমি না মানে ও বলতো আর আমার মেয়ের গ্রামে যেতে আর আমি ইচ্ছা মতো মারতাম। মানে এই কিছুদিন আগের কথা বলি, কিছুদিন আগে মানে অনেক মারছি, মারার পরে বাপ মা আসে আর বাপ মা এসে ওরে নিয়ে যায়, ঠিক আছে, ওরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার সাথে পুরো ছাড়াছাড়া অবস্থা, আমি যতগুলো ভুল করছি প্রত্যেকটা ভুল। আমার আমার বড় ছেলে ওর বয়স মানে এখন 6.5 বছর হবে, তো ও অনেক অসুস্থ। মানে ওই আমি এক বছর আমি চাকরি ছিল না, আমি গতকালকে একটা নতুন জব নিয়েছিলাম। আমি কালকে আমার কাছে আমি ওই ওর বাপের বাড়ি যাওয়ার পরে আমি আমার মনে হয় 2 লাখ টাকা, 1.5 থেকে 2 লাখ টাকা বাকি পড়ে গেছে। মানে আমি ঘরবার দিতে পারতেছি না, মানে ও আসবে না বাসায়, ও থাকবে না, ও আমার সাথে সম্পর্ক রাখবে না। আমার ছোটো ছেলে নেওয়া চলে গেছে, ঠিক আছে, ও দেখবে ছোটো ছেলে অসুস্থ, দেখবে বড় ছেলে অসুস্থ। আমার বড় ছেলে সবসময় ও আমার বড় ছেলে স্কুলে ভর্তি করছে, ও স্কুলে যায় শুয়ে পড়ে। আবার আরও আমার বড় ছেলে যেটা ও স্কুল অপশন আছে, সবাই দেখি ওরা কি বাবা আমার বন্ধুরা আছে যে ল্যাপটপ নিয়ে ট্যাপ নিয়ে আসে গেমস খেলে, আমারটা ট্যাপ কিনে দেবা। তো আমার না এগুলো শুনতে খারাপ লাগতো, যে আমি যদি চাকরি করতাম তাহলে আমার পোলা মেয়েটা অবশ্যই ট্যাপ কিনে দিতাম, কয় তুমি ট্যাপ দাও না আমি মরে যাবো, তোমার ছোটো পোলাটা দিও। এমন সব বড় পোলা সব বুঝে সব কইতে পারে, মানে খুব পাক না, মানে ডাইরেক্ট কই হেলায় কয় তুমি তোমার ছোটো পোলার দিয়ে আমার দেওয়ার দরকার নাই, আমি না থাকলে আবার দিও, ঠিক আছে, এইগুলো বলতো আমার সবসময়, মানে প্রত্যেকটা সেকেন্ড আমার বলে। আমি যেন বলি আমি কালকে যখন আমার এখান থেকে ফোন দেওয়া হয়েছিল, আমি কিন্তু প্রথম বাইরে আমি না চেনার একটা ভাঙচুর ছিলাম, কারণ আমি মানে আমার কাছে কিছু পাওনাদার আছে, মানে ফোন যাওয়া তো ডিস্টার্ব করেই, কারণ আমি এতগুলো টাকা জেনে হয়েছি। মানে প্রথম যখন টাকা ছিল আমি টাকা উড়াইছি খালি, মানে বাতাসের মতন উড়াইছি। মানে টাকা শেষ যখন টাকা নাই তখন মাসে কাছে টাকা পয়সা নিয়ে মানে চাকরি একটা চাকরির জন্য আমি এক বছর একটা চাকরির জন্য এত জায়গায় টাকা নষ্ট করছি, একটা চাকরি পাই নাই। লাস্টে গতকালকে আমি একটা এক জায়গাটা চাকরির জন্য ই করছিলাম, পরে গতকালকে টিটু করছি, আর আজকে একটু মিথ্যা মানে বলছি যে আমার তো যাবো তো দরকার, তো আমাদের ছুটি লাগবে, ঠিক আছে। আমার ওই প্রত্যেকটা আমার ছেলেটা আজকে সকালবেলা আসার সময় আমি এখানে আসার সময় দেখেছি অসুস্থ হয়ে স্কুলে যেতে পারে না, মানে অসুস্থ হয় নাকি রাতেবেলা ঘুমাইতে দেয় না, আমার বাপমার সাথে থাকে তো আর হাত পা কামড়ায়, মানে ওর মানে কেমন যেন চোখে কম দেখি, ওর শরীর কামড়ায় শুয়ে যেতেছে, মানে মানে এতটা সমস্যা। আর এদিকে শুনতেছি আমার ছোটো ছেলে, ছোটো ছেলে জ্বর, আর ডাক্তার নিয়ে দৌড় দিয়ে কল লাগে, আর দিন হসপিটাল নিয়ে দৌড় দিয়ে কল লাগতেই আছে আমার, মানে রেগুলার চলতেছে আমার, মানে পুরো আমার আমার উপর না, আমি যতগুলো ভুল করছি সব ভুলের এইটা পড়ছে কি আমার ছেলের উপরে।
মানে
হ্যাঁ আমি মনে করি যে আমি আমি যদি আমার উপরে পড়তো ছেলে মনে করতাম, এখন আমার আমার ওয়াইফের সাথে এমন একটা সম্পর্ক আছে যে ও মানে আমার সাথে থাকবে না এমন অবস্থায়, ঠিক আছে। আর ও একটা ছেলের সাথে ও ফেসবুক চালায়, ও একটা ছেলের সাথে যদি মেসেঞ্জারে চ্যাট করে ওর ফ্রেন্ড, আমি জানি ওর ফ্রেন্ড ভালো একটা সম্পর্ক কিন্তু খারাপ কোনো না, কিন্তু ওই হাই হ্যালো করে এটা আমার সহ্য হয় না, আমার রাগ উঠে যায়।
ও হাই হ্যালো করে সহ্য হয় না, এত কিছু
বলে লাগে, ও আর লাগে কি তুই কেমন আছিস, আর লাগে ভালো তুই কেমন আছিস, আমার এই টিমে গম হয়ে গেছে, আমি আবার মারি, মানে আবারও মারি। এই দুদিন আগে মানে ও আর একটা অফিসেরই মানে যেহেতু অফিস তাই করে কথা বলতে,
আপনি এখানে যা বলতেছেন সব সত্য বলতেছেন, কিন্তু আপনি কি এটা বুঝেন যে আপনি আপনি বুঝেন না, আসলে আপনাকে বুঝিয়ে কোনো লাভ হবে না, কারণ আপনি এখান থেকে বের হয়ে যাওয়ার পরে যা করার তাই করবেন, আপনি মানসিক ভাবে সুস্থ না, আপনি এটা বুঝেন?
আমি জানি কেন, আমি আসলে আমার রাগটা বেশি, আমি আসলে
রাগটা বেশি না, রাগ সবারই বেশি সবারই কম, এটা হচ্ছে যে রাগের যে ব্যাপারটা সেটা আপনার মাথায় বেশি কাজ করতেছে এবং এটার পেছনে কারণ আছে। আপনি মানসিকভাবে সুস্থ না, আপনার একটা ভালো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত, ভালো একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত, কাউন্সিলিং নেওয়া উচিত। আপনি যে পরিমাণ ড্রাগ নিয়েছেন, আপনি যে পরিমাণ চুরি করেছেন, আপনি যে পরিমাণ অন্যায় কাজ করেছেন, আপনি যদি একটা জিনিস চিন্তা করেন তো, আপনি যেভাবে মেয়েটাকে মারেন, আপনার যদি একটা মেয়ে থাকে এবং সেই মেয়ে যদি পরের ঘরে গিয়ে এরকম ভাবে মার খায়, আপনার কেমন লাগবে? বাবা সহ্য হবে না, আপনার যে দুটো ছেলে বড় হচ্ছে সেই দুটো ছেলে যদি ভবিষ্যতে জানতে পারে যে তার বাবা এরকম।
আমার ছেলে এখন কি বলে মিথুন এসে করে বাসায়, এখন আমি এইগুলো থেকে এক মাস হয়েছে আমি এইগুলো মানে কোনো ফ্রেন্ডের সাথে কোনো কারোর সাথে যোগাযোগ নেই একদম, মানে আমার সিম চেঞ্জ, একদম পুরো নিজের মতন থাকি, ঠিক আছে, মানে বাসা থেকে বেরোই না, এখন নতুন জবে যাই আইসা বাসায় শুয়ে থাকি। আমার পোলা কয় তুমি নেশা করছো, তুমি একটা নেশা করো, আমার পোলাইগুলো কেমন, আমার পোলাতে বড় পোলাতে তুমি নেশা করছো, আমার আম্মু নেশা করো, তুমিও নেশা করো, মানে আবার যে আর আম্মু ওই যে ঘুমের ট্যাবলেট খেয়ে পাগলামি করছে এগুলো তো দেখছে। আর আমার ছেলে দেখা যায় আমি ওইগুলো বাসায় আসলে নেশে করে আসতাম, ও আসে দেখা যাচ্ছে বিয়ারের গন্ধ পেতো, আর আমার বাবা জানি কি খাইয়েছে, ঠিক আছে তুমি নেশা করো, তুমি নেশা করো, এগুলো বলে।
তো আপনার কেমন লাগে শুনতে?
খারাপ লাগে, আমার সবচেয়ে বেশি খারাপ লাগে ভাইয়া যে আমি যখন আমি আমার পোলা এগুলো বলে যে আমার তুমি আমার বাবা নেশা কর নেশা কর, তখন খুব খারাপ লাগে। যে আমার
আপনার কথা শুনে আমি বুঝতে পারছি আপনি এখনো নেন
না, এখন আমি বর্তমানে শুধু
আমি
বাদ দিছি এক মাস আছে,
এক মাস বাদ দেওয়া এটা কোনো বাদই না। এবং ও যে পরিমাণ নিছে ওকে ওর কথা শুনেই বোঝা যায় যে কতটা মানে ইমব্যালেন্স অবস্থায় আছে। শেষ হয়ে গেল আজকের সিক্রেটস প্রিয় শ্রোতা, যাবার আগে আপনাদেরকে বইয়ের অফারটির কথা আরও একবার মনে করিয়ে দিচ্ছি। আপনাদের অসংখ্য অসংখ্য অনুরোধে চাপাচাপিতে এবং জোর করাতে একটা বিশেষ অনুরোধ আমাকে রাখতে হচ্ছে, সেটা হলো বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান তাহলে সেই সুযোগটি থাকছে। মাত্র দুদিনের জন্য অফারটি দেওয়ার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায়। আমি সবার জন্য এই অফারটি আরও একবার ওপেন করছি। এখন থেকে শুরু করে আগামী দুই দিন আবার ওই অফারটি আমি দিচ্ছি। যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান, যে বইটি বাজারে এসছে আমার জীবন গল্প এবং সিক্রেটস, এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব। এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন তাদের জন্য প্রযোজ্য, অন্য কোথাও থেকে এই অফারটি প্রযোজ্য হচ্ছে না, শুধু এই নাম্বারটি থেকে যারা বইটি অর্ডার করবেন অ্যাডভান্স অর্ডার ঢাকা সহ সারা বাংলাদেশে। ওকে, এবং একই সাথে বলতে চাই আজকে যে আমাদের এখানে কনফিউজ করলো এবং যে আমাদের অনেকখানি চোখ খুলে দিল যে ম্যারেজ মিডিয়া নিয়ে আসলে আমরা যে যতটুকু আগাতে চাই সেটা আসলে এই গল্পটা শোনানোর পর বা শোনার পরে আমাদের আসলে কতটুকু আগানো উচিত হবে কিনা, বা যদি আমরা আগাই তাহলে চোখ কান খোলা রেখেই আমাদের মনে হয় আগানো উচিত। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আগামী রবিবার ঠিক রাত 11টায় আমি আর জি কিবরিয়া আবারও ফিরে আসব। আর এই অনুষ্ঠানে আসার জন্য আমাদেরকে নক করুন, কারণ আমরা মনে করি আপনার ভুল বলা, আপনার অপরাধ বলা, আপনার নিজেকে দোষী বলা আরেকজনের দোষকে থামিয়ে দেবে। আজকের মতো শুভরাত্রি। Something beyond entertainment. Exclusively on FusionBT.com.